This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে, আরো একটি রবিবার, আরো একটি আনকোরা এপিসোড, এবং আরো একবার যাহা বলিব সত্য বলিব মঞ্চের পর্দা উঠে গেছে এবং কেউ একজন অপেক্ষা করছেন সত্যের আসনে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের জন্য। অনুষ্ঠান শুরু করবার আগে যে কয়েকটি বিষয় আপনাকে অবগত করতে চাই, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে SMS পোল। পুরো অনুষ্ঠানটি একজন বিশেষজ্ঞ, সমাজের গুণী একজন মানুষ, যিনি হতে পারেন এই বিষয়ের উপরে এক্সপার্ট, সাইকিয়াট্রিস্ট, সমাজবিজ্ঞানী কিংবা সুশীল সমাজের প্রতিনিধি, তাদের মধ্যে থেকে যে কোনো একজন, যিনি পুরো অনুষ্ঠানটি আমাদের লাইভ শুনবেন এবং শোনার পরে আজকে যিনি অতিথি রয়েছেন তার সম্পর্কে তথা এই বিষয়টির সামাজিক প্রেক্ষাপটে তিনি তার মূল্যায়ন আমাদের সামনে তুলে ধরবেন। তিনি এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে থাকবেন, কে রয়েছে আমরা সেটা একটু পরেই জানবো। তবে তার আগে বলতে চাই এই অনুষ্ঠানে আসার জন্য নিয়মটি, আপনি যদি অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSD স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এ পর্যায়ে আমি আরজি সুমনকে অনুরোধ করছি, কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব আসনে আমাদেরকে জানিয়ে দেবার জন্য। যাহা বলিব সত্য বলিব,
আজ সত্যের মঞ্চে বসতে যাচ্ছে ঐশী। মেয়েদের প্রকৃত বয়স নাকি বলতে বারণ, তাই তার বয়সটা না হয় নাই বললাম। ঐশী কি ভুল করেছে সেটা তো তার কাছ থেকে আমরা শুনবই, তবে এই ঐশীর মধ্যেও যে কত ভালো দিক রয়েছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছে। ঐশীরা চার বোন এক ভাই। ঐশী খেলাধুলা পাগল, চঞ্চল এক মেয়ে, খুব সহজে মানুষকে কাছে টানার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে তার। ঐশী একবার যাকে বন্ধু বলে মনে করেন বিপদে আপদে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেন। স্কুলে পড়ার সময় এক বন্ধু নেশার সাথে জড়িয়ে যেতে থাকলে অন্য বন্ধুদের মতো তার কাছ থেকে দূরে সরে না গিয়ে নেশাগ্রস্ত বন্ধুকে সঠিক রাস্তায় ফিরিয়ে এনেছেন। ছোটবেলা থেকেই ঐশী বেশ আবেগপ্রবণ, কাউকে কষ্ট পেতে দেখলে নিজেই কেঁদে ফেলেন। ঐশীর অবসর কাটে গান গেয়ে, কবিতা লিখে। ছোটবেলায় তার ইচ্ছা ছিল অভিনয় শিল্পী হওয়ার। ঐশী একটা কথা মনে প্রাণে বিশ্বাস করেন, কথা দিলে কথা রাখতে হয় এবং সবসময় সেটা মেনে চলার চেষ্টা করেন। আলোর পরেই থাকে অন্ধকার। ঐশীর জীবনে কি সেই অন্ধকার তা শুনতে ফিরে যাচ্ছি কিবজিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব, অনেক ধন্যবাদ আর্য সুমন আমার কাছে ফিরে আসবার জন্য। এবং তুমি যেটা বলেছো আমরা নিশ্চয়ই সেটা আবিষ্কার করব। আমরা এ পর্যায়ে অতিথিকে ওয়েলকাম করতে চাই। ওয়েলকাম করবার আগে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি যে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি আমাদের সঙ্গে লাইভ রয়েছেন এবং তিনি আমাদেরকে শুনবেন। এ পর্যায়ে আমি অতিথির কাছে যেতে চাই। আপনার নামটা তো ঐশী। আচ্ছা ঐশী, আমরা প্রথমে যে প্রশ্নটি সবাইকে করে থাকি, আপনাকেও সেই প্রশ্নটি করছি, তার ব্যতিক্রম হচ্ছে না। এরকম একটি অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার, এবং এরকম অনুষ্ঠানে আসলে অনেক বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়, এটা জানার পরেও আপনি কেন আসলেন?
কারণ আমার বিবেকে আমাকে প্রতিনিয়ত মেরে ফেলতেছে, আমাকে অনেকে জ্বালাতন দিতেছে যেটা আমি মেনে নিতে পারতেছিলাম না। আমি চাই মানুষের মাঝে ছড়িয়ে দিতে যাতে আমার মতো যেন কেউ ভুল না করে, এবং আমার মতো যেন কোনো ছেলে মেয়ে তার বাবা মাকে অবহেলা না পায়। কারণ যে কষ্টটা আমি পেতেছি হয়তো এটা মানুষের কাছে বললে আমার মনটা হালকা হবে, এজন্যই আমার এখানে আসা।
প্রিয় শ্রোতা, তার উদ্দেশ্য মহৎ। আমরা বারবারই বলে থাকি পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। এবং পাপকে ঘৃণা করলেই কেবলমাত্র নিজেকে পাপ থেকে মুক্ত রাখা যায়। আমরা ঐশী আপনার কাছে যেতে চাই। আমরা তো প্রথমেই বলেছি যে ভুলের পেছনে কারণ থাকে, ভুল কি সেটা জানার ব্যাপার থাকে এবং ভুলের পরিণতি জানার ব্যাপার থাকে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
ভাই আমি যখন 7 বছর বয়স তখন থেকে বলতে চাই।
জি প্লিজ।
যখন ভাই আমি যখন 7 বছর বয়স তখন আমি আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায় কোথায় আমরা জানতাম না। হঠাৎ করে আমরা গ্রাম থেকে আমার মা আমাদের বাড়িতে নিয়ে আসে, ঢাকায় নিয়ে আসে। ঢাকা আনার পর আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যখন আমাদের তখন মানে পড়াশোনার করাটার
বাবা এবং মা দুজনেই ছেড়ে চলে যায়।
বাবা চলে যায় আর কি,
বাবা চলে যায়,
তার কোনো খবর নেই।
বাবা হঠাৎ করে চলে যায়, মা কিছু বলতো না?
মা না, মাও জানতো না বাবা কোথায় গেছে,
হঠাৎ করে হারিয়ে গেল। ওকে, তারপর আপনি কোথায় আসলেন?
তখন আমরা ঢাকাতে আসি।
কোথায় ছিল বাড়ি?
আমাদের বাড়ি গোপালগঞ্জ।
ওকে, তারপর
যখন আমরা ঢাকাতে আসি আমাদের আর্থিক অবস্থা এমন হয়ে পড়ে, আমার মাও চাকরি পাচ্ছিল না, আমাদের চালাতে পারছিল না। এদিকে অভাব হয়ে আমার বড় বোনটা বিয়ে হয়ে যায় অনেক কম বয়সে। নিজ বোনটাকে একটা হোস্টেলে দেয় আর আমাকে একটা আমার এতিম বলে পরিচয় দিয়ে আমাকে একটা হোমে দিয়ে দেয়।
একটা হোমে দিয়ে দেয়?
হ্যাঁ, যেটা আমাদের খ্রিস্টান নাম খ্রিস্টান ঘরে মেয়ে ছিল, আমাদের ভিতরে এতিম খানাটাকে বলে হোম।
হোম? ওকে, আপনারা খ্রিস্টান ছিলেন?
আমি খ্রিস্টান ধর্মের মেয়ে।
ওকে, তারপর
যখন আমাকে হোমে দিয়ে দেয় আমি রাজি হয়েছিলাম না। আমার বাবা মাকে ছেড়ে আমার থেকে অনেক কষ্ট হয়। ছোটবেলা থেকে বাবাকে অনেক পছন্দ করতাম, বাবাকে একটু রেমে ঘুমাতাম, এতটাই ভালো আমি বাবাকে বাঁচতাম। মার থেকে পার্সোনালি ভাবে আমি বাবাকে দেখতাম। যখন আমি ঘুমে চলে যাই আমার অনেক কষ্ট হয়, আমি যেতে চাই না বলে আমার মা আমাকে মারধর করেছিল। আমি তখন ঘুমে গিয়ে আমি খুব হাসি খুশি একটা মেয়ে, আমি খুব চঞ্চল আর আমি সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে খুব পছন্দ করি ছোটবেলা থেকে। আমি এখানে গিয়ে মনে করি সবসময় হাসি খুশি থাকতাম, আর যখন আমার খুব কষ্ট লাগতো তখন আমি সবার আড়ালে চলে যেতাম, আড়ালে গিয়ে খুব কান্নাকাটি করতাম, নিজেকে সান্ত্বনা দিতাম একা একা। কারণ আমি জানতাম ছোটবেলা থেকে শুনে আসছি যে কানলে মনটা হালকা হয় প্রয়োজনটা বলে, যার জন্য আমি গোপনে এটা কাঁদতাম, কাউকে বসতে যেতাম না। বড় বোন এটা বলতো যে এই মেয়েটা দেখ এত ছোট অতটা কি হাসি খুশি, কোনো কান্নাকাটি নেই মারের জন্য। এগুলো শুনে আমার ভালো লাগতো, আমার কষ্টটা আমি আড়াল করতে বসি। আমি ওইভাবে অনেক 6 বছর আমি এখানে থাকি। 2000 সালে এখানে যাই, 2006 আমি বিয়ে হয়ে আসি। এই ভিতরে আমার মা আমাকে দেখতে যেত, এই ভিতরে আমি আমার বাবাকে দেখি নাই, বাবা আমাকে করে নাই। মা বাবার জন্য খুব কান্না করতো, মা দেখতে আসলে বা বলতো মা আমার বাবাকে না খুব দেখতে ইচ্ছা করে। এর ভিতরে শুনছি বাবা এসেছে, বাবা আসতে পর আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে, বিদেশ থেকে এসেছিল শুনছি বাবা। বিদেশ থেকে এসেছে আসার পর মানে আমার বাবা নিজেই একটা হোম খুলছে,
নিজে একটা হোম খুলে ফেলেছে বিদেশ থেকে এসে। ওকে,
এবং বিদেশে টাকা দিতেছে ডোনার হিসাবে। যখন এটা শুনলাম তখন আমি বললাম মা তো এখন তো আমাকে নিতে পারছিল, আমার এই কষ্টটা ভালো লাগে না। তখন আমার তার আগে আমার মা আমাকে আমার এখানে আমার ছোট বোনকে দিতে চাইছিল, যেটা আমি নিতে পারছিলাম না। কারণ আমি যেখানে কষ্টগুলো পাইতেছি সবাইকে ধুয়ে অনেক কষ্টগুলো নিজে আড়াল করে রাখতেছি, এটা আমার ছোট বোন পারবে কিনা। আমি এই কথা শোনার পর মাকে বারণ করছিলাম কিন্তু আমার মা শুনে না। তখন আমার মা আমার ছোট বোনকে জিজ্ঞেস করলে আমার যেখানে প্রিন্সিপাল তার কাছে আমি আমার ডিটেলস বলি যে আমার বাবা আছে, আমি এতিম না, আপনি আমার বোনকে নিয়েন না। পরে উনি আমার কথা শুনে পরে আমার বোনকে নেয় নাই, সেই থেকে আমার মার আমার উপর অনেক রাগ।
আচ্ছা, আমি একটু জাস্ট আপনাকে থামাচ্ছি। আপনার বাবা বিদেশ গেলেন এবং তিনি বিদেশ থেকে সাহায্য নিয়ে এসে দেশে একটা হোম খুললেন, এই হোমটা কোথায় ছিল?
এটা উত্তরে ছিল।
উত্তরাতে তিনি একটা হোম খুলেছেন খ্রিস্টানদের জন্য যারা আসলে এরকম দরিদ্র তাদেরকে হেল্প করতে চান। তিনি কোন দেশে গিয়েছিলেন?
ইটালি গিয়েছিলেন।
ইটালি থেকে সাহায্যটা নিয়ে এসেছিলেন এবং তার নিজের মেয়ে আরেকটা হোমে থাকছে। আপনাকে তো রিটার্ন নিলই না, বরং আপনার ছোট বোনটাকে ওই হোমে দিতে চাচ্ছিল। এর পেছনের কারণটা কি ওই মুহূর্তে আপনি জানতেন? কোনো কিছু জানতেন না?
না, তারপরে আমার 2006 আমার বড় বোন আমাকে নিয়ে যায়। এই ভিতরে আমার বাবা উত্তরাতে জায়গা জমি কিনে আমাদের দেশে চলে যায় গোপালগঞ্জ হোম নিয়ে। ওখানে গিয়ে বিল্ডিং করে অনেক জায়গা জমি কিনে, 50 থাকে। আমার প্রথম 1 মাস যে আমি আমার বাবার কাছে এত বড় হয়েছি, তারপর আমার বাবার পেটটা ফেলে ঘুমতাম অনেকদিন পর বাবাকে দেখতাম। ভাই বোন কে চিনতাম না যে কোনজন বড় বোন কোনজন ছোট বোন।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স 14 হবে।
14 বছর বয়স, ঠিক আছে। তো এই 14 থেকে মানে 7 বছরের গ্যাপ, এই 7 বছর গ্যাপে বাবার সঙ্গে কোনো দেখা নেই। এবং আপনি যখন হোমে ভর্তি হলেন মানে আপনাকে যখন অ্যাডমিট করা হলো ওখানে, তার কতদিন পরে বাবা ফিরে এসেছিলেন?
আমার বাবা 2 বছর না 3 বছর পরে ফিরে আসে।
তার মানে বাবা ইচ্ছে করলে আপনার সঙ্গে দেখা করতে পারতেন কিন্তু দেখা করেননি। ওকে,
আমি প্রথম আমার জীবনে আমার বড় বুঝ হওয়ার পর থেকে আমি ফার্স্ট আমার গ্রামের পাড়া আমার জন্মস্থানে যাওয়ার পর আমি বাবাকে দেখে অনেক খুশি। আমার অনেক কিন্তু বাবাকে কোলে দিয়ে বসতাম, বাবার মনে পড়তো ছোট বড় কাহিনী গুলো, যে বাবার পকেটের হাত দিয়ে যে কটা টাকা আমি পেতাম আমার বাবা আমাকে দিয়ে দিত, কারণ আমি কালো ছিলাম আমার ভাই বোনদের বিদ্যায়, আমি দেখতে সবচেয়ে অন্যরকম ছিলাম, এই জন্য আমাকে খুব পছন্দ করতো। বাবা একটা কথা বলতো যে ও আমার মেয়েদেরকে সবচেয়ে কালো আঁকে খারাপ করবি না। তখন যখন যাই দু এক মাস আমার বাবা আমার সাথে খুব ভালো ব্যবহার করে, তারপর থেকে আমার বোনেরা আমার ভাই বোনের একটু হিংসা শুরু করে।
আমি বাবাকে জিজ্ঞেস করেনি যে কেন তুমি আমাকে এতদিন ঘুমিয়ে রাখলা, তোমার তো অভাব ছিল না।
আমার বাবা বলে একটা বিপদে পড়ে রেখেছে, আমি প্রশ্ন করেছি।
তো দেশের বাইরে থেকে এসে তো সে আপনার সঙ্গে একবারের জন্য দেখা করতে পারতো, আপনি এত আদরে ছিলেন।
এটা আমি জানি না কেন দেখা করেন, হয়তো আমার মার কাছ থেকে আমি বাধা দিয়েছি আমার বোনটাকে নেওয়ার জন্য, এটাই হয়তো আমার অপরাধ ছিল।
ওকে, তারপর
পরে যখন আমি গ্রামে আসি তারপর ওই ছোট বোন সব বোনেরা আমাকে অবহেলা করতো, হিংসা করতো কেন আমার বাবা ওকে বেশি ভালোবাসবে, আর এর জন্য বিভিন্ন কথাবার্তা আমার বাবাকে বানায় বলতো, যেটা সত্য সেটা মিথ্যে করে বলতো, যার প্রমাণ আমি দিতে পারতাম না। আর সেই থেকেই আমার বাবা আমার প্রতি অবিশ্বাস শুরু করতো, আমাকে বিভিন্ন কারণে আমাকে মারধর করতো। আমি জানতাম না যে আমাকে কোন দোষের কারণে মারধর করা হতো, যে আঘাতগুলো আমি কখনো বুঝতে পারি না। আমি অনেক কষ্ট পাইতাম, আমি ফিলে কাঁদতে পারতাম না, কাউকে বলতে পারতাম না, আমাকে যদি কেউ পছন্দ করতো। আমি গ্রামে যাওয়ার পর থেকে আমার এলাকার ছেলেরা আমাকে খুব বিরক্ত করতো, যদি কেউ পছন্দ করতো সেটা আমি জানতাম না, কিন্তু আমার বাবা জেনেছে। আমাকে বলতে পারতাম না, কিন্তু বাবা কানে চলে আসছে যে আমাকে পছন্দ করে, বাবা বলতো আমাকে পছন্দ করে এটাই আমার অপরাধ, কেন আমি হয়তো তাদের সাথে কথা বলি বাচ্চা দেয় এটা ভাবতো, কিন্তু আমি তো কখনো তাদের সাথে কথা বলতাম না। এটা আমার ভাই বোনের এমন ভাবে বলতো যে তোমার মেয়ে এটা করতেছে, তোমার মেয়ে কজনের সাথে সম্পর্ক করে দেখো। আর যদি আমি বলতাম যে বাবা আমি জানি না, তখন বলতো আমি মিথ্যাবাদী বলি, সেই পর থেকে আমাকে সবাই মিথ্যাবাদী বলে ডাক, তার জন্য আমি পরে আমি অপরাধটা জানতে চেতাম না, কারণ যেটা আমি বললে ওরা বিশ্বাস করে না, আমাকে মিথ্যাবাদী বলে সেখানে আমার বলাটা কোনো প্রয়োজন পড়ে না। তখন বাবা আমাকে মারতো প্রচুর পরিমাণে, মারধর করতো, আর আমি ফিলে কাটতে পারতাম, খাটের স্ট্যান্ড ভেঙে প্রচুর পরিমাণে মারতো, স্ট্যান্ড লোহার কাটে যেগুলো, তারপর যে রড, যে লোহার কাঠের যে রড গুলা পাশে স্ট্যান্ডের ওগুলো দু মারতো।
এত বছরের এত বড় একটা মেয়ের গায়ে হাত তোলা তো একেবারেই অন্যায়, এবং বাবা হিসেবে মা তাও মাঝে মাঝে শাসন করতে পারেন, তারপরেও গায়ে হাত তোলা তো প্রচুর অন্যায়, কিন্তু সেক্ষেত্রে বাবা যখন একটু শাসন করেন সেটা যে কত বড় কষ্টের হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা দেখেছেন গত এপিসোডে আমাদের এখানে এসেছিলেন কালাম, এবং কালাম তার মেয়েকে জীবনে একটাবার গায়ে হাত তুলেছিল এবং সেটার পরিণতি কতটা ভয়াবহ হয়েছিল। মা কিন্তু প্রতিনিয়ত শাসন করেই যাচ্ছেন, সেটা মেয়ের জন্য কষ্টকর হয়নি, কিন্তু বাবা শুধুমাত্র একদিন গায়ে হাত তুলেছিলেন, সেটার কারণে কালামকে কত বড় কষ্টের মুখোমুখি হতে হয়েছে সারা জীবনের জন্য। বাবারা আসলে সন্তানদের কিভাবে গায়ে হাত তুলবেন সেটা না আমরা কেন জানি, আমাদের বাঙালি ছেলে মেয়েগুলো আমরা মানতে পারি না, আর মেয়েদের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না, যেহেতু মেয়ে 14 বছর বয়স, সুতরাং এই বয়সে বাবা এভাবে গায়ে হাত তুলবেন অ্যাবসলিউটলি মানে মানা যায় না নিজের জায়গাটা থেকে। হ্যাঁ, তারপর
যখন আমি ঘরে একা থাকতাম আমার বাবা সুযোগ খুঁজতো, বাবা রাগ করলে এটি সবাইকে ধরতে পারতো না, যখন আমি ঘরে একা থাকতাম আমার বাবা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে প্রচুর মারত, আমি তখন ছেলে কাঁদতে পারতাম না, আমি নীরবে সহ্য করে যেতাম, একদিকে বসে থাকতাম, আমি দূরে কোথাও যাবো সেরকম আমি পারতাম না, আমার লজ্জা লাগতো। যখন আমার বাবা কষ্ট হয়ে যেত তখন আমার বাবা বেশ বুঝে পড়ে যেত, আমি কাঁদতে কাঁদতে তখন আমি কাউকে বুঝতে পারতাম না, আমার কষ্ট লাগতো, মা আমাকে বোঝার চেষ্টা করে না, আমার মা একটু মাথা দেয় না, আমার একটু খুব খারাপ লাগতো। আর সবচেয়ে বড় কথা যে একটা সন্তানের অপরাধ করলে যে বাবা মাকে জিজ্ঞেস করে বাইরে যাচাই করে, যেটা আমার বাবা মা কখনো করে না, তারা মানুষের কাছে শুনছে আর আমাকে এর জন্য মার এভাবে অনেকদিন, তারপরে আমাদের হোমিওপ্যাথি বাচ্চারা যেত থাকতে যেত, ছোট থেকে আমার ক্লাস 10 পর্যন্ত ছিল, তারপরে বাচ্চারা যখন খেলাধুলো করতো আমি যেতাম, আস্তে আস্তে ওদের সাথে মিশে আমার কষ্ট
নিজেদের হোমে,
হ্যাঁ পাশাপাশি একদম আমাদের বাড়ির সাথে আমি ওখানে যেতাম, ওইখানে আমি পড়তাম, প্রাইভেট পড়তাম, ওইখানে টিচারের সাথে আমরা এক জায়গায় আমার দেখের ছেলেরা ছিল 6 জন, ওদের সাথে আমি মনে করি একসাথে টেবিলে পড়ে পড়াশোনা করে আবার চলে আসতাম, যেভাবে আস্তে আস্তে ওদিকে যেতাম, এবং আমার কষ্টগুলো আমি মানে ওইখানে হাসি খুশি মাঝে ভুলে থাকতাম আর কি। পরে যখন ওদের পাশে যাওয়া শুরু করছি তখন আমার বোনেরা আমাকে বলতো যে তুই পরিচালকের মেয়ে, তুই কেন ওদের সাথে যাস,
মানে হোমের পরিচালকের বিয়ে, তুই কেন ওদের সাথে মিশবি?
রাইট, তোর একটা গ্রাফটি থাক কোন রকম, কেন তোদের সাথে মিশে কথা বলছ? তখন আমার খুব খারাপ লাগলো। আমি তুমি বড়
রাইট,
কারণ আমার কষ্টটা আমি বুঝতাম, জ্বরাও কষ্ট পেয়েছে এটা বুঝতাম, আর গার্জেন ওদের সাথে খুব ফ্রিমেন্টে কথাবার্তা বলতাম। পরে এবারে আমাদের ক্লাসে একজন ছেলে ছিল, নাম মিঠুন, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও খুব ভালো ছাত্র, আর বিভিন্ন পড়াশোনা নিয়ে আমাকে শিখিতাম, ও আমাকে হেল্প করতো, হেল্প করতে করতে একসঙ্গে ওর সাথে সুন্দর একটা মানে বন্ধুত্ব মতো সৃষ্টি হয়ে যায়। তারপর ওকে নিয়ে আমার ফ্যামিলিতে সন্দেহ শুরু করছে, আমাকে ওকে নিয়ে অনেক মান্দ করছে, তুই ওর সাথে রিলেশন করিস, তুই একটু মেয়ে হয়ে তুই কেন ওই রুমের ছেলের সাথে একটু সম্পর্ক করবি? তখন এগুলো আমার প্রথম প্রথম আমি সম্পর্ক করতাম না ভাই, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড হিসেবে। পরে আমাকে যখন এরকম ভাবে করতাম কেমন যেন লাগতো, আমি ছোটবেলাতে যেরকম সরল সোজা সেরকম প্রচুর রাগি, আর খুব জিদি, আমি যা রাগ করে বলবো সেটা করি আমি, সেটা আমার কষ্ট হলো, আমার ক্ষতি হলো বেশি করি। পরে আমি যখন এই অপব্যবহারটা দিলাম আমার খুব কষ্ট লাগলো, যখন বিনা কারণে মার খেলাম, পরে আমি আস্তে আস্তে আমার মিঠুনের সাথে একটা অন্যরকম রিলেশন হয়ে যায়, মিঠুনের সাথে আমার ক্লাস টেন, ওর সাথে আমার একটা ভালোবাসার মতো তৈরি হয়ে যায়। তারপর ওই ওকে নিয়ে আমাকে রেগুলার মারতো, কেন হয়ে যায় আমি কেন বাচ্চাদের সাথে কথা বলি, এটা নিয়ে খুব মারতে পেতাম। আর যখন মিঠুনকে নিয়ে আমি ভাবা শুরু করলাম, ভালোবাসছিলাম, তখন ওর যত ও তো গরিব ঘরের ছিল, ওর জন্য আমি যত টাকা পয়সা আমি ওর জামা কাপড় থেকে শুরু করে আমি সবকিছু খরচ টানতাম, আমি প্রায় জ্বর হতো, আর প্রচুর অসুস্থ থাকতো, ওটা কেউ ওকে বলতো না, আমাকেও বলতো না, আমি ওকে ভালোবাসি বা কি আমার সাথে, ও আমাকে একটা কথা বলছে, দেখো তোমাকে আমাকে অনেক সুন্দর করে, যাতে আমার সরাসরি বেশি কথা বলবো না। একদিন হঠাৎ করে আমি শুনি প্রচুর জ্বর, আমাকে আমার হোস্টেলের একটা ছেলে আমাকে বলে যে দিদি এরকম মিটুনে না অনেক জ্বর। পরে আমি রুমে যাই, যে দেখি আর জ্বরে এক সাইড অবাস হয়ে গেছে।
ওকে হোস্টেলে থাকতো? হোস্টেলে থেকে কোথায় পড়তো? আপনাদের হোমে পড়তো?
হ্যাঁ, আমাদের হোম থেকে বাইরে স্কুলে যেত।
আপনাদের হোমে থাকতো আর বাইরের স্কুলে গিয়ে পড়তো? আপনাদের হোমে ওর কি ধর্ম একই ছিল নাকি অন্য ধর্ম?
হিন্দু ধর্মের ছিল।
ও হিন্দু ধর্মের ছিল, ওকে। তারপর
পরে যখন আমি রুমে যাই, রুমে যাওয়ার পর দেখি আর মানে এক সাইড হাতটা লড়াতে পারছি না, অবসর মতো হয়ে গেছে জ্বরে, মানে এটা রেগুলার তো না, অনেক মাস জগতে জ্বরটা ছিল আর,
এবং এক পর্যায়ে
একটা হাত অবসর মতো হয়ে যায়।
আচ্ছা, এই এই যে অবশ হয়ে গেল, তার আগেই তো আপনার সাথে ওর সম্পর্কটা হয়েছে?
হ্যাঁ, সম্পর্কটা হয়েছে,
এবং আপনারা দুজন দুজনকে মন বিনিময় করেছেন।
হ্যাঁ,
এটা কি আপনার জীবনের প্রথম লাভ?
হ্যাঁ,
প্রথম লাভ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা 3 মিনিট পরই ঠিক আবারও ফিরে আসছি, যাহা বলিব সত্য বলিবতে। আপনি আছেন আর জি কি প্রিয়ার সাথে, আমার সঙ্গে রয়েছে আমার টিম আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব আজকের যিনি গেস্ট রয়েছেন ঐশী, তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওখানে যাওয়ার পরে লাইক দিলে কিন্তু আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন, এবং একবার লাইক দেওয়ার মানে হচ্ছে যাবতীয় তথ্যাবলী যাহা বলিব সত্য বলিব সম্পর্কে আপনি নিয়মিত আপনার ওয়ালে আপডেট পেতে থাকবেন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আর জি কে প্রিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং সঙ্গে রয়েছে আজকে ঐশী, সত্যের আসনে বসে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটা স্বীকার করবার জন্য। আমরা ঐশীর কাছে আবারও ফিরে যেতে চাই, এ পর্যায়ে আপনাকে বলছি আপনি যদি ঐশীর আসনটিতে বসে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন। আসার জন্য নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 অর্থাৎ 2221 নাম্বারে। ঐশী, আপনার কাছে আবারও ফিরছি, এবং আপনি বলছিলেন যে মিঠুনের ডান হাতের অবশ হওয়ার কথাটা, তারপর
যখন আমি ওখানে গেলাম দেখলাম একটা হাতও লড়াতে পারছে না, ও আমাদের তাকে কথাও বলতে পারতেছে না, শুধু কান্না করতেছে। পর আমি মার কাছে হাত রাখলাম, রাখার পর আমি অন্য একটা ছেলেকে বললাম যে আমার বাবা মাকে বলো, আমি বললে সন্দেহ করবে, তুমি গিয়ে বলো যে আর এরকম সমস্যাটা হইতেছে। পর ও আমাকে ও করলো কি, আমার হাতটা টেনে ধরলো যে আমি না যাই, আমাকে ইশারা, আমি বললাম যে আমি যাবো না, বলছে মাথা নাড়িয়ে বলতেছে না যেও না। পরে আমি ওর পাশে বসলাম, আর মাথা হাত বলে থাকি। পরে গিয়ে দেখলাম আমার বাবা মা আসতেছে দূর থেকে, আমাকে একদিন বললো যে তুমি সরে যাও। পরে আমি একটু সরে যাই, আমার বাবা মাকে চিকিৎসা করে মোটামুটি একটু সুস্থ করে। পরের দিন আমি আবার দুপুর বেলা মনে করেন খাবার টেবিলে বসে পড়ে খাচ্ছিলাম, তখন আর কি ঈশ্বরের একটা ছেলে আমাকে ডাক দিল, বললো যে মিছুন তোমাকে ডাকতে। পরে আমি আবার গেলাম, যাওয়ার পর দেখি এত পরিমাণে জ্বর যে মুখে কিছু খেতে পারতেছে না, ওষুধও খেতে পারতেছে না, ও বলছে ওষুধ খাবে না। পরে আমি বললাম যে ওষুধ খাবা না কেন? তো আস্তে আস্তে মানে মুখে এত পরিমাণে ঘা হয়ে গেছে জ্বরে, মুখ খুলে কথা বলতে পারতেছে না, অনেক কষ্টে বলতে গিয়ে কেঁদে ফেলছে যে তুমি না খাওয়াই দিলে খাবো না। পরে ওকে সুন্দর করে আবার বসাই আর কি, ওকে খাওয়াই দিই এবং ওষুধ খাওয়াই দিই। সেই থেকে আস্তে আস্তে আমি চাই দুপুরে দুপুরে যেতাম, যে সময় পেতাম, বকার ঝোঁকার মাঝেও আমি যেতাম।
বাবা মা কি জানতো যে সময়টাতে আপনি ছেলেটার সাথে চুরিয়ে গেছেন?
হ্যাঁ, অনেকটা সন্দেহ করতো,
অনেকটা সন্দেহ করতো। ওকে,
আমি যেতে মানে প্রত্যেকদিন যেতাম এবং ওইভাবে সেবা করতাম। ও অনেকটা সুস্থ হয়ে গেল এবং ও আগের মতো করে স্কুলে যাওয়া শুরু করলো। এই সময় ও আমাকে বলছিল যে তুমি আমাকে যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাবে না, তো আমি বললাম যে কেন এই কথা বলছিস? বলতেছে যে আমার কেন যেন ভয় আছে তোমার আমি হারিয়ে ফেলাবো। আমি বলছি আমি তুমি আমার ভয় পাবো এটা কারণটা কি? বলছে তুমি বড় লোকের মেয়ে, আমি গরিবের ছেলে। আমি বলছি তুমি গরিবের ছেলে মানে? বলে যে হ্যাঁ আমি গরিবের ছেলে। তখন আমি ফার্স্ট আমার মুখ থেকে শুনি যার জীবন যে অনেক গরিব ঘরের ছেলে।
কি ছিল?
ও একটা কৃষকের ছেলে ছিল, দিন আনে দিন খাই। তখন শুনে আমার খুব কষ্ট লাগলো এবং যখন ও বললো যে আমি এই আর খরচ তোলায় তোর বাপের খুব কষ্ট হয় আর জামা কাপড় ড্রেস সব কিছু দিয়ে তোর কষ্ট হয়, আমার মনের মধ্যে একটা আফসোস যে জিনিসটা পাচ্ছে না ওইটা দেখে আমার খুব কষ্ট লাগলো। তো এইগুলোর জন্য আফসোস করতেছে, তাহলে আমি এইবারে টিফিন খরচটা আমি জমাবো এবং আমার হাত খরচ দিবা আমার যেটা দেয় আর উপবর্তী টাকা যেটা পাই আমি দিয়ে ওকে দেবো।
ওকে,
পরে আমি করলাম কি যখন উপবর্তী টাকা পেলাম তখন আর আমি ড্রেসটা কিনে দিই। তারপর ড্রেসটা কিনে দেওয়ার পর ও ড্রেসটা নিতে চায় না, গোপনে আমি এটা দিই। ওটার খবর আবার আমার বাবা মা জেনেছে।
ওকে,
হঠাৎ করে আমার বাবা ঘরে ঢুকে আগের মতো করে আমাকে মারধর করে, চুলে চুল ধরে আর কি মারতো আমাকে। আর কষ্ট লাগতো তো এটাই, বাবা মা আসছে কিন্তু মা আমাকে একবারও দেখতে আসে না যে কোথায় কোথায় মারছে বা কি ব্যথা পেয়েছে কতটুকু ওষুধ লাগবে কিনা, এটা বাবা কখনো বা মা কখনো জানতে আসে। শুধু মারতে কথা বলতো ঠিক আছে, ভুল করছে সাজা বুঝতে।
এই যে ওর ভেতরে যে অ্যাটিটিউডটা, প্রিয় শ্রোতা, অনেকেই হয়তো আপনারা বন্ধু বান্ধবের মধ্যে বা নিজের সন্তানদের মধ্যে দেখে থাকবেন যে অনেক সময় এরকম আছে যাদের গায়ে হাত তুললে বা যাদেরকে অত্যাচার করলে দেখবেন যে ওরা কোনো ধরনের প্রতিবাদ করে না, একদম চুপচাপ সাইলেন্ট বসে থাকে। আপনি যতই মারেন না কেন ও কোনো ধরনের প্রতিবাদ করছে না। শিশু এবং কোমলমতি বা কিশোর কিশোরী যারা রয়েছে তাদের গায়ে হাত তুললে বা অনেক সময় অত্যাচার করলে দেখবেন যে ওরা কিছুটা হলেও প্রাথমিক পর্যায়ে ভয় পায়, কিন্তু এরা যদি অভ্যাস হয়ে যায় তাহলে ধীরে ধীরে ওদের মনের মধ্যে এক ধরনের ক্ষোভ জমতে থাকে। এই ক্ষোভ তাদের ব্যক্তিত্ব বিকাশে কত বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আপনি আজকের গল্পটা শুনলেই মোটামুটি বুঝতে পারবেন, কারণ এরা নিজের জায়গাটা থেকে প্রচন্ড রকম জেদি হয়ে ওঠে। ঠিক আছে, আপনার কাছে আবারও ফিরছি। তারপর
ভাইয়া যখন ওই কষ্টগুলো আমাকে খুব জ্বালাতন করতো, ঘুমাতে পারতাম না কেন মা আমার সাথে এরকম করতো। পরে মনে একদিন হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড তার হাতে মা লিখছে, ওটা দেখি আমি আমার শখ জাগলো, মানে ইচ্ছে করলো যে আমিও লিখবো।
ও কি দিয়ে মা লিখেছিল?
ও সুই দিয়ে কালি দিয়ে লিখেছিল, কিন্তু আমি তো ওইটা পারতাম না, যার জন্য আমি এটা ব্লেড দিয়ে লিখেছিলাম, টাকাটা দিয়ে ব্লেড দিয়ে আমি ওইটা মা লিখি। যখন আমি মা লিখি তখন আমার ফ্যামিলিতে পুরো আমার উপর অত্যাচার, এম দিয়ে মিঠুন হবে, এ দিয়ে ওইসি হবে, মানে এইভাবে মানে আমাকে উল্টো বসলো আর কি যে আমি হয়তো মিঠুনের নাম লিখি।
মানে মা লিখেছিলেন এম এ, এই দুটো অক্ষর আপনি লিখেছেন অন্য একটা ফ্রেন্ডের হাত দেখে, আর ওরা সন্দেহ করলো যে এম তে হচ্ছে আপনি যাকে পছন্দ করেন সেই ছেলেটি আর এতে হচ্ছেন আপনি ঐশী। তারপর কি হলো?
তখন ওইটা দেখে আমার মা বাবা আবার হঠাৎ করে আবার একটু মারলো আমাকে, প্রচুর মারলো। আমি সেদিন আমার এক ছোট ফুপি আমাকে শুধু প্রতিবাদ করে সে শুধু একটা কথা বলছিল যে মেয়েটার প্রতি একটা অত্যাচার না করে তার থেকে আমাদের কাছে দিয়ে দেয়, আমরা নিয়ে দূরে দিস ও দূরে থাকুক। পরে আমি রাগ হয়ে আমার হাতটা আমি পুড়ে ফেলি,
হাত পুড়িয়ে ফেলো তুই মা লেখার জায়গাটুকু।
হ্যাঁ, আমি গ্যাস লাইট ধরে আমার হাতটা পোড়াই ফেলে পোড়াইয়ে পরে আমি হাতে উঠে আমি লবণ নিয়ে আমি ওইখানে তুলে দিই, আমার নিজের কষ্ট আমি খুব কষ্ট পাই যেটা আমি কাউকে বোঝাতে পারি না। নিজেকে খুব অত্যাচার করতাম নিজের প্রতি, এই অত্যাচারগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমি প্রায় খেতাম
ঘুমের ওষুধ। কেন?
আমি ঘুমাতে পারতাম না, কষ্ট হইতে হয় কেমন যেন সুস্থ করতে, কিন্তু দুইবার আমার বাবা মাকে বাঁচায় এবং যখন আমি পড়ার জায়গায় আমি যন্ত্রণা পেতে থাকি তখন আমার বাবা মা বলে কি হয়তো মিঠুন কোনো কষ্ট দিচ্ছে এই জন্য হয়তো হাতটা পড়ে এই কথাটা বলে, তখন আমার আরো খারাপ লাগে যে বাবা মা এই প্রশ্নটা করতেছে না যে আমার মেয়েটা কোথায় কষ্ট পেতেছে, আমার কষ্ট কখনো জানার চেষ্টা করতে হয় কেন। পরে এই কষ্টগুলো থেকে এড়িয়ে বলে একদিন হঠাৎ করেই আমি মাকে বলি যে মা আমি কি এই কথাটা বলার কারণে আমার বাবা আমাকে আবার খুব মানতুর করে, মানে একটা গরু বা একটা ছাগলের মানুষ মারে না। আমি তাই বলতাম রাগ হয়ে যে বাবা তুমি আমাকে বলছিলে বারবার বলো যে আমি তোমার জন্য মা সম্মান চাই, আমার জন্য আমার জন্যই তোমার মা সম্মান চলে যাও, আর আমাকে কান্দে কোনোদিন তোমার স্থিতি করবে না, আমাকে এত বিনা কোনো অত্যাচার করবে না। এগুলো আমার বাবা আমাকে তারপর আরো বেশি করে এই কথা শোনার পর আমার বাবা আমার প্রতি একটু মায়া হতো না, আমার প্রতি ফিরে তাকাইতো না। পরে যখন উঠোন থেকে ব্রিটেনকে বের করে দেয়, যেটা আমার ফার্স্ট জীবনে অপরাধ, আমি যদি না বলতাম আজকে ওই গরিব ছেলেটার পড়াশোনাটা নষ্ট হতো না, কারণ ওই সুযোগটা ওদের কাছে অনেক বড় ছিল, যা থেকে বঞ্চিত হয়ে যায় আমার কারণে, শুধু আমি মাকে বলছি।
এটা আপনার জীবনের প্রথম ভুল।
আমি যদি না বলতাম আজ হয়তো বাবা অনেক বড় হতে পারতো, অনেক পড়াশোনা করতে পারতো।
প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি যে ভুল বা অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এটাকে কি অপরাধ বলবেন, এটাকে কি ভুল বলবেন? মানুষ বাধ্য হয়, কেউ ইচ্ছে করে ভুল কিংবা অপরাধ করে না। আজকে হ্যাঁ, ও যেহেতু অত্যাচার সহ্য করেই আসছিল, ও ইচ্ছে করলে হাইড করে যেতে পারতো ব্যাপারটা, কিন্তু ওর যে বয়স সেই জায়গাটা থেকে ও কেনই বা এটা বলতে গেল, আর বলার পরে ছেলেটার লেখাপড়া সবকিছু বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আপনার সাথে ওই ছেলেটার কি যোগাযোগ ছিল?
পরবর্তীতে তার সাথে আমি অনেক বছর অনেকদিন যাবত আমার যোগাযোগ ছিল না। তারপরে আবার হঠাৎ একজনের মাধ্যমে নাম্বারটা পাই, যার মাধ্যমে আমি আবার সাথে কথা বলি। ও এখান থেকে চলে যায়, সেটা চাকরি নেয়, আর এভাবে সে চলতেছে। তারপরে ও চলে যাওয়ার পর মনে করেন আমার পড়াশোনাটা অনেকদিন গেছে, আমার বাবা আমার বিয়ের জন্য অনেক চাপ দেয়, আমি বিয়েতে রাজি হই না বলে আমাকে অনেক মারধর করা হয়েছে। তারপর আমি মনে করি একদিন হঠাৎ করে আমি দাবি করেছি, এখন আমি ক্লাস 9 পড়ি, সেখানে 9 পরীক্ষা দিই, মা আমি যদি কখনো দাবি করি তোমার কাছে কিছু চাই নেই, তোমার ওদের কাছে আমি একটা খুব শখ, কালো রং তোমার খুব ফেভারিট, যার জন্য আমি বলছি মা আমার একটা কালো শাড়ি এবং একটা মোবাইল ফোন দেবো। তখন আমার মা দিতে চায় না, আমার বাবাও রাজি হয় না। আমি রাগ হয়ে আমার বোনের বাড়ি বোন ঢাকা থাকি, মেঝে বোন, ওখানে চলে আসি। চলে আসার পর আমাকে নেওয়ার জন্য ইচ্ছে না থাকলেও বাবা মা দুটো আমাকে দেয়, অনেকটাই শর্ত হলেও আমার বাবা আমাকে কিনে দেয়। কিনে দেওয়ার পর আমি যাই, আমাদের এলাকার অনেক ছেলে আমাকে পছন্দ করতো, যারা ফ্যামিলিগতভাবে আমাকে নিতে চেয়েছিল, আমি রাজি হইনি। বিভিন্ন কারণে আমার একটা টার্গেট ছিল একটা অত্যাচারের প্রতি, যদি আমি পড়াশোনাটা আগায় দিতে পারি, যেন পড়াশোনাটা করতে পারি। তারপরে এদিকে আমার বাবা ইলেকশনে দাঁড়াবে, আমাদের গণ্যমান্য একজন ব্যক্তি আমার বাবা, এলাকার মানুষ বলতেছে যে আপনি এবার ইলেকশনে দাঁড়াইতেছে, চেয়ারম্যান ইলেকশন যেটা। পরে আমার বাবা ইলেকশনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে, আজ গ্রামের মানুষ ডাকছে, আমাদের বাড়িতে অনেক বড় প্যান্ডেল সেজে অনুষ্ঠান।
নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং এলাকার চেয়ারম্যান হিসেবে ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা আচ্ছা।
পরে রাত্রে আমার কাছে একটা ফোন আসে, ফোন দিয়ে একটা ছেলে কন্ট্রোল আমাকে বলতেছে যে আপনি আমাকে মিস করে গেলেন কেন। তখন আমার খুব রাগ হয়, আপনি কি বলতেছেন আমি আপনাকে মিস কল দিচ্ছি? আমি কখনো কাউকে মিস কল দিই না তো, আমার আত্মীয় স্বজন হলে আমি ডাইরেক্ট কল দিয়ে কথা বলি, কিন্তু আজকে আমি আপনার কাছে মিস কল পেয়েছি তিনটা। পরে এইভাবে কথা বলতে বলতে একসময় তার সাথে ফোনে আমি বারবার কেটে দিই, কথা বলবো না। তখন সে এমন আমার কথা বলতেছে, সেই দিন প্রথম দিনই রাত্রে সে আমার সাথে 7টা পর্যন্ত কথা বলে 12টা থেকে, ফোনটা কেটে দিই, কথা বলবো না, তারপর আবার ফোন দেয়। পরে তার কথা কথা আমিও কথা বলতে থাকি। পরে মানে সেদিন ফোনে আমি তাকে গানও শোনাই, সে অনেক আমার গান শুনে। এইভাবে আস্তে আস্তে 2-3 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, এভাবে মানে তাকে আমার খুব ভালো লাগে, সে আমাকে খুব পছন্দ করে। তারপরে ওভাবে কথাবার্তা বলতে বলতে একদিন 6 মাসের ভিতরে আমার বাবা মা একটা প্রস্তাব বানা হয়েছে, মা পছন্দ
বিয়ের প্রস্তাব। এই যে ছেলেটার সাথে আপনি কথা বলছেন, ছেলেটার নাম তো ততদিন তো নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন।
সে আমাকে পরিচয়টা লুকিয়েছিল।
তখন আপনাকে কি
নামে আমাকে বলছে যে আমার নাম মিলন, আমি বসলে থাকি, আমি হিন্দু বেড়েছি। তারপর বিয়ের প্রস্তাব আছে, পরে আমার মাকে আমি রাজি হইনি। পরে আমি বললাম মা আমি টেস্ট আসতেছে কয়েক মাস পর, টেস্ট আমি ফ্যামিলিতে শুধুমাত্র ছোট বোন বাদে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার মা আমার বাবা যদি আমি খেতে দিতাম, আমার বাবা উঠে যেত, আমার সাথে কথা বলতো না, যদি কথা একটা মা বলে ডাক দিতাম, মুখ ঘুরে চলে যেত, বলতো মা বলে ডাক দিতাম। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিত, আমি এমন কি অপরাধ করলাম, এই বিয়েটা না করা ঠিক মানে এত অপরাধ যে আমার বাবা আমার কাছে মুখ ঘুরে নিত, আমার ছোট বোন আমাকে জয় দিয়ে কান্না করতেছিল, দিদি এমন কি হয়েছে তোর, বা এমন দেখতে কি এতটা ঠিক খারাপ, এরকম একটা ছেলে সেটি বিয়ে হবে, সেটা দেখতে ভালো ছিল না, আমার ভালো লাগতো না। পরে আমার ছোট বোনটা আমাকে বলে ও কাঁপছে, প্রচুর কান্না করতেছে, দিদি আমি এটা মেনে নেবো, তুই তার থেকে অন্য জায়গায় চলে যা, তার সাথে ফোনে কথা বলো, তার সাথে চলে যা। এর ভিতরে আমি তাকে বলার পর সে আমাকে বলে ফোনে আমি পরে ফোন দিই তাকে, দেখো এরকম আমার বিয়ে ঠিক করে, পরে আমাকে বলতে হবে দেখো তুমি অনেক সরল মনে মানুষ, আমি তোমাকে একটু কথা বলি কি যে আমি এতদিন তোমার কাছে আমার পরিচয়টা লুকাইছি, কিন্তু আমি তো বুঝিনি আমার জীবনে তোমার সাথে এতটা রিলেশন হয়ে যাবে, তো আমি তোমাকে অনেক ভালোবাসি। পরে জিনিসগুলো তুমি কোথায় কারণ তোমার সত্যিকার জিনিসটা আমাকে বলো, ও বলতেছে যে না আমার পরিচয়টা দিলে তোমার আমার ভালোবাসা হারিয়ে যাবে, আমার খুব কষ্ট লাগলো। আমি বলছি দেখো ওই এমন একটা ইমোশন ছিল তখন আমার, এটা কি বিয়ের চাপ? ওরা আমাকে বলতেছে ঠিক আছে আমি যদি আমার এক বাপে মেয়ে হয়ে থাকি তাহলে আমি তোমার যত গরিব হোক না কেন যে তোমার ছেলে তুমি হোক না কেন আর যে তুমি দেখতে হোক না কেন আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে এই জ্বালা থেকে আমাকে মুক্তি দাও, আর তুমি তোমার সম্বন্ধে সব জানো, আমি দুটো সেন্ট তোমার ফোন অনেক দিন যাবৎ কথা বলছি তোমাকে।
আপনি এগুলো বলতেন যেগুলো আজকে যে বিষয়টা এখন বলছেন, আপনার ব্যাকগ্রাউন্ড আপনার গায়ে অত্যাচার করতো
টুকটাক জানতো যে আমার মনটা খারাপ ছিল কেন এরকম মা এই কথাটা বলছে, কিন্তু মা তো সেটা বলতাম না,
বলতেন না। ওকে
পরে ও আমাকে বললো কি তুমি অনেক সরল মনের মানুষ। পরে আমি বললাম তুমি তোমার পরিচয়টা বলো। পরে আমি যে ওইভাবে তাকে প্রতিশ্রুতি দিলাম যে না আমি মাঠের উপর দাঁড়িয়ে বললাম আমি তোমাকে বিয়ে করবো। তারপরে বললো ঠিক আছে, তারপর আমার ভয় ও আমাকে সাথে রেগুলার একটা নম্বরে কথা বলতো, কিন্তু একদিন হঠাৎ তোমার সাথে আর একটা নম্বরে কথা বলতো যেটা আমি চেক করে রাখছি।
ওকে
পরে আমি যখন একটা ভাই এর ভিতরে একটা ভাই পাশ থেকে যাচ্ছে আমাদের বাড়ির পাশে একটা থাকে মুসলিম ভাই। পরে আমার একটু সন্দেহ হলো যে এক সপ্তাহ আগে তো শাহিন নামে একটা ছেলে আসছে, ঠিক আছে শাহিন ভাই আসে, আমি ভাবছিলাম যে ভাবতেছিলাম শাহিন ভাই আসছে, তারপর আমাদের অনুষ্ঠানেও শাহিন ভাই আসছে, তাহলে যেভাবে কথাবার্তা বলতেছে আমার মন থেকে একটু আগে আসলো, কিন্তু ওই যাতে একটু নীরব ছিল ও ভাই আপনার কথা জানে নাকি নিজের কাছে নিজে প্রশ্ন করলাম। তারপর চিন্তা করলাম যে না দেখি শাহিন ভাই তো আবার লোড দেয়, কিন্তু একদিন হঠাৎ করে আমি লোড দিয়েছিলাম সে থেকে হয়তো আমার নাম্বারটা পেয়েছিল। পরে আমি চিন্তা করে আমি করি গিয়ে ভাইয়ের কাছে বলি ভাইয়া আমার ফোনে তো টাকা নেই, আমি ভাই শাহিন ভাইয়ের কাছে যেতে পারতেছি না এই মুহূর্তে বাজারে, আপনি আমার নাম্বারটা দেবে বলে দেবে সে আমাকে ফোন ফোনে টাকা ভরে দেবে আমি পরে টাকাটা পাঠাই দেবো। আর বাবা আমার বাবাকেও সে টাকা পাঠাই দিত, বাবা 2000-3000 টাকা করে টাকা ভরতো মোবাইলে এইভাবে, সে আমাকে বলছে হ্যাঁ একটা নাম্বার আছে। পরে সে যে নাম্বারটা দিচ্ছে হঠাৎ করে যে নাম্বার থেকে আমার ফোন দিলেন একদিন সেই নাম্বারটা সাথে পুরো সেম টু সেম মিলে গেছে। পরে আমি মানে হঠাৎ করে আমি ওখানে ঠ হয়ে দাঁড়াই যে কি ব্যাপার, আমি যাকে সন্দেহ করলাম সে, এটা কিভাবে সম্ভব হয়, ও তো মুসলিম। পরে আমি একটু ফোন দিই, পরে আমি বলছি ঠিক আছে আমি তোমার তোমার পরিচয়টা আমি জানছি। পরে বলছে তাহলে কি তুমি আমার সাথে কথা বলবো না, আমার সাথে সম্পর্ক রাখবো না? পরে আমি বলছি দেখো ইচ্ছা না থাকলেও যে তুমি কথা দিছি আমি যেটা আমি ছোটবেলা থেকে কথা দিয়ে এসছি সেটা রাখছি, হয়তো বা আমার ক্ষতি হবে কিন্তু আমার কথা মুখে জবানটা ঠিক থাকে আমার।
প্রমিস আপনি কখনো ব্রেক করতেন না?
পরে যেহেতু এই কথাটা বলার পর আমি বললাম ঠিক আছে তুমি এত কিছু যেহেতু জানো তো তোমার তোমাকে আমার সম্বন্ধে তোমার জানার কিছু থাকে না, তুমি যে তোমার পাশার একদম বাড়ির সামনে বাড়ি তোমাদের
এভরিথিং ইউ নো তুমি সবকিছুই জানো আমার সম্পর্কে,
তাহলে তুমি আমাকে নিবে কিনা তোমার সাথে পরবর্তী তুমি যেটা আসতে পারো ধন্যবাদ।
ও আপনাকে বলেছে?
আমাকে বলেছে।
হ্যাঁ ছেলেটা কি শাহিনী ছিল? ওকে কি করতে ছেলেটা?
ও ব্যবসা করতো, যেমন মুদি বাজার ছিল ফার্মের ব্যবসা ছিল।
আচ্ছা ওর পারিবারিক অবস্থা কেমন ছিল?
আর পারিবারিক অবস্থা ওরা পাঁচ বোনের একটা ভাই, যতটুকু ছিল মোটামুটি মিডিয়াম ফ্যামিলি একটা ছেলে ছিল। পরে আমি বললাম দেখো আমার এখন বিয়ে দেবে চাপ দিতেছে আমি কি করবো। পরে ওকে বললো দেখো তোমাকে আমি পরে জানাইতেছি কি করবো।
আমি এখানে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে, মোবাইলে কথা বলতে বলতে আপনি একজনকে ভালোবাসতেন সে তার ছদ্মনাম ব্যবহার করেছিল সম্ভবত মিলন। ওকে তো এই নামটা বা এরকম একটা মানুষকে আপনি ভালোবাসতেন যে মানুষটাকে আপনি চেনেন না জানেন না, যখন আপনি জানলেন যে সে শাহিন তাৎক্ষণিক ভাবে আপনার যদি প্রমিসটা না থাকতো, আপনি তো বললেন যে আমি প্রমিস করে ফেলেছি, প্রমিসটা যদি না থাকতো তাহলে আপনি কি করতেন?
তাহলে ভাই আমি অন্তবাকে এই ভুলটা করতাম না।
ওকে তার মানে প্রমিসটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ওই সময়টাতে, যে তুমি না জেনে না শুনে একটা প্রমিস করেছেন এবং যেভাবেই হোক আপনাকে প্রমিসটা রক্ষা করতে হবে। আচ্ছা এটা কত বড় ভুল হয়েছিল বা কি হয়েছিল আমরা এখন গল্পের ধারাবাহিকতায় যাব। প্রিয় শ্রোতা আমরা যেটা বলেছিলাম যাহা বলিব সত্য বলিবতে, যে ভুল কিংবা অপরাধের একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা এতক্ষণে সেই ব্যাকগ্রাউন্ডটি আবিষ্কার করেছি। আমরা একটু সামারি করতে চাই, আমরা দেখলাম যে আজকে যে ঐশীটি আমাদের সামনে এখানে বসে আছে তার জীবনে অসহনীয় একটি শৈশব, বাবার হাতে সে প্রচন্ড মার খেত, এর মধ্য দিয়ে কোমলমতি মনে তার ভেতরে একটা ভীষণ রকমের জেদ গ্রো করেছে, যেভাবেই হোক যত অন্যায় হোক কতটুকু মারবে মারতে থাকুক, মার যেহেতু খাই আমি মারতে থাকুক এবং আমি আমার জেদের জায়গা থেকে কাজ করবই। বেশি মারলে এটা হয় বা হয় কিনা সেটা আমাদের আজকে এক্সপার্ট যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেব, এবং একই সাথে সে জীবনে একটা প্রমিস করেছিল তার যে সেকেন্ড লাভটা ছিল আমরা বলবো ফোনে, এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল, ছয় মাস নাম গোপন করে পরিচয় গোপন করে তার সাথে একটা সম্পর্ক, এবং সে প্রমিস করেছিল যদি পরিচয় দাও তাহলে তুমি যেই হও না কেন আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার সাথে ঘর সংসার করব। এবং সে জানতে পারলো ছেলেটি তার ধর্মের নয়, ওই সি খ্রিস্টিয়ান, ছেলেটি ছিল মুসলিম, এবং সেই প্রমিসটি রক্ষা করেছিল নাকি করেনি, কত বড় ভুল হয়েছিল সে তো বলছিল যেটা একটা ভুল ছিল, সেই ভুলটি জানবো আমরা 12টার সংবাদের পরপর, ঠিক 12টা 6 মিনিটে আমরা আবার ঐশীকে ফিরে নিয়ে আসার পর। তখন এখান থেকে শুরু করবো। প্রিয় শ্রোতা, আমরা একটু যাচাই করে দেখতে চাই আমাদের গল্পের বিলিভ বা গল্পের যে বিশ্বাসের জায়গাটুকু সেটা এখন কোথায় রয়েছে। ঐশী যতটুকু বলেছে ততটুকু যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি আপনি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখুন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এখানে স্পোল নিয়ে কাজ করছে আরটি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্চু। একটু পরে ফিরে এসে কম্পিউটারের মাধ্যমে আমরা জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। সঙ্গে থাকুন, ফিরছি ঠিক 12:06। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, আলোকিত করেছেন আমাদের বন্ধু আমাদের অতিথি ঐশী। ঐশীর জীবনের অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি হয়েছি আমরা এবং এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এক্সপার্ট প্যানেলে আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা চলে যেতে চাই আবার ঐশীর কাছে, তবে এই মুহূর্তে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। দেখা যাক কম্পিউটার কি বলছে।
Yes, 86%. No, 10%. No comments. 4%.
কম্পিউটার বলছে 86% ইয়েস, 10% হচ্ছে নো এবং 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরে যেতে চাই ঐশীর কাছে এবং ঐশীকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক অবশ্যই দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে এবিসি রেডিও যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মেম্বার হয়ে যাবেন। ঐশী ফিরছি এখান থেকেই, যে আপনি প্রমিস করলেন এবং ছেলেটা বললো যে আপনি তার জন্য সবকিছু করতে পারবেন কিনা, তো আপনি এক মনে রাজি হয়ে গেলেন। তারপর আমরা একটু শুনতে চাই।
আমাদের এটা কি মানে এই কথাগুলোর সাথে বলার জন্য আমি আমাদের খালপাড়ার সাথে দেখা করতে চেয়েছিলাম।
আচ্ছা,
আর দেখা করতে গেছি পর আমার মা দেখে ফেলে মানুষকে কথা বলতে থাকলেন এপার থেকে আর ওপার থেকে আমরা দুজন কথা বলতেছিলাম। পরে যখন সরাসরি দেখা বলে কথা বলতেছি তখন পিছন থেকে আমার মা আসে, মাকে দেখে আমি দৌড়ে চলে আসি সেখান থেকে। পরে আমার মা ওকে খুব বকাবকি করে যে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ছো, বিভিন্ন কথাবার্তা বলে। এই কথাটা যখন মা বলছে আমি এটা আমাকে দৌড়ে চলে আসি, ও আমাকে মোবাইল এই কথাটা বলছে, আমার মা এই কথাটা বলছে। তারপর আমার সাথে বেশি কথা হয় না, মা আমাকে বেশ কিছু দিন সাথে কথা বলতে লাগে। বলছে মা আমি ওই বাড়িতে গেছি, ভাইয়ের কাছে যাচ্ছিলাম, আমি তো কথা বলছিলাম, এমনি কোনো সমস্যা বা সেরকম কিছু না। আমি মাকে ভাই কিটা বলিনি, যেহেতু মা জানলে রাগারি করবে, আমি হয়তো বাবার বাবা হাতে হয়তো মা খেতে পারি, মনে কত হতে হবে আমার, এই জন্য আমি বলিনি। বলিনি কারণে মা আমাকে পরে আর প্রশ্ন করে নাই। ফার্স্ট আমার মা আমাকে এই জীবনে প্রথম প্রশ্ন করলো যে কেন ওই দিন ঠিক করতো। পরে কথাগুলো বলার পর আমার মা আরো আমাকে বিয়ের জন্য চাপ দেয়, তখন আবার ওরকম শুরু করে। কিছুদিন ভালো ছিল, পরে আবার শুরু করে যে তোমার বিয়ে করতে হবে, কেউ কথা বলে না। সে তো বোনকে আমি প্রায় শেয়ার করতাম সবকিছু, জানি ব্যাপারটা ওর কাছে আমি শেয়ার করছিলাম। আমার ছোট বোন প্রীতি, আমি তো প্রীতি বলে ডাকি, বলছি প্রীতি এরকম আমি কি করবো। ও কানাকাটি করে বলতেছে দিদি তোমার একটু শাহিন সাথে চলে যাবে, ওর থেকে শাহিন দেখতে অনেকটা ভালো। পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি আর বসে দেখ, তুই কিছু বলিস না, আমি কি করবো আমি বুঝতে পারতাম না, এখন আমি শিওর না কি করবো। ওই কথাটা একটু সাপোর্ট পাওয়ার পর শাহিনকে আমি জানাইলাম যে দেখো আমার বাড়ির থেকে আমার অনেক বিয়ে চাপ দিতেছে, আমি কি করবো। পরে ও বলতেছে যে তুমি হ্যাঁ বলে দাও, বলতে হ্যাঁ বলা আমার সম্ভব না। পরে অসুবিধা তো প্রথম রাগারি হয়, পরে আমার ফোনটা রেখে দেওয়ার পর এদিকে আমার মা বাবা ফোনে আলাপ শুনে আমার ফোনটা নিয়ে যায়। বাবাকে ওই এলাকায় সবাই ভয় পেত, একটু বন্ধু মনে অন্যরকম সবাই মানে অন্যরকম তাপড় ছিল আমার বাবার এখানে, মানে এমন ওই সময় এমন একটা সম্মতি ছিল আমার বাবা যে চাইতো ওই এলাকা থেকে একটা ফ্যামিলি উঠে যেতে পারে, এরকম একটা সম্মতি ছিল, মানে পাওয়ারফুল ছিল অনেক। হ্যাঁ, অনেক পাওয়ারফুল ছিল। পরে যখন এই কথাটা মানে আমি ভাবার পর পরে আমি একটা মানে ভেঙে ফেলি সিমটা, সিমটা ভেঙে ফেলছিলাম। পরে আরো বেশি আমি আমার মা মাও সেদিন আমাকে মারে যে সিমটা ভিতরে কি আছে, যে তুই ভেঙে ফেলি বা কার সাথে কথা বলতেছিলি। ওরা বলছে কেউ না, কারণ সে কেন সে তখন কথা বলতে পারি না বা গান শুনতে পারি না। পরে মাকে ওই কথা বলার পর তারপর বা শুনো না, পরে আমি বললাম যে যাও ওর কথা মতো আমি হ্যাঁ বললাম, হ্যাঁ বলার পর আমি বসে যাও বিয়ে আজকে, আমার কথা তো শুনল না, আমি চাইলে আমি প্রশ্ন করে তাও দিলাম না, তাহলে তোমরা যেভাবে আমাকে করবো সেটাই মেনে নেবো। বলার পর সবাই খুশি হইলো। খুশি হওয়ার পর এদিকে আমি কি করবো, আমি পাশে আমার কাছে তো ফোন নেই, পরে পাশের বাড়ি থেকে আমি আর ওর সাথে ফোনে কথা বললাম। সেখানে গেছে যে আমি এরকম তোমার কথা মতো বলছি, আমি কী করবো, তুমি চিন্তা করো না, যেভাবে হোক আমি নিজে দাঁড়িয়ে থেকে পারি বা কাউকে দিয়ে পারি তোমাকে সারিয়ে ফেলাবো। পরে আমাকে এই কথা বলার পর আমার বলছে আমি তোর সাথে যোগাযোগ করবো, এভাবে তো প্রতিদিন বাইরে এইদিক এদিক যাইতে পারি না, আমাকে বাধা দেয়, কখনো আমাদের বাড়ি থেকে বেরোতে দেয় না। পরে ও বললো কি যে ঠিক আছে আমি মোবাইল তোমাকে পাঠাচ্ছি যেভাবে হোক। পরে চাচাতো ভাই বিকেলে এসে আমাকে একটা ফোন দিয়ে দেয় যেটা আমি গোপনে রাখি আমার কাছে। এদিকে আমার বাবা একটু চাষ পায় যে এলাকার যে কোনো একটা ছেলে আপনার মেয়ের সাথে কথা বলতে পারত, মেয়ে কিন্তু পালাইছিল তার সাথে। কিভাবে এটা মানুষের কানে চলে গেছে আমি জানি না। যখন এই কথাটা বাবা জানলো তখন বাবা তো ইলেকশনের ব্যাপারে এমন কাজবাস করতেছে, তাছাড়া সাইনের সাথে ওদের যোগাযোগ ভালো ছিল বাবা। তখন বাবা সাইনকে ফোন দিয়ে বললো যে যুবকদের নাও আমার সাথে যাওয়া, আমাকে কাজ আছে। পরে এলাকার যে কজন যুবক ছিল মোটামুটি সবাই কেউ নিয়ে যায়, এবং আমাকে ফোনে একটা কথা বলে তখন দিনটা পয়লা বৈশাখ। ওরা আমাকে বলে তুমি ডেডি থেকো, আমি যেখানে ফোন দিয়ে তোমাকে বলবো যেখানে যাবো সেখানে যাবো, সেখানে আমার লোকটি করে তার সাথে চলে যাবো। তারপরের দিন আমার আবার জানানির তারিখ, যেটা খ্রিস্টান দেবীতে জানানির তারিখ ফেলাই দিন, ছেলে বাড়িতে যায় মেয়ের পক্ষ থেকে তারিখ ফেলাইতে যায় বিয়ের। আমার দুলাভাই আসছে, সব দুলাভাইরা আমার পরের দিন যাবে বাবা সবাইকে নিয়ে বিয়ের তারিখ ফেলাবে, সমাজের মানুষ নিয়ে যাবে। ওই প্রত্যেক দিনে সবাই বাড়িতে এসছে, আমাদের বিকেলবেলা আমাদের চ্যাপেল হয় যেটা বলি আমরা প্রার্থনা করি। চ্যাপেলের সময় তখন ঘুমের সাইডে আমাদের বাচ্চারা আনন্দ করে
সেগুলো খেয়ে ফেলা, এবং সেটা আসলে সবার যে র্যান্ডামলি হয় তা কিন্তু না, অনেকেরই হয়। অনেকেরই দেখবেন যে সেন্টেন্স কমপ্লিট করার পরে একেবারে শেষের শব্দটা যেটা থাকে সেটা পড়ে যায়, কিন্তু ওর প্রত্যেকটা শব্দতেই একটু টেইল ড্রপ হচ্ছে এবং সেটার পেছনে কিন্তু কারণ আছে। কারণগুলো কি সেটা আপনি শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে কেন ওইভাবে কথা বলছি। একটু ঘুমন্ত, একটু টেইল ড্রপ হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে স্পষ্ট হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে, আপনারা যদি আজকে এর অপ্রিয় সত্যের একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত শোনেন তাহলেই বুঝতে পারবেন যে ওর এইভাবে কথা বলার কারণটা কি। তো প্রার্থনা হচ্ছিল তারপর
ওইদিন সন্ধ্যেবেলা আমি প্রার্থনার এদিকে প্রার্থনা শুনতেছে, এদিকে সবাই ফ্যামিলির বিয়ের জন্য একটা মানে একটা অন্যরকম আনন্দ উৎসব করতেছে। তখনই আমাকে ফোন দেয় যে এরকম তুমি পুকুর পাড়ে যাও, এখানে আমার চাচাতো ভাই আছে, তুমি তার সাথে মানে চলে আসতো। পরে আমি মানে আমাদের চাল কেটে টাকাটা দেওয়া থাকে এবং মায়ের কে অ্যালাউন্স দেওয়া যে আমাদের পার্শ্ববর্তী এলাকার ভিতরে যারা আছে আমাদের টাকা রাখতে মানে আশেপাশে আসতে পারে না। মানে যদি আসি রাত্রিবেলা তাহলে তাদের মনে করেন
সাহস
না পাই পুকুর পরে যাইতে বসতে পরে আমি মনে করি তারপরটা পার হইতে আমি পাও কেটে যাই, হঠাৎ করে ব্যথা পাই, তারপর পড়ে যাই, তারপর মনে করে আমি যাই। যাওয়ার পর চাষটা দেখি ওখান থেকে আমি আবার যেখানে যেতে বলছে সেখানে যাই, ওরা চাকা থাকে ওখান থেকে আমাকে বোরখা পরে সে আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে নিয়ে যায়।
আপনি কি বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়েছিলেন?
না, ও সবসময় বলছে একটা কথাই বলছে, দেখো তুমি এক কাপড় চলে আসবা, তোমার যত যা ছিল সব তুমি খুলে আসবা, এক ড্রেসে আমি চলে আসছি। পরে এখান থেকে যখন আমি বের হয়ে আসি, বের আসার পরে যখন বোরখা পরে আমি যাই, তখন আমার ভিতরে একটা অন্যরকম কাজ করছিল, কেন যেন হাঙা কারে বাবা মা ছিলেন চলে যাচ্ছে, হয়তো এটাই আমার শেষ দেখা বাবা মা, কেন যেন এরকম মনে হচ্ছিল। এটা ভাবতেছিলাম না যে ও তোমার বাড়ির সামনে, আমাদের বাড়ি দুই বাড়ির মাঝে কোনো বাড়ি নেই, এ বাড়ির থেকে আমাদের ছাদ থেকে তাকালে ওদের বাড়ি দেখা যায় কেটে করতেছে, এরকম মানে নিজে নিজে কষ্ট পেতে চুপ করে বসে বসে আস্তে আস্তে কাটছিলাম, চোখে পানি দিচ্ছিল তো অন্ধকার, ওর চাপসে দেখে না বা কেউ দেখে না। ওরা ওইখান থেকে যখন যাই আমার বাবা ওইখান থেকে আসার পর আমার বাবার সাথে তখন স্বামী ছিল, ওরা আমাকে খোঁজে একটু এক্সটেন্ড করে মানে যে আমি জানি না বাকি আপনার মেয়ে কোথায়, কারণ বাবা খবর পেয়ে বাড়িতে এসে খোঁজাখুঁজি করে, ও বাবার সাথে খোঁজাখুঁজি করছে।
শাহিন আসলে আপনার বাবারই এক ধরনের কাজের লোকই ছিল বলা যেতে পারে, মানে ডান হাত বাম হাত যাই বলি না কেন আমরা, এবং যখন আপনাকে বের করে নিয়ে গেল তখন শাহিন আপনার বাবার সাথেই ছিল। আমি জানি না শাহিনের স্ট্র্যাটেজিটা কেন নিয়েছিল, হয়তো বা বোঝা সম্ভব হবে যে আপনার বাবা কোথায় কোথায় খুঁজছে, সেক্ষেত্রে আপনাকে এই লুকিয়ে রাখাটা সহজ হবে হয়তো বা। তারপর
আমাকে ফোন দিয়ে বলতে দেখো তুমি এখানে থেকে সরে যাও, তোমার বাবা এখানে লোক পাঠাবে, কারণ আমাকে একটু সন্দেহ করছে, কারণ তোমার মা বলে দিচ্ছে তোমার সাথে কথা বলছে না, তোমার মা দিচ্ছিল। ওই দুই দিন আমাদের ও বাড়ি থেকে লড়ে না, ওখানে বসে বসে দেখো তোমার বাবা যেহেতু আমার উপর যতটুকু সন্দেহ উঠে তুমি দূর হয়ে যায়, আমি বাড়ির থেকে চিন্তা করবি না, আমার মেয়েকে নিয়ে কিন্তু ও যেতুই। এই প্ল্যানটা করে ও আর কি বাড়িতে দুই দিন রয়েছে, তারপর মনে করি আমার বাবা সন্দেহ করে গেছে, যার জন্য ওর বাড়ির চার সাইডে একটা গাঁটের মতো আছে। বিদেশ থেকে টাকা আসতো বানের বড় শুধু, মানে যাকে বলে যে, অনেকে বলে যে বিকেলে কাকের অভাব হয় না, সেরকম মানে টাকা উড়েতো শুধু আর মানুষের অভাব হইতো না। ওই টাইমটা মনে করো আমাদের এলাকার মানুষ, আমার বাবার যত টাকা পয়সা আছে সব ওই টাইমে বলতো যে আপনার আমাকে খবর দেবো, আপনি এত টাকা দেন আমি আপনার মেয়ে খুঁজ দিতে। ওই ওই টাইমটা আমার বাবা অনেক টাকা গেছে, যেটা কোন হিসাব ছাড়া। আর এদিকে কেস করছে যে আমার মেয়েকে পাই না, অপহরণ হয়ে গেছে, কে নিচ্ছে জানি না, বিভিন্নভাবে কেস করবে আমরা করছে আমার বাবা। পরে 17 তারিখে ও যায় ভোরে, ও যাই হোক সবার চোখ ফাঁকি দিয়ে ও আর আসতো ভাই।
আপনি কয় তারিখে বের হয়ে গেলেন?
আমি 14 তারিখ বের হয়ে গেছি।
এই তিন দিন কোথায় ছিলেন?
কাকার বাসায়। কাকার বাসায়?
ওরই এক কাকার বাসায়।
হ্যাঁ, ওখানে পরে এদিকে ওর আব্বাও আসে তার আগের দিন। সাইনের আব্বা চলে আসে, সাইনের আব্বা আমার সবাই জানতো,
পুরো ব্যাপারটা জানতো আগে থেকে, জানতো
ফ্যামিলি সবাই জানতো।
আচ্ছা।
আর ফ্যামিলি আমাকে নেওয়ার জন্য ব্যস্ত ছিল অনেক। পরে যখন সে যায় 17 তারিখে সন্ধ্যার সময় আমাদের কোর্টে বিয়ে হয়, কোর্টে বিয়ে হয়। এই মানে কোর্টে তো আমার বাবা পুলিশ কি করে রাখে, শুনছে যে শাহিন বাড়ি থেকে চলে গেছে, শাহিন গেছে কোথায়, পুলিশ করে ওদিকে অনেকে বসে ওদিকে কেটে দেখছি। পরে বাবা বসে গিয়ে পুলিশ করে থানা মানে কোর্ট গুলো আটকে রাখে পুলিশকে, যে আমাদের লোকজন গেলে আমাদের ধরে ফেলবে বাবা। পরে অনেক বসে কি গোপনে আবার একটা উকিলের বাসায় নিয়ে আমাকে বিয়ে করে আর কি। বিয়ে করার পর আমরা ওখানে চলে আসি, চলে আসার পর এক বোনের বাসায় উঠে মিশু বোন বলেছিলেন থাকে, মানে 3-4 দিন এখানে যায়। আর বোন এখানে যাওয়ার পর আবার আমাদের হুজুর দিয়ে দিয়ে পড়ায়, আমি এফিডেভিট করে মুসলমান হই।
ওই সময়টাতে আপনি এফিডেভিট করে মুসলমান হয়ে যান, ধর্মান্তরিত হন। আপনার যখন আপনি ধর্মান্তরিত হন সেই সময়টাতে আপনার ফ্যামিলির কথা মনে পড়েছে? যদি আপনার বাবা এটা জানতে পারে সেক্ষেত্রে আপনার কি হতে পারে, কখনো ফিল করেছেন? মানে
আমি কেমন যেন আমার ওই জিনিসটা ছিল না, না ছোটবেলা থেকে আমার মনে করি মুসলিম ধর্মটা আমার খুব পছন্দ ছিল। আমার যত ফ্রেন্ড বান্ধবী সবাই মুসলিম ছিল, আমাদের কাছে বিভিন্ন কথা শুনতাম যেটা আমার ভালো লাগতো, অন্যরকম আগ্রহী ছিল। যেমন ওরা কলমা পড়তো, এগুলো আমার শুনতে ভালো লাগতো, আরবি আরবি কথাগুলো ভালো লাগতো। পরে যখন আমি ওদের মানে মুসলিমদের তখন আমার ভিতরে কোনো এনে দিন, আমার কেমন যেন মনে হচ্ছে খুব আনন্দ লাগতেছিল মুসলিম মানে ধর্মটা চেঞ্জ করার সময় আমার একটা আনন্দ বোধ করতেছিলাম। পরে যখন আমি ওইখানে জমা চেঞ্জ করে বিয়ে করি, তারপর আবার ওর বোনের বাসায় সে হুজুর দিয়ে আমাকে বিয়ে করে কলমা করে বিয়ে করি। পরে এখানে সে এক সপ্তাহ পর শুনি যে আমাদের যে কোর্টের যে কাগজটা ওইটা আমার বাবা আটকে ফেলছে, যেটা কোনো আমাদের বিয়ে কোনো প্রমাণ নেই। পরে ওইটা শোনার পর মামারা শাহিনের মামারা ঢাকা থেকে এক গণ্যমান্য ব্যক্তি দ্বারা কর্তৃপক্ষের মতো তারা আমাদের শুনলে, তারা তার ভাগ্নি একটা তারা ফোন দিলে যে তোর আমার কাছে যায় আমাদের, আমরা ঢাকা চলে আসি। চলে আসার পর বাবা আমার মামাদের ফ্ল্যাটে রেখে আমাদের মানে ঢাকা কোর্টে আমাদের বিয়ে দেয়।
আবার
হ্যাঁ আবার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওইখানে মামার বাসায় আমরা 1 মাসের বেশি থাকি। পরে ওইখান থেকে হঠাৎ করে আমরা একদিন আমার বোনের বাসায় আসি। এই ভিতরে আমরা 6টা মাস এদিক ওদিক বোনের বাসায় আসার থেকে পর থেকে মনে করেন বিভিন্ন জায়গায় পড়ায় বেড়াইতেছে, পুলিশে তাড়া করতেছে। 6 মাস মতো আমরা 6-7 মাস মতো আমরা দৌড় দিয়ে ভিতরে আসি।
আপনি যখন বিয়ে করলেন তখন আপনার বয়স কত ছিল? 18 হয়ে গিয়েছিল বয়স। শাহিনের তো 25 আগে থেকেই বললেন, 25 তো ছিল, তার মানে আপনার দুজনেরই বিয়ের বয়স হয়েছিল। ওকে,
পরে যখন আমার বাবা বাড়ি থেকে জন্ম নিবন্ধন উঠেছে যে আমার আমি নাবালক সাবালক হইনি, এটা আমার কি বিকশ আর কি, যে কাগজ থেকে কেস মামলা করতেছে। পরে আমি ওকে বললাম যে দেখো তুমি আমি কি করবো, বাবা মা তো শুনতে চায় না, আমার তো কিছু করা নাই, তুমি কেস মামলা করছেন, ও আমাকে কেস মামলা করতেছে বলো আমাকে মা।
শাহিন মারধর করা শুরু করলো
আমাকে, প্রচুর মারধর করা শুরু করলো, যেটা ভাষায় বোঝানো যাবে না। যখন আমি বাবা মার সাথে ফোনে কথা বললাম, তারপরে আমি ওকে বললাম যে আমার তো কিছু করার নাই, আমি কি করবো, বাবা মা কিছু মারা করলাম, তো তুমি তুমি নিজে কিছু না লালচ করে দিয়ে গালাগালি করলো। তখন আমাকে হঠাৎ করে একটা গালি দিয়ে বসছে যে তোর মতো মেয়ের আসলে বিয়ে করে আমি ভুল হয়েছি
প্রথম।
হ্যাঁ, তখন বললাম কেমন কথা বলতেছ, তোর বাবা মাকে সামলে করতেছি তুই এটা বাধা দিতে পারো, কেমন মেয়ে হচ্ছিস তুই। তখন বলছে আচ্ছা আমার আমি তুমি জানোই যে আমাকে কিরকম অবহেলা করছে আমার বাবা মা, আর তারপর তুমি আমাকে এই কথাগুলো কেন বলতেছো। পরে আমাকে বলতেছে যে তুই খারাপ মেয়ে এই জন্য হতে পারতো বাবা মা তোকে কিরকম করছে, মানে ওই আমাকে একটা অবিশ্বাসের কথা বলছে যে আমি একটা খারাপ মেয়ে এই জন্য আমার বাবা মাকে অবহেলা করছে। আমার জিনিসটা খুব খারাপ লাগে, পরে আমি একটা রাগ হয়ে আমি একটা গালি দিই যে তুমি জানো না যে আমি ঠিক কোনো রকম তুমি আমাকে বিয়ে করলে কেন, আমি যদি রাস্তার মেয়ে হই তাহলে আমাকে তুমি বিয়ে করলে কেন, কেন আমি ওকে গালি দিয়ে কথা বললাম, অথচ ও আমাকে এতগুলো গালি দিচ্ছে সেটা মানে ও দেখছে না, ওই গালিটা দিলাম কেন, ওই জন্য আমাকে প্রচুর মানে চুল ধরে মারছে, ওর মাগুলো ছিল কিরকম খুব আঘাতজনক, যেটা দাগ হয়ে যেত কালো হয়ে যেত, মানে ও তো একটা ছেলে যে কতটা শক্তি থাকে সেটা তো বুঝতে পারেন, মেয়েদের সবাই বলে যে মেয়ে নাকি বিড়ালের মতো, তারপরও মানে ছেলের কেন হাত তোলে এটাই আমার প্রশ্ন, তারপরও আমাকে হাত দিয়ে প্রচুর মারধর করে যেটা আমার শরীরে দাগ বসে যায় আমি সহ্য করতে পারি না, পরে আমি খুব কান্নাকাটি করি, ও মারধর করে আবার যখন রাগটা পড়ে যায় তখন আবার নিজে হাম্মুকে কেঁদে বলতে তুমি আমার রাগের সঙ্গে কথা বলো না, মানে যেরকম পাগলের মতো ভালোবাসতো সেরকম আবার এরকমই করতো, পরে আমি বলছি যে তুমি এরকম কথা বলে বসে বুঝেছেন কিন্তু আমি বসি।
এই সময়টাতে আপনি কোথায় কোথায় থাকতেন?
যখন আমার বোনের বাসায়।
বোনের বাসায় এই ধরনের কাজ করতো? বোন কি করতো?
এটা ঠিক তো নাম থেকে ছিল কাপ্তান মানে নিয়ে বসে যে বলে দিতাম কিন্তু জানতে পারতাম না, একটু ঘরে দিতে কারণ আমার লজ্জা লাগতো।
অন্যায় করে যে এবং অন্যায় যে সহ্য করে সে নাকি সমান অপরাধী, কিন্তু কথা হচ্ছে এখানে অন্যায় সহ্য না করে মেয়েটার কি বা করার আছে, কার কাছে গিয়ে বলবে, কারণ সে তো সবকিছু ত্যাগ করে এসছে এবং ত্যাগ করে এসছে শুধুমাত্র একটা প্রমিসের কারণে, কতটুকু লাভ করে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হয়ে দাঁড়িয়েছে প্রমিস, কারণ যে ছেলেটিকে সে বিয়ে করলো এবং সেই ছেলেটি আলটিমেটলি তার প্রতিবেশী ছিল, জীবনে তাকে দেখে তার প্রতি কোনোদিন তার একটা বিন্দু মাত্র পরিমাণের ওই ধরনের ফিলিংসই জাগেনি, কিন্তু ফোনে যে অপরিচিত ছেলেটিকে লাভ করেছিল সেই ছেলেটিই ছিল এই প্রতিবেশী শাহিন, শুধুমাত্র প্রমিস করেছিল পরিচয় জানার জন্য যে আমি প্রমিস করছি তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করব। জানা গেল সে হচ্ছে শাহিন, প্রতিবেশী শাহিন, এবং যেহেতু সে প্রমিস করেছে আমাদের 18 বছরের ঐশী সে প্রমিস রক্ষা করার জন্য ছেলেটিকে বিয়ে করল, নিজের ধর্ম ত্যাগ করল এবং ত্যাগ করার 6 মাসের মাথায় সে জানতে পারল যে ছেলেটার আসল ব্যাপারটা আসলে কি, ছেলেটা গায়ে হাত তুলছে অত্যাচার করছে এবং তার প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, কারণ সে তার পরিবার ছেড়ে এসছে, পরিবারের ব্যাকগ্রাউন্ড তো আপনারা জেনেছেন এবং তার আসলে পায়ের নিচে কোনো মাটি নেই। ওই সময়টাতে শাহিনের রোজগার কিছু ছিল
না, মানে সেটাও জমায় রাখছে ব্যবসা করে যেটা হাতে ছিল সেগুলো ভাবতো, যেরকম আর ফ্যামিলি থেকে বাবা দিত আর বোনেরা দিত এইভাবে চলতো।
আপনার বাবা তো জেনে গেল যে শাহিন এই কাজটা করেছে, শাহিনের পরিবারের প্রতি সে কোনো অত্যাচার করেছিল?
আমার বাবা অনেক কেস মামলা করেছে, তারপর আমার মানে মানুষ দিয়ে হুমকি দেখাইতো যে ছেলে আনো নাহলে তোমাদের কিন্তু খবর আছে উচ্ছেদ করে দেবে এখান থেকে, তারপরে এই জিনিসগুলো করতো যেটা আমরা মানে উঠানো থেকে আর বড় ছিল ভয়টা, যারা সবসময় যেন আতঙ্ক ভাবে থাকতো যে কখন বুঝি পুলিশ আমাদের ঘেরাও করে ফেলে, তাছাড়া 2-3 বার পুলিশ আনছে ওদের বাড়িতে।
তুমি তো রাজনীতিও করতো, রাইট? আমার বাবা তো রাজনীতিও করতো। ওকে,
পরে যখন এইগুলো করতো আমি তো পরে মা খাওয়ার পর আমি চুপ করে রাখি, ওটা সহ্য করে যায়, দিন দিন ওর ব্যবহারটা খুব খারাপ হতে থাকে, ও আমার জল হাঁটার থেকে শুরু করে আমার সব পর্যন্ত মনে করেন আমি ভুল করতে থাকতো, আমি কীভাবে হাঁটতে থাকা আমার কাজগুলো আর মনে ভালো লাগতো না, আমি যে কাজটা যদি ওকে খুশি করার জন্য করতাম ওটা ওর কাছে খারাপ লাগতো, এসেছিলেন যে ও খুশি হবে বলে একটা বেশ ভালো জিনিস রান্না করলো না আর একটা পছন্দের জিনিস সেটাও ভুল করতো, মানে এটা পছন্দ করতো না, এভাবে শুরু করলো, পরে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, পরে একদিন রাগ হয়ে বসে তুমি আমার সাথে এরকম করো কেন, তার থেকে বলতে পারো না আমি দু চোখ গেঁদে গেঁদে চলে যাবো না তাহলে মরে যাবো, কেন তুমি আমার সাথে এরকম করতেছো, পরে আমাকে বলতেছে যে তোর তুমি বিয়ে করতে ইচ্ছে আমি তোর চ্যালেঞ্জ পেপার বিয়ে করছি, চ্যালেঞ্জ পেপার মানে তখন আমি ফার্স্টে জানতে পারি যে যখন আমার মার সাথে ওর প্রথম যে তর্ক হয় আমার মা বামুনের চারিদিকে হাত দিয়ে যখন বলছিল তখন ও চ্যালেঞ্জ হয়েছিল যে আমাকে বিয়ে করবে,
মানে ওই যে প্রথম দিন দেখতে দেখলো আপনাদেরকে সেই সময় যে আপনার মা ওকে বলেছিল যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইও না, সেইটাই ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল এবং সেই জন্যই আপনাকে বিয়ে করে আমাকে তাড়াতাড়ি করে বিয়ে করে, ভুল তো ও করলো প্রিয় শ্রোতা, ওর জায়গাটা থেকেও একটা ভুল, ছেলেটার জায়গা থেকে চ্যালেঞ্জ নিয়ে একটা মানুষকে বিয়ে করতে হবে, আর আরেকজন প্রমিস করে একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে তার সম্পর্কে ডিটেল সে কোনো কিছু জানে না, শুধুমাত্র ফোনে অন্য পরিচয় কথোপকথন, তারপর
যখন আমাকে কথাটা বললো তখন আমার খুব কষ্ট লাগলো, মানে নিজেকে আরো অসহায় মনে হলো যে আমি এগুলো হারাইলাম ওগুলো হারাইলাম আমি এখন কোথায় যাবো, তখন আমার ওই যে নিজেকে কষ্ট দেওয়ার একটা অভ্যাস না খেয়ে থাকতাম বা নিজেকে কেকুলো তখন আমি নিজের হাত নিজে কাটাছাড়ি করতাম, নিজের রক্তগুলো নিজে ঝরাইতাম, রক্ত ঝরাই আবার নিজে লবণ মুখে দিতাম, যন্ত্রণাগুলো বেশি করে মানে এদিকে যন্ত্রণাটা চলে যেত মনে কষ্টটা ওদিক দিয়ে বিয়ে করেছে এরকম মনে হতো, মনে থেকে অনেক হালকা লাগতো, রাগতাম আরো করতাম, আর এই দাগগুলো আমার এখনও আছে যেগুলো আমার নিজে নিজেকে অত্যাচার করার, পরে যখন এটা করলাম ওরা দেখে শাহিনে বসে কষ্ট পায় কেন তুমি নিজেকে কাশো, পরে এ কথাটা শুধু বলছে, পরে আমি কিছু বলি না, আমি বলছি আমাকে দেখার মতো কোনো মানুষ নেই, আমি ছোটবেলা থেকে অবহেলিত, আর তোমার কাছে আসছে সব ছেলে, তারপর তোমার কাছে বলি তো বললাম যাবো কোথায়। ওরা বলছে দেখো যদি আমাকে ভালো না বাসতে পারো গিয়ে এমন ভাবে করো যাতে আমি মরা আসতাম দিলে আমার মনে থাকে তোমার জন্য এটুকু মরে, আর যদি গেলে না করতে পারো আমাকে দুইটাকে বিষ এনে দিও আমি খেয়ে মরে যাবো, কিন্তু আমাকে এরকম কষ্ট দিও না, কষ্ট দিয়ে কথাগুলো আমাকে বলবো না। ও আমাকে প্রতিকে কষ্ট ঠিক আছে যাও আমি তোমাকে কথাগুলো বলবো না, কারণ ও আমাকে শুধু রাত্রে যখন একটা স্বামী স্ত্রী থাকতে যায় বা একটা স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা ওই টাইমটা ও ভালোবাসার কথা বলতো, এত অর্থে ভালো ছিলাম না ওই সময় টুকু ও আমাকে ভালোবাসতো, ওই সময় যদি যা বলতাম ও সেটা মেনে নিত, তারপর আর ও আমার কথা মনে রাখতো না আমার কথা শুনতো না, আমি যদি বলতাম যে তুমি এই পথে যেও না একটু বেশি করে করতো আমি ভালো জন্যই বলতাম, আর লাস্টে এইটুকু বলতো যে না ওর কথা আমার কথা শুনতে আরো বিপদ হবে, আমার কথা না শুনে যেখানে গেছে আজ পর্যন্ত অনেক বিপদ বুঝলো।
ঠিক উল্টো দিক থেকেও তো ওর জায়গাটা থেকে যদি আপনার প্রতি চাওয়া পাওয়ার কোনো জায়গা থেকে থাকে যেটা ওর পছন্দ হতো না বা ওর ভালো লাগতো না এরকম কোনো জিনিস কি আপনি করতেন?
আমি তখন কখনো এরকম কিছু করতাম না, তখন কি ভাই আমি কখনো একটা ছেলের দিকে তাকানো দেখতাম না বিয়ের পর, আমি কখনো একটা ছেলের সাথে কখনো আমার নিজের দেওয়ার কি বা বাইরে তার সাথে বসে কখনো কথাও বলতাম না, আমি আমার মতো যখন মানে চেষ্টা করতাম যতটুকু করে হাসি খুশি রাখার জন্য, যেহেতু আমি অনেক চঞ্চল হয়তো আমার চঞ্চলের তো আর পছন্দ হতো না, আমি জানি না আমার কখনো বলে না যে আমার চঞ্চল, ও যদি বলতো তাহলে সে ভাই ইটা চঞ্চলের আমার পছন্দ না তুমি এটা করো না তাহলে আমি করতাম না ভাই, কিন্তু যে মানে সে হাসি খুশি বা আমার এই চঞ্চলতাও পছন্দ করতাম এইটুকুই জানতাম, যার জন্য ও যতই রাগ হতো না ভাই আমি অসম্ভব প্রচুর হাসতাম বুঝতে করতাম হাসি হাসি কথা বলতাম যে তোর তো হাসি, কিন্তু এতটাও গম্ভীর যে আমি একটা সরমানে একটা কথা বললে সেটাও মাথায় ভিতরে রেখে দিতাম, কিন্তু আমি তো সরমানে সব করে বলে দিতাম এটাও রেখে দিই মনে করি পরবর্তীতে এটা মানে আঘাত দিয়ে কথা বলতে এবং ওইটার সহ্য তুলে নিত যেটা আমি মানে কোনোভাবে মেনে নিতে পারতাম না। পরে যখন এরকম টেলিফোনটা চলতে থাকলো পরে একদিন আমার বাবা সংবাদ পায় যে আমি আমার বোনের বাসায় আছি, আমার বাবা সংবাদ পাওয়ার পরে আমরা ছিলাম এটা বরিশাল থানা এই যে সরবকুটি থানায় ছিলাম আন্ডারে, আমার বাবা ওইখান থেকে পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাবে, এই সংবাদ রূপে ওর বোন আমাদের আর সরিয়ে ফেলে এখান থেকে চলে যায় এখান থেকে, তারপর আমরা এখান থেকে দুজনে সেই সকালের পরপর দশটার দিকে রওনা চলে যাই অন্য জায়গায়, যার পর থেকে আমরা শুনি যে আর মেজো বোনের যে জামাই উনি এতটা ভালো মানুষ যে অনেক ধার্মিক পাশে তো নামাজ বাদ দেয় না খুব ভালো, মানে তাকে পুলিশ আসলে মারধর করছে বলে আমার খবর না দিতে পারো না, আমার তখন শুনে অনেক কষ্ট লাগছে আমার জন্য একটা নির্ভয় মানুষ মারছিল আমার মেনে নিতে পারলাম যে এতটা ভালো মানুষ সে থানায় ধরে নিয়ে গেছে এবং এরকম বলছে যদি তোরা ধরানা দাস তাহলে আমি ওকে মানে জেল হয়ে যাবো এরকম ভাবে বলছে যে আমরা জেলে দিয়ে দেবো, আমার অনেক খারাপ লাগলো জিনিসটা। তারপর এদিকে ওর চাষতে ভাই যাকে বাবা সন্দেহ বলে পুলিশ আনছিল একজনকে সন্দেহমূলক ধরে নিয়ে গেছে যে এক মাস জেল খাটতেছে এখন, মানে এরকম ভাবে ওই সময় শুনতে ছিলাম যে এক মাস জেল খাটতেছে, মানে ওইদিকে জেল খাটা শুনতেছে এদিকে নিরহ দুটো মানুষ কষ্ট পেতেছে আমার খুব কষ্ট লাগলো জামা করে এটা কেন কষ্ট হবে, ওর আমি বললাম কি বাবা আমি তুমি জেলে বাকি কিছু বললো না আমি তোমাকে ধরা দিতে আমি কোথায় আসবো বলতে বলতে।
প্রিয় শ্রোতা আরো একটি বিরতি নিচ্ছে এই পর্যায়ে 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং এই বিরতিতে যাওয়ার আগে আমরা বলতে চাই যে ছোট ছোট অনেকগুলো ভুল আমরা পেয়েছি এবং ভুলের পরিণতি কি সেটাও আমরা জানবো, আরো কিছু ভুল রয়েছে সামনে যে ভুলগুলো ছোট ছোট জমা হয়ে হয়তো বা জীবনের জন্য একটা বড় অপরাধী হয়ে যাবে। প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এই পর্যায়ে আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত ঐশীকে বিলিভ করেছেন তারা লিখবেন ইয়েস, যারা বিলিভ করেননি তারা লিখবেন নো, লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। SMS করার নিয়মটি হচ্ছে প্রথমে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, একটু পরে মানে 4 মিনিট পরে, ঠিক গুনে গুনে 4 মিনিট, 4 মিনিট পরে ফিরে এসে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট, কত পার্সেন্ট শ্রোতা আজকে ঐশীকে বিশ্বাস করছেন এবং কত পার্সেন্ট বিশ্বাস করছেন না সেটা আপনারা জানতে পারবেন কম্পিউটারের কাছ থেকে। SMS পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, আর এই ফাঁকে বলছি চলে আসতে আমাদের ফেসবুকে, তাকে দেখার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ফিরছি একটু পর, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর যে কিবিয়ার রয়েছে আপনার সঙ্গে রয়েছে আমার টিম, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, যারা তখন SMS পোল নিয়ে কাজ করেছে। চলুন আমরা জেনে আসি SMS পোলের রেজাল্ট।
Yes, 92%. No, 4%. No comments, 4%.
কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 92% ইয়েস, 4% নো এবং 4% নো কমেন্টস। আমরা ফিরতে চাই আবার ঐশীর কাছে, এবং যারা কেবিএসবিতে আসতে চান জীবনের অপরাধ এবং ভুলগুলো নিয়ে, তাদের জন্য বলছি শুধুমাত্র তারাই কিভাবে আমাদেরকে টেক্সট করবেন। প্রথমে আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, যারা এখানে আসতে পারেন না তারা চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আবারও বলছি jbsb8920@gmail.com। ওখানে আপনি আপনার জীবনের ভুল কিংবা অপরাধগুলো লিখে পাঠালে আমরা অনুষ্ঠানের যে চিঠি পড়ার সেগমেন্টটি রয়েছে সেখানে গিয়ে আপনার নামে আমরা আমাদের যারা লিসনার রয়েছেন তাদেরকে আমরা পড়ে শোনাবো। ঐশী আপনার কাছে আবারও ফিরছি। আপনি যেটা বলছিলেন যে আপনি সিদ্ধান্ত নিলেন বাবাকে আপনি দেখা দেবেন, বাবার কাছে গিয়ে আপনি ধরা দেবেন, এই পর্যায়ে এসে আপনি সিদ্ধান্ত নিলেন বাবার কাছে আপনি ধরা দেবেন, এটা কি আপনার হাজবেন্ডকে আপনি জানিয়ে সিদ্ধান্তটা নিয়েছিলেন?
হ্যাঁ, ওকে যখন আমি জানাই তখন আর কি ও প্রথমে রাজি হয় না। ও বলতেছে যে কেন এটা ধরা দেবে বাবাকে। তখন আমি ওকে বললাম, দেখো তুমি চিন্তা করো, তোমার আমার ভুলের জন্য তোমার দুলাভাই কষ্ট পেতেছে। সে আজকে এত গণ্যমান্য একটা ধার্মিক ব্যক্তি, একটা ভালো ব্যক্তি, সে আজ এত মানুষের সামনে অপমানিত হয়ে মারছে, এটা তুমি কীভাবে সহ্য করো? তাহলে যখন আমি এই কথাটা ওকে বললাম, ও আমাকে বললো যে তুমি কি ভেবে কিন্তু বলতেছো যে তোমার বাবাকে ধরা দিলে আমাদের কোনো সমস্যা হবে না? তখন আমি বলছি আমি একটু বিশ্বাস করি যদি ধরা দিয়ে হয়তো বাবা কিছু নাও বলতে পারে।
ওকে,
পরে তারপর রাজি হয় না, পরে বলছে ঠিক আছে আমি তোমার বাবার সাথে কথা বলবো। তখন আমার বাবার সাথে ফোনে কথা বলে, বাবার সাথে ফোনে কথা বলার পর বাবা বলে যে তুমি আমার সাথে কোথায় আসছে রে বলো, তাহলে তোমার দুলাভাই তোমার ছেড়ে দেবো, তোমাদের হাতে কবর তাদের আমি ছেড়ে দেবো। পরে ও আর আমি সিদ্ধান্ত নেই কিছু নেই যে আমার বাবার কাছে ধরা দেবো। পরে আমার বাবার কাছে ধরা দিই।
কতদিন পর?
এটা 6-7 মাস পর।
7 মাস পরে বাবার কাছে ধরা দিলেন, কিভাবে ধরা দিলেন?
তখন বাবা আমাকে বললো কি তোমরা এইভাবে উমুকে যাও, আমার একটা জায়গার নাম বললো যে ওখানে যাও, আমি এখানে মানুষ করেছি, তোমরা সেখানে সেই টলারে উঠে যাবো, যেহেতু নদীর চলে আসছে আমাদের, সেখান থেকে আমি থানা থেকে বের হয়ে যাবো, আর এখান থেকে তোমাদের দুলাভাইকে ছেড়ে দেবো। উনি কিনা দুলাভাইকে ছেড়ে দেয়। এবার আমার বাবা ও বাবাকে লোকে একটা প্রশ্ন করে, হ্যাঁ তুমি কি আমার কথা শুনতে চাও? কারণ আমি প্রথম অনেক গণ্যমান্য এক আমাদের এলাকার ভিতর, যদি এখন যদি তুমি আমাদের জামাই হয়ে যাও, আমি যা বলি সেটা শোনো না। এখন যেহেতু 7 মাস পরে যে পুলিশ বাদী হয়ে গেছিলো কেসগুলো, বলছে যে এখন তো পুলিশ তোমাদের ধরবে আর সবাই বলবে যে জামাই কেল খাচ্ছে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক মনে হবে।
ওটা বাবা বলছে শাহিনকে?
হ্যাঁ।
ওকে,
পরে আমার বাবা বসে পড়ো বসে, ঠিক আছে বাবা আপনি যা বলবেন ওটা তাই মানে নেব। পরে কথা বলার পর আমার বাবা বললো কি আমাদের ঢাকায় নিয়ে আসলো, ঢাকায় আসলে নিশ্চিন্ত করে আমাদের রাখলো, এখানে ঘর ভাড়া করে 10,000 টাকা জিনিস কিনে দিয়ে যত টাকা আমার মোটামুটি যখন ওই মুহূর্তে যা প্রয়োজন ওইগুলো দিয়ে দোকান ভাড়া করে দিয়ে মানে হাত খরচ দিয়ে বাবা তখন বললো যে দেখো এখন এখানে কিছুদিন তোমরা এখানে থাকো, যে আমি না বলা পর্যন্ত তোমরা গ্রামে যাইও না, মানে সমস্যা হবে। তারপরে বাবা যখন চলে যায় তখন ওর ব্যবহারটা আরও খারাপ হতে থাকে। প্রতিনিয়ত দেখা গেছে রান্না বান্না নিয়ে আমার সাথে অশান্তি করতো, দেখা গেছে আমার সাথে চলাফেরা নিয়ে আমি ওর সাথে যদি বের হতাম যদি আমার মাথা কাপড় একটু ছড়ে যেত বা পড়ে যেত, এটা আমি অশান্তি করতো। বা আমি হাত ধুয়ে আমি খেল করি না যে আমাদের কোনো ছেলেরা তাকাচ্ছে কিনা বা কি, এটা ও খেল করতো যে আমাদের কোনো ছেলেরা তাকাচ্ছে কিনা বা কি, ও আমাকে এই জন্য মারধর করতো। মানে বাসায় এসে এত পরিমাণে গালাগালি বা খাওয়া খাবার চোপড় মনে করো লাঠি এগুলো দিত।
এগুলোর পেছনের কোনো ব্যাকগ্রাউন্ড কি ছিল? আপনি কখন আবিষ্কার করার চেষ্টা করেছেন যে একটা ছেলে আপনার দিকে তাকালে ও কেন এতটা এরকম অ্যাটাকিং মুডে চলে যায়, কেন এরকম খারাপ ব্যবহার করে, এগুলোর কোনো পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল?
ও সবসময় আমাকে একাকৃত ভাবে চাইতো মনে হয়, আমার যেটা আমি ধরতে পারিনি আমার আসলে এখানে কিসে
সবসময় একটা কৌটার মধ্যে বন্ধ করে রাখা, একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা,
খুব কনজারভেটিভ, পাশে ঘরে একটা ফ্যামিলির সাথে আমি কথা বলি না কি এগুলো চাইতো না কখনো। আর তার কারণে আমার একটা দোষ ছিল যে আমি যেটা নিজে সাথে করি আমি অনেক রাগে যেত, ওই যখন ও রাগ হয়ে একটা গালিগুলি দিত সেটা আমি সহ্য করতে পারতাম, দেখি আমিও রাগে অনেক কথা বলতাম, যেটা প্রতিপক্ষকে মারতাম আমার বেশি খেতে।
আপনারা দুজনই মানে খুব বেশি রাগি ছিলেন এবং কেউ কাউকে কোনো কম্প্রোমাইজ করতেন না, বোঝানোর জন্য কোনো লোক ছিল না কারণ আপনার পরিবারের মধ্যে ছিলেন না। ওকে, তারপর
ওইখান থেকে মনে করেন অনেক ভাবে ওইরকম মারধর খেতাম। পরে একদিন ওর মা সাথে যোগাযোগ করা শুরু করলো আর বাবা মার সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করলো, আমি রিফিল যখন চলা শুরু করলো তখন বাড়ি যাওয়া নিয়ে আমাকে মারধর করতো। তখন আর অন্য দিদিগুলো বেশি খেল করতো না, আমাকে বলতো বাড়ি যাও, আমি বলতাম না আমি বাড়ি যাবো না, এটা নিয়েই আমাদের সাথে অশান্তি হতো। পরে যখন দেখলাম যে ও এভাবে আমাকে মারলে আমার মানে আমার কষ্ট বুঝতে চায় না, কারণ আমাকে বলতাম দেখো তোমার একটা দেহ আমার একটা দেহ, আমার দিয়ে কষ্ট লাগে তোমার তুমি বসবে না, তবে যেদিন তোমাকে কষ্ট লাগবে সেদিন তুমি বসবে। পরে যখন আমি ওই মার সাথে বাবার সাথে যোগাযোগ করা শুরু করে তখন ওর বাবা মার সাথে জানতো যে আমি আমাদের বাবার আন্ডারে রাখবো। পরে ওর বাবা মাকে আমাদের তার ছেলেকে এমন ভাবে বুঝাইলো, তখন সে আমাকে বাড়ি যাওয়া দিয়ে মারধর করতো, আমাকে বাড়ি যেতেই হবে। আমারও মন চাইতো কারণ আর কতদিন দূরে এইভাবে থাকবো, ব্যবসা নাই কিছু নাই, বাবার টাকা কতদিন খাবো,
প্রতি মাসে টাকা পাঠাতো আমার
বাবা, টাকা পাঠাতো সব খরচ আমার বাবার টানতো না, বলে না কখনো, যখন এই কষ্ট শেষে যেতে হাত খরচতে চাই না তখন ওর মনে থাকতো, তখন আমাকে বেশি মানে ওর কথার সাথে কোনো কথা বলতে পারতাম না। পরে পরে আমি বললাম যে দেখো আমি তো চাই, আমি বুঝাইছি যে এখন আমিও তো চাই যে এরকম একটা সংসার করতে, কারণ আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছোট করে একটা ফ্যামিলি আমার সুখের সংসার থাকবে, এটা আমিও চাই।
This track was downloaded from FusionBD.com.
বুঝাই তারপরও শুনতে চাইতেন, ও বলছে প্রজেক্ট দিলে থাকবে তুই কবে বাড়ি দিতি, এইভাবে মানে তুই তিন মাসে গালাগালি করতো এবং অন্যভাবে একটা কথা বলতো। এদিকে আমার বাবা ছোটো বোনটাকে বিয়ে ঠিক করে, এটা আবার আমার ফোনে আমাকে বলে, পরে আমি বাবাকে বলি বাবা কেমন তুমি এই বয়সে ছোটো বোনটার বিয়ে দিতে, অত বয়স হয় না তো ক্লাস 8 বসে, তুমি এই বয়সে আর বিয়ে দিতে যাবো, তখন বাবা আমাকে একটু কথা বলছিল যে আমার খুব কষ্ট লাগছে যে তোর জীবনটা কিন্তু নষ্ট করছেন, ছোটো জীবন ছোটো বোনের জীবন নষ্ট করতে চাস নাকি। পরে আমি চিন্তা করলাম আসলে আমার এখানে বলার তো কোনো অধিকার নেই, এদিকে ও আবার এই কথাটা শুনছে যে আমার বোনের বিয়ে করছে, ওই বিয়ের আগের দিন আমার মার কথা শুনে আমাকে নিয়ে মা আমাকে প্রচুর মারধর করে যে তোমার বাড়ির কাছে যেতে হবে। পরে আমি কী করবো আমার ওইখান থেকে পরে ও জিনিসপত্র করছে ঘরের জিনিসপত্র বিক্রি করে, পরে আমার মার সাথে মানে কিছু জিনিস বিক্রি করছে যাতে আমার যাতায়াত ভাড়াটা হয় আর জিনিসগুলো মনে করেন ও নিয়ে আসতে বাড়িতে, গ্রামের বাড়িতে যখন আমরা বাজারে পর্যন্ত পৌঁছেছি মানে যখন আমাদের বাড়ির পর্যন্ত পৌঁছাই নাই তখন আমার বাবা আর ওর বাবা একসাথে এসেছে, একসাথে বাজার বসে আমাদের বুঝাইছে দেখো বাবা বলছে দেখ মা তুই যদি এমন এই মুহূর্তে তুই বাড়িতে যে উঠোস তাহলে কিন্তু তোর বোনের পেটে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে, তার থেকে তুই এমন এদিকে কোনো জায়গায় থাক। পর আমি ওদের বাড়িতে যাই, বলে যাওয়ার পর ওইটা আমার বাবা শোনে যে মদের বেঁধে উঠছে, ওদের বাবা কষ্ট পাইছে কিন্তু আমাকে বলে নেয় ফোনে আমাকে শুধু এটি বসে তুই বসলে যে কোথায় আমি বসে ওদের বাড়িতে ঠিক আছে আমি আনতে যাবো না এটুকুই বসে তো। পরে বলার পর এভাবে দুদিন পর আমার বাবা ফোন দিচ্ছে যে আমি আসতেছি তোদের বাড়িতে আর তোর স্বামী এদিকে পিটো তিন দিনে আনতেছি, আমার ছোটো বোনের কথা বলতেছি জ্বরে তিন দিনে তো বাড়িতে নেয় মেয়েদের বিয়ের পর, ওই বলছিল তোর তিন দিনে আনতে গেছি তোর ছোটো বোন আনতে গেছে তোর আয় বলছি তিন দিন না আসে আমি যাবো না, আমার বাবা আসে না এই ফার্স্ট স্বামী দেবে তোমার বাবা পা রাখে আমার বিয়ের পর স্বামী দেবে যখন পা রাখে ওইখানে যে আমার বাবা আমাকে নিতে দেয় তখন স্বামী যেতে চাই না, ও বলছে না আমি যাবো না, আমি বলছি কেন যাবো না বাবা যেতে আসছে বাবা অনেক আশা করে আসছে মেয়ে যাবে কিন্তু আগে যাই করুক না কেন, মানে আমি বাবা যে আমাকে এত কষ্ট দিতে পারতো এগুলো আমি কখনো মনে রাখতাম না, আমি সবসময় বর্তমানটাকে নিয়েই ভাবতাম যে এখন তো বাবা এইটা করতেছে এই জিনিসটা আমার মধ্যে কাজ করতেছে কিন্তু এটা কখনো বুঝতে
পারি যে বাবা আমার হাত থেকে বাঁচার জন্য একটা অচেনা অজানা একটা ছেলেকে সে সঙ্গী করে প্রমিস টাকাতে গিয়ে সে বিয়ে করে ফেললো, সেই বাবা মার পক্ষেই সে এখন কথা বলছে তার হাজবেন্ডের এগেনিস্টে গিয়ে কখনো কখনো। তারপর
যখন আমি বাবার কথা শুনে যার জন্য করলাম তখন ও বললো ঠিক আছে যাবো, ও খুশি উঠে নিজে দাঁড়িয়ে রয়েছে, পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছো, তখন আমাকে খাবো বসে তোমার বাবার কথা শুনে আমি জীবনটি নষ্ট করছি, আজ আমার বাবার একমাত্র ছেলে আমার স্বপ্ন ছিল অন্যরকম আমার স্বপ্ন সব ভেঙেছে তোমার বাবা সব সারকা করে দিয়েছে এরকম কেন করতেছে বুঝে দিচ্ছে, যখন আমি কাঁধে হাতে রেখে তখন আমার কিডনি দিয়ে ফেলাই তখন আমি দূরে দেখছি পড়ে যায়, পরে আমি বললাম যে তুমি এরকম করতেছো কেন, পরে আমাকে বসে দিয়ে আমার কাছে আসবে আমি তোর সাথে সংসার করবো না, উনি কথাটা শোনা কম খুব কষ্ট লাগলো আর তারপর আমি আমার হাত ধরে বলছি দেখো চলো গেল আমার সঙ্গে চলো অনেক রাত ডোর যাইতেছে না আর হাত ধরে অনেকক্ষণ জল কাটতেছে দেখো ভুল আমার বাবা ভুলে গেলে তুমি আমাকে কষ্ট দেবো, তখন ও কোনো কথা বলে না, আমার সাথে কোনো কথা না বলে ওষুধে আমাকে একটু বসে আমার হাতটা ফেলাই দেবো। আস্তে আস্তে হাতে হাতে চলে গেলো নৌকা দেখো, আমাদের কিন্তু বিল নাকা নৌকা চলে, নৌকায় গিয়ে ও বসে আছে, নৌকাটা উঠেই ও ভাসাই দিতে ভাসাই ও বিলের ভিতরে চুপ করে ফিরে দিচ্ছে সারাটা রাত ওইখানে। পরে ও সকালবেলা আসার পর আমার বাবা আসছে, বাবাকে আসার পর আমাকে বাবাকে বলতেছে কি, ও বাবাকে বলতেছে আপনার মেয়েকে আপনি নিয়ে নিন, ওইভাবে বলে না, বলতেছে যে আপনার মেয়ে কি করবে সেটা আপনার মেয়ের ব্যাপার, আপনার মেয়ে যদি কি আমার হাত ধরে আসতে আসবে না আপনার হাত ধরে যেতে দিলে আপনাদের হাত ধরে চলে যাবে, তবে আপনার মতো আমি চলতে পারবো না। বাবা বলছে তুমি আমার সাথে সেসময় বললো না আপনার যেদিন তুমি এভিডেভিড করছো, ও বলতেছে আপনার সাথে প্রতারণা করছে যাকে বলে, মনে কথা বলে তাড়াতাড়ি চলে গেলো ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়ে আমার ব্যাগ দুটো চেঞ্জ করে দিল, মানে ওর জামা খুব আলাদা করে ফেললো, আমার আমারটা আমার কাছে রয়ে গেলো আর কি। ওই ও দেখতো যে আমি কোথায় যাই কার কাছে যাই, আমি ওর হাত ধরেই বের হই নাকি আমার বাবার হাত ধরে চলে যাই, এটা আমি দেখতাম। আমার এই জিনিসটা খুব আঘাত লাগে, তারপর আমি কিছু বলি না, আমি মানে পুরো ফাঁদে দাঁড়াচ্ছি, আমি চুপ করে দাঁড়াচ্ছি, আমার চোখ বসে পানি পড়তেছে, আমি তোকে বলতে পারতেছি না। পরে ও আর ব্যাগ নিয়ে ও নৌকে উঠে যায়, ওনার বাবা বলছে যে যে তোর কথা না ভাবে জামা কাপড় দুদিন ব্যাগ আলাদা করে চলে যেতে বসে সেটা দুদিন পর তোর হাত ছেড়ে দেয় চল আমার সাথে আমার কথা শোন। পরে আমার বাবা বললো কি ব্যাগটা নিয়ে নৌকে উঠে আমার আমার বাবা আমাকে নিয়ে আসলো, আমি তখনও কোনো কিছু বলি না, তখন আমি বুঝতে পারতেছি না আমি কী করতেছি, এদিকে ফ্যান বাড়িতে গিয়ে ওখান থেকে চলে গেলো আর বোনের বাসা, আমি ছাদে গিয়ে নিশানের কথা মনে এত পরিমাণে কষ্ট না থাকলে কথা মনে পড়ে আমি খুব কান্না করতেছি, কী করলাম কেন বসে অনেক বাধা দিলাম না, কেন আর হাত দিয়ে গেলাম না, যে তো হাত দিয়ে আমি বিয়ে হয়েছি ওকে বিয়ে করছি তারপরে কেন আমি ওর সাথে গেলাম না,
কেন বাবার কথা শুনে ফিরে আসলো।
হ্যাঁ তখন আমি আস্তে আস্তে পুকুরে চলে যাই, পুকুর থেকে জাস্ট হাইটে গেলে মনে করেন 2 মিনিট লাগে যদি শুকনো সময় হয়, আর নৌকে গেলে মনে করেন আমাদের 15 মিনিট লাগবে। পরে আমি ওইখান থেকে আমি মানে এই পাশে একটা পুকুরে কোনো একটা বাড়ি আছে মুসলিম বাড়ি, ওইখানে আমি দাঁড়িয়ে পিসিকে বলতে খুঁজি পিসি আমাকে একটু পার করে দেবা, বলছি খুব হ্যাঁ আমি সাইন দেবে, তোর বাবা তোর বাবা জানলে আমাদের এখান থেকে উঠে দেবে আমি পারবো না, এই কথা যখন বলছে পরে আমি বলছি যে পিসি তুমি যদি তোমাকে পার না করে তো আমি সাঁতরে এখান থেকে উঠে, এই পিসি বলছে এই পাগল হয়েছে ঠিক আছে যা এত কথা তো সাঁতরে জ্বলাবো না আমি পাতে দেবো, কিন্তু তখন তোর বাবা আমাকে দিস, পরে সেই পিসি আমাকে পার করে দিল। ওই বাড়িতে যাওয়ার পর বাবা আমাকে বললো না, পরে আমি ফোন দিলাম আমাকে যে দেখো আমি তোমাদের বাড়ি চলে আসছি, পরে শাহিন মনে করে ও আমাকে এতটাই ভালোবাসতো যে ওই রাত 3টে যখন ফোন দিচ্ছি ও এইখান থেকে বাবা দিয়ে সেই সুরক্ষা থেকে চলে আসছে, আয়সা আমাকে অনেক কান্না করছে যে কেন তুমি আমাকে চলে গেছিল, মানে একটু দূরত্ব মানে আমার কাছে অনেক ছিল, আমার কাছে অনেক কষ্টকর ছিল দুজনের ভিতরে, যত অশান্তি করি না কেন বা যত দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হোক
ওদের মধ্যে প্রচন্ড কষ্টের তৈরি করেছে, এবং ওরা যখন ফিরে আসলো তীব্র বেগে তখন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে যে আমরা কেন, শুধুমাত্র একটা মনোমালিন্যের কারণে হোক বা যে কোনো কারণে হোক এই যে দূরত্বটুকু এটা ওদেরকে একটা ফিল দিয়েছে যে ওরা দুজন দুজনের কাছ থেকে দূরে সরে থাকতে পারবে না। জীবনে ছোট ছোট ভুল আমরা খুঁজে পেয়েছি কিন্তু সবচাইতে বড় ভুলের মুখোমুখি আমরা হতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে।
তারপর যখন আমি বাড়িতে আসলাম দাদার বাড়িতে মনে করেন আমি আমার বাবা মা ভাই বোনদের কাছ থেকেও আমাকে একটু বুঝতো না, আমাকে বিভিন্নভাবে কষ্ট দিত, কারণ যেহেতু আমি গ্রামে কাজ পারতাম না কীভাবে রান্নাবান্না করতে হয় বা কি বা লেখা পড়া বা ধান ছাড়া এগুলো আমি পারতাম না, যার জন্যে আমার ফ্যামিলি আর মা হয়তো বা আমাদের বাবার টাকা পয়সা বা দেখে আমাকে প্রথমে মেরেছিল আমি জানি না, কিন্তু বিয়ের পর যখন দেখতে পাচ্ছি আমি কিছু পাই না বা কি আমাকে শিখে নিতে হবে তখন আমার মা আমার উপর একটু অন্যরকম একটা ব্যবহার শুরু করলো যেটা আমি অনেক কষ্ট পেতাম। আর একটা বড় বিষয় ছিল যে ছেলে মানুষ আমি জানি যে কাজ করে আসলে পর মাথাটা অনেক গরম থাকে, তখন একটা জিনিস বললেও খারাপ লাগে, আর ওর মা ওই কাজটাই বেশি করতো, যখন ও ফিরে আসতো ওর মা কর্তৃক ওই টাইমটাই খাওয়ার সময় ও আমার বদনাপগুলো ছেলের কাছে বলতো, আর যেটা মানে ও সহ্য করে নাও করতে পারে ও ভাতে তুলে সরে আমাকে মা ওই করতে থাকি। পরে আমার পাড়াপড়শি এলাকার মানুষজন বলতেছে যে বৌদি এত অত সুযোগ করছে তার থেকে একটা বেবি নেই, পরে আমি দাদার কথা শুনে আমি একটা বেবি নেই। তারপরে মাসে যখন আমার বাবুর পেটে এসেছিল তখন আমি চিন্তা করলাম আমি স্লিপার কোরআন শরীফ আমি খতম দেবো, তখন আমি একটু পড়া শুরু করলাম
স্লিপার এবং কোরআন শরীফ আপনি পড়া শুরু করলাম,
তখন আমি রেগুলার মনে করেন আমি হুজুরের মাধ্যমে আমি স্লিপার কোরআন শরীফ পড়ি, পরে আমি রেগুলার নামাজ পড়ি, এরকম ভাবে একটা ধর্ম প্রতি একটা অন্যরকম আগ্রহ চলে আসে। পরে মনে করেন এরকম আস্তে আস্তে যখন আমি বেবি নেই ওই বেবি অবস্থায় আমাকে একটা পরিমাণ একটা শুরু করে আর ফ্যামিলি আমাকে আমি বেবি যখন আমার 6 মাস পেটি তখন আমি ওখান থেকে আবার বাবা বাড়িতে চলে আসি, চলে আসে পরীক্ষার দিকে আমার বাবা মা আমাকে সরিয়ে ঢাকায় রাখে। ঢাকায় রাখার পর যখন আমাকে ডিভোর্স করতে চায়, তখন আমি আবার আমার ব্যাপারের কথা চিন্তা করি যে ও হওয়ার আগে একদিন হয়ে যাবে বা বাবা হওয়ার হয়ে যাবে, এটা মেনে নিতে পারিনি। তার জন্য আবার ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর আমি ডিভোর্স করি না, ডিভোর্স না করে আমি ফোন দিই। ফোন দেওয়ার পর ওকে নিয়ে আবার ঢাকায় আমি সংসার বাঁধি, অনেক কষ্ট করে না খেয়ে না ইয়ে করে আমি কাজ টাজ করে আমি অনেক জিনিস সংসারে করছি, অনেক কিছু করছি। যখন আমার বেবি হলো, বেবি হওয়ার পর আবার আমাকে অশান্তি শুরু করলো বাড়িতে যাওয়ার জন্য। তারপর বাড়িতে গেলাম, ওই একই অত্যাচার, মানে কেউ বসতো না, কাজ সকাল সন্ধ্যা কাজ করতো তারপর বসতে দেখতে পারতো না, কোনো রেস্ট ছিল না। আর এদিকে আমি অসুস্থ হয়ে পড়তাম দুদিন পর পর। বাবুর যখন 1.5 বছর বয়স তখন একদিন এরকম এত অসুস্থ আমি ওইটা চিকিৎসা রাখতে লাগে না। তাছাড়া একটা বড় জিনিস আমার কষ্ট লাগতো কেন, মেয়ে অনেক শখ থাকে আল্লাহ থাকে, যেটা আমি কখনো পাইনি। আমার স্বামী কখনো একটা শখ করে জিনিস কখনো কিনেও নেয়নি। তারপর মনে করে যে আমি যে চিকিৎসা খরচ, আমি এত অসুস্থ তা আমার খরচও কখনো দিত না, আমার ফ্যামিলি দিবে না। যে কষ্টটা নিয়ে আমি বাবা বাড়িতে, মানে ওর উপরে একটা ঘৃণা আমার জমা যায় যে ভালোবাসার থেকে। কিছু কিছু সময় মানুষ প্রবাদ বর্ক বলে যে অভাবের সময় নাকি ভালোবাসা জানলা দিয়ে পেলায়। আর আমার সময় তো অন্যরকম, যে অভাব তখন ছিল না, কিন্তু খারাপ ব্যবহারটা আমাকে এমনভাবে করছে যে আমি ঘৃণা দেওয়া আমি চলে গেছি। জল প্রযুক্তটা আমার ভালোবাসা ছিল, সেটা আমার ঘৃণাকে দায়িত্ব। পরে আমি ওখান থেকে যখন আমি বাবার বাড়ি চলে আসি, তখন আমার বাবা মার সাথে একটু যোগাযোগ, কারণ সেটা তোমার পরে একটু মাইনে নিচ্ছে আমার বাবা মা। আমার বাবা মাকে বলিনি এই বাড়িতে গিয়ে যে এরকম আগাড়ি করে আসছি বাকি। পরে আমার বাবা মা যখন আমাদের ফ্যামিলি থেকে কেউ আমাকে আনতে গেল বাবা, তখন আমি আসিনি, বসে আপনারা আপনাদের ছেলেকে বসেন, আপনার ছেলেকে ঠিক বানান, ভালো বানান, তাহলে আমি যাই। আমি সবাইকে একটা কথাই বলি, কেউ আমার সাথে ইংরেজি যে দিতে পারবে তাহলে আমি কাজ করে যাবো। বেশি আমার কেউ আমার সাথে ইংরেজি দিতে পারে না, এমনকি আমার মামা বড় মামা আমাকে আনতে দেয়। তখন আমি তাকে বলছি, মামা আপনারা আপনার ভাগ্নিকেও চেনেন আমাকেও চেনেন, একই এলাকায় মেয়ে ছিল আমরা দুজন, আপনার ছোটবেলা থেকে আমাকে দেখে আসছেন, আবার ওকেও দেখে আসছেন, যদি আমাদের সুখী জ্ঞানটা আপনারা দিতে পারেন তাহলে আপনাদের সাথে আমি যাবো। আমার মামা একটা কথাই বলছে, দেখো আমার বোন ভালো না, মানে তার সাইনি মা কোনো বলছে, কারণ যে অশান্তি করবে না তার কোনো হিসেব নেই। যখন আমি ওই কার সাথে যাইনি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করে তখন আমি ওই মানে ওর পর এমন একটা ই ছিল, রাগ ছিল যে আমি সব সমস্যা করবোই না, কারণ প্রতিনিয়ত আমার কাছে সময় চায়, প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়, বারবার বলে যে আমি ভুল করছি বা কি। প্রথমবার জীবনের সময় আমাকে ওই কথাই বলছে, যখন আমার বেবি প্যাকে ছিল আমাকে বলছে, শেষ টান যাও, তোমার কাছে যেও না, আমি ভালো হয়ে যাবো। প্রথম দিয়ে বলছে যে ভাইয়া আমরা তো কখনো গায়ে হাত তুলবে না, সেই মনে হয় আমার তো আবার অত্যাচার বোঝে। এই কষ্টে আমার বেতন রকম কাজ করতো।
প্রথমবার ডিভোর্স হয়েছিল আপনাদের?
না, ডিভোর্স করতে গিয়েছিলাম কিন্তু করিনি।
ও কখনো চাইতো না আপনাকে ডিভোর্স দিতে?
না, ও কখনো চাইতো না।
এত অত্যাচার, এত ঝগড়াঝাটি, আপনার পক্ষ থেকে আপনি রাগ করতেন, ও রাগারাগি করতো,
কিন্তু ও কখনো ডিভোর্স করতে চাইতো না।
কিন্তু আপনি চাইলেন একবার ডিভোর্স করে দেওয়ার জন্য, তখন আবার সে গিয়ে সেভ করলো। সেকেন্ড টাইম আপনার বাবা আপনাকে সাপোর্ট করলো, এবং প্রথমেও আগে থেকেও সাপোর্ট করে আসছিল, এবং আপনি শেষ পর্যন্ত বাবার কথা শুনলেন, শুনে আপনি ওকে ডিভোর্স করে দিলেন।
তারপর ভাইয়া যখন আমি ওকে ডিভোর্স করি, দুপুরের পর আমার বাবা মা আরেকটা বিয়ে আমার জন্য প্রস্তাব আনে। তখন আমার মানে বিবেকে আবার একটা প্রশ্ন করে যে আমার গ্যাবিটাকে ছেড়ে তোমার চলে যেতে হবে তাহলে। এই জন্য আমি আবার ওই প্রস্তাবটা রাজি না হয়ে আমি আবার স্বামীকে ফোন দিই, দেখো আমি যা করছি ভুল করছি, আমি তোমার সাথে আবার সংসার করতে চাই, আমার গ্যাবিটাকে আমি একদিন বাড়াতে চাই না, বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো।
গ্যাবিটা কি আপনার সঙ্গে ছিল যখন আপনি ডিভোর্স করেছিলেন? ওকে,
তারপর যখন আমি এই কথা বলি তখন রাজি হয়। পরে আমি রাত্রিবেলা ওর সাথে আমি আবার পালিয়ে আসি, পালিয়ে এসে আমরা আবার আগুন করি দুজনে। ঢাকাতে এসে আমরা আসলে উঠি, তারপরে কিছুদিন ভালো থাকি, তারপর ও আবার আমার সাথে একটু খারাপ হওয়া শুরু করে, এবং আমি কোনো কাজ বাজ না করা শুরু করতে তখনও মানে বলতো কি যে আমি পরে কাজ করবো না, ব্যবসা বাণিজ্য করবো। তখন আমি বলছি ব্যবসা বাণিজ্য করবো কীভাবে, তখন এইভাবে আস্তে আস্তে করলো কি কোনো কাজ করলেন আপনি, ও রিক্সা চালানো শুরু করলো।
রিক্সা চালানো শুরু করলো, যে ছেলেটা বিজনেস করতো সেই ছেলেটা সংসার চালাতে গিয়ে রিক্সা চালানো শুরু করলো, এবং সে তো ডিভোর্স একবার যে এগ্রি করেই নিয়েছিল বলা যেতে পারে, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সে আপনার কাছে ফিরে আসলো। তারপর
পরে যখন আমি তার কাছে ফিরে আসলাম, তখন সে কি আমার মানে ও তো বুঝ এইটুকু বুঝছিল যে আমার ছেলে মানে ও ছেলেটা ছিল অনেক প্রিয় প্রথম সন্তান, বাবা আমার যেরকম থাকে, আমি ওকে কষে দিতে চাইছিলাম না, আর ও আমাকে কষে দিতে চাইছিল না, ও চাইছিল না ছেলেকে কষে দিতে বা আমাকে কষে দিতে। তারপর আমি রাগের ভাষায় আমি ডিভোর্স করছি, তারপরে ও যখন আমি ভুল স্বীকার করছি তখন আমাকে মেনে নিছে যে না ঠিক আছে ছেলে দিয়ে তাকে আমরা দুজনে মেনে থাকবো। আর যখন রিক্সা চালানো শুরু করে প্রথম প্রথম ঠিক ঠিক মতো চালাতো, পর থেকে দেখছিলাম ও রাতের বেলা চালানো শুরু করছে,
দিনের বেলা বাদ দিয়ে রাতের বেলা চালাচ্ছে।
যখন রাতের বেলা চালানো শুরু করলো তখন একটা খারাপ দলের সাথে যোগ হয়ে গেল।
খারাপ দলের সাথে কি ধরনের?
যেমন এটা একটা খারাপ দল বলতে কি বিভিন্ন আর্মির পোশাক বানাই আর মারিং করতো, বিভিন্ন জায়গার থেকে স্বর্ণ লুট করতো, এরকম ভাবে একটা দল ছিল ক্যাডার দল।
ওকে, এটা আপনি বুঝলেন কিভাবে?
মাঝে ওকে টিভিতে ধরে নিয়ে যায় ওই দলের সাথে।
ওকে,
তখন ও যে মালিককে কাজ করতো সেই মালিককে সহ নিয়ে গেছিল আর কি। এইভাবে তুমি জানতে পেরেছি ও খারাপ পথে চলে গেছে। যখন এটা নিয়ে আমাকে বাধা দিতাম তখনই আসত রাগায় বা অসন্ধ করতো, করতে নিয়ে তো মা খেতাম। তো মনে করি আমি ওগুলো অত সময় সহ্য করতে করতে ওরা এক সময় মানে সব মায়ের দোমা ছেড়ে দিই আমি, কেমন যেন জীবনে মায়েরটা আমি ছেড়ে দিই।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, ঠিক একটা বাজার সঙ্গে সঙ্গে আবারও আমরা যাহা বলিব সত্য বলিবতে ফিরে আসছি। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি যে জীবনের ভুল কিংবা অপরাধগুলো কি, সেটা মানুষকে কোন জায়গাটায় নিয়ে যেতে পারে আজকের এই ঐশীর জীবনের অপ্রিয় সত্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। ঐশী নিজের প্রতি যে ভুলগুলো করেছে এবং ঐশীর চারপাশের মানুষ ঐশীর প্রতি যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলোর সমষ্টিগত রেজাল্ট ঐশীর জন্য ভালো কিছু দেয়নি, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের ভুল কিংবা অপরাধ নিয়ে। আপনি যদি মনে করেন যে এখানে এসে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো বললে সমাজের লাখো মানুষ সচেতন হবে, তাদের জীবনের ভুল এবং অপরাধগুলো আপনার মতো করে আসবে না, তাহলে এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনার সেলফোনে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঐশীকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গেলেই অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি JBSB-র মেম্বার হয়ে যাবেন। ফিরছে ঠিক রাত একটায়, সঙ্গে থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা এবং আরো একবার বেঁচে গেছে JBSB-র ঘন্টা, তারপরে আমরা আরো একবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আর জি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আজকে ঐশীর জীবনের অপ্রিয় সত্য। আপনারা ঐশীর মতো আমাদের এখানে আসতে চাইলে টেক্সট করতে পারেন, পাশাপাশি আমাদেরকে মেইলও পাঠাতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে JBSB8920@gmail.com। আমরা ফিরে যাচ্ছি ঐশীর কাছে। ঐশীর তারপর কি হলো?
খারাপ চলে গেছে, যখন এটা নিয়ে আমাকে বাধা দিতাম তখনই আসত রাগায় বা অসন্ধি করতো। পরে আমি একদিন হঠাৎ করে আমাকে দিনের কারণে এমন প্রচুর পরিমাণে মারধর করে, যেটা আর মারধর করতে করতে মনে হয় আমাকে পর্যন্ত ছিঁড়ে ফেলে। আর আমার কোনো কিছু ছিল না সেদিন, এমন কোনো জায়গা নেই যে আমাকে নাম আসে। সেদিন প্রচুর পরিমাণে আঘাত করে তখন ওকে ছেড়ে আমি চলে আসতে বাধ্য হই। তখন আমার বেবিটাকে কথা আমি ভুলে দিই। তখন আমার এমন একটা কষ্ট আমার ভিতরে জন্ম নেয় যেটা আমি বেবিটাকে ছেড়ে আমি চলে আসি। চলে আসার পর আমি কোথায় যাবো এটা ভাবতে পারতেছিলাম না। আর তখন আমার বাসার পাশে আমার সাইডে ব্যাচেলাররা থাকতো, ওখানে একটা ভাই ছিল যে তার ওয়াইফের বিয়ে হবে, যার জন্য সে বাড়িতে বেঁচে আসছে। সে কামড়ের আসলে একটা বন্ধুত্বের মতো হয়ে গেছিলো। তখন ওই মধ্যে তামুল ভাইকে ফোন দেয় যে ভাই আপনি কোথায় বলছো অফিসে, আমি ভাই এটা আপনার সঙ্গে দেখা করেন কোথায় হবে। তখন বললাম ভাই তুমি কোনো সমস্যা বলছেন কী করে দেবেন। তখন উনি বললো যে প্রতিদিন তো আপনাকে দেখি মাইকে, আসলে ভাই ভুলটা কার? তো বলতে আমি তো ভাই ভুলটা গাড়ি হতে গেল আপনার মতো হয়ে গেছে।
আপনি বেরিয়ে আসার পরে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না?
তখন ওই ভাইটাকে আমি বিশেষ করে ফোন দিলাম যে ভাইটা আমি কার কাছে ফোন দিতে পারবো, কি এখনো শাহিন বাসা আসছে কিনা, মানে এটা জানার জন্য তাকে ফোন দিই। পরে কিন্তু জানতে পেলাম যে শাহিন বাসা এসে খুব মানে রাগারি করতেছে, ও নাকি এসিডের বোতল এবং সুই নিয়ে বলতেছে যে আমাকে মেরে ফেলবে, আমি ও যদি আমাকে পাবে না কাউকে হতে দেবো না আমাকে, এরকম বলতেছে। এই কথাগুলো শুনে পরে আমি বাইরে গিয়ে ভাই এরকম কি করতে পারি?
ও যখন পাবে না কাউকে হতেও দেবে না, মানে এটা কি আমি বুঝলাম?
মানে ও এইটা ভাবতেছে আমাকে ছেড়ে চলে গেছে, ও যে আর একদিকে সংসার করবে তাহলে ওর যেহেতু আমি পাবো না, যেহেতু আমাকে ছেড়ে চলে যাবে তাহলে অন্য কারোর সংসারকে বেশি দেবে দেখতে পারবে না, এটাই বুঝতেছিল আর কি।
আপনার ছেলেটা যখন আপনার বাড়িতেই ছিল?
না, তখন ও শাইনে গেছে।
মানে আপনি ওই ওই ঘরে রেখেই চলে এসেছিলেন? আপনার ছেলেটার বয়স কত ছিল তখন?
তখন আমার ছেলে তো আড়াই বছর।
আড়াই বছর? ছেলেটা কি করছে, কোথায় যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই?
না, তখন মানে ওকে ফিরে চলে আসে তার আধা ঘন্টা পরে শাহিন বাসায় গেছে আর কি।
ওকে ওকে।
পরে যখন বাসায় যদি ওই কাজগুলো শুনতে পারলাম, বাসা আমার সঙ্গে ফোনে বললো, পরে তোমার কাছে ফোনের ফোন অফ করে ফেলছি আর কি। পরে আমি কামড় ভাইকে ফোন দিলাম, ভাই আপনার সাথে দেখা করেন কিন্তু অবস্থা কি করবো। ওরা ভাই বলছে ঠিক আছে আপনি কি করতে পারেন। তখন আমার মার নাম্বারে কামড় ভাই কথা বলে যে আন্টি এরকম তো অবস্থা কি করবো বলেন। তখন মা বললো যে মানে ওই মুহূর্তে আমার এমন অবস্থা ছিল, আমি এত অসুস্থ মানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার ছিল না, আমি হাঁটিয়ে দিন পড়ে যাই এরকম ভাবে আমার আমার মুখ দিকে চলা লাগতো, কারণ আমার ভাই আমার মুখে প্রচুর ফুলে উঠছিল, দাগ হয়ে গেছিল আর যত নখের দাগ বা জাগাতে দাগগুলা, এবং মাথা ফুলে উঠছিল, আমার মাথার যে পরিমাণে আঘাত করছিল আমি দাঁড়াতে পারতাম না। পরে ওই বছর দেখে পরে বলছে ভাই আন্টি এরকম ভাবে তো দেখি এরকম অবস্থা, এই অবস্থায় আমি কোথায় বা নিয়ে যাবো তাকে। তোর আমার মা বললো বাবা যাই হবার হয়ে গেছে, তুমি তোকে চিকিৎসার জন্য আগে ব্যবস্থা করো, আমার মেয়েটাকে বাঁচলাম। তখন ওই গ্রামের বের করলো কি ওখান থেকে আমাকে নিয়ে গেলো জামগোড়া। আমি বলছি ভাই তুমি জিজ্ঞেস করছি ভাবি আপনার পরিচিত কোথায় আছে, আপনি কোথায় থাকতে পারবো? পরে বললাম দেখেন আমার তো এখানে সেরকম পরিচিত না, আসতে অনেক দূর, তাদের কাছে গেলে আমার সমস্যা হবে, কারণ আমার যত ফ্যামিলি আত্মীয় স্বজন না সাইন চিনে। ওই এলাকা আমি বলার পর উনি করলো কি একটা বললো যে আমার একটা কলিগ থাকে যে আমার সাথে একসাথে থাকে করে, তাই আমি আসতে আলোচনা করে দেখি। পরে তার সাথে আলোচনা করে সে আমাকে মনে করে একটা ডাক্তারের পাশাপাশি একটা বাসায় আমাকে ডাক্তারের আন্ডারে রেখে ওরা আমাকে বাসা বার করে দেয়। ও এখানে আর কি ওর মধ্যে সে আমাকে বললো যে ভাবি এখানে তো এখন ব্যাচেলার বলে তো কেউ ভাড়া দেবে না, অন্তত আপনার এটুকু সেক্রিফাইস করতে হবে যে আমি আমি বলবো যে আমার ওয়াইফ এটা বলে। পরে বুঝতে গেছে আমার তখন আমার এটাই ছিলেন মানে আমি বাঁচতে পারলে হয়েছে, ঠিক আছে আমি যেটা একটা আশ্রয়ের জায়গা পাই, এর জন্য পরে আমি সেটা না বলিনি। ওই সে আমাকে ওয়াইফ বলে সেখানে রাখে, সে আবার চলে আসে সেই আসলিয়া। রাখার পর সে রেগুলার মনে করেন তার 10টা পর্যন্ত ডিউটি ছিল, সে শুক্রবার দিন ডিউটি না করে সে আমার মার সাথে কথা বলতো বা আমার সাথে কথা বলে দিতে যেত, মাকে টাকা পাঠাইতো, তবে সংসারে আমার যত জিনিস কিনে দিচ্ছে কিছু কিছু জিনিস এবং খাওয়ার খরচ চালাইতো, যে মা টাকাটা পাঠাইতো কেসে।
এবং আপনার মা কি জানতো যে আপনি আপনার জামাইয়ের কাছ থেকে দূরে?
হ্যাঁ আমার মাও তো জানতো, অত খেলে পর চলে এসে প্রথম দিন জানাইছি আমরা।
তো আপনার মা কেন বললো না যে আপনি?
আমি জানি না সেটা, হয়তো বা তাদের ওই জব পছন্দ। ওকে
এবং একই সাথে আপনি তো গিয়ে ওখানে থাকছেন না, কিছুদিন পরে আবার বের হয়ে আসছেন ওর সাথে, সে কারণেই হয়তো বা জানেনি। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কামরুলের কাছে আপনি আছেন, সেটা তো একটা ভয়াবহ রকমের হিটে বিপরীত একটা ভয়াবহ রকমের রিস্ক একটা ব্যাপার ভবিষ্যতের জন্য। আমি ঠিক জানি না কি হয়েছে, তবে কামরুল আপনাকে এই শেল্টারটা কেন দিল? কামরুলকে নিজে জানতো না ব্যাপারটা?
না সে এতটাই করতো না, সে একটা কথা বলতো আন্টি আমার তো বোন নেই, আমাদের গোষ্ঠীতে আমরা 47টা ভাই, আমাদের কোনো বোন নেই, তো ওকে বোন হিসেবে আমি দেখতেছি এই কথা বলে সে আমাকে মনে করে রাখতেছে। আর এর ভিতরে রাখার ভিতরে পরে মনে করেন আমি তার ফোন দিয়ে একদিন ফোন দিয়েছিলাম, মানে আমার ব্যাবিকে নিয়ে একটু খারাপ স্বপ্ন দেখি, পরে আমি ভাইকে ফোন দিয়ে বলছি ভাইয়া আপনি তো আসবেন, আপনার ফোন দিয়ে একটু ফোনে কথা বলবো। এই ভিতরে শাহিন আমার ব্যাবিটাকে নিয়ে চলে গেছে আর কি, গ্রামে চলে গেছে, যে গ্রামে যে গাই খাবার ওখানে দেখে রয়েছে কিছুদিন। এর ভিতরে পরে
কতদিন যাবত আপনি ওই ভাড়া বাসায় ছিলেন?
আমি 2 তারিখ থেকে মনে করেন 16 তারিখ পর্যন্ত ছিলাম,
মানে হচ্ছে 14 দিন মাত্র, টোটাল 14 দিন এই ভাড়া বাসাতে ছিলেন, এরপরে আপনি থাকেননি। তো এই কয়দিনের মধ্যে আপনি একদিন আপনার বেবির সাথে কথা বলতে চাইলেন?
ওই যখন ভাইয়ের নাম্বারটা দিয়ে কথা বললাম, যার নাম্বার আমি তো মনে করেন শাহিন নাম্বার ফোন দিই না, শাহিনের বন্ধু নাম্বার ফোন দিয়ে বলছি যে ও কি গ্রামে? ও বলছে হ্যাঁ। আমি বলছি ভাইয়া স্বাধীন কেমন আছে? ভাইটার নাম স্বাধীন। পরে আমি বললাম স্বাধীন কেমন আছে? আমি অন্য ভাই খারাপ একটা স্বপ্ন দেখছি। ও বলছে ভালো আছে। পরে বলছে ভাই আপনাকে একটা অনুরোধ করি এই নাম্বারটা আপনি শাহিনকে দিবেন না। ও বলছে ঠিক আছে। পরে ভাই এটা করছে কি মানে আমি একটু বলার পর রেখে দিছি, ওই ভাইটা করছে কি ওই নাম্বারটা শাহিন রেখে দিছি। পরে যখন শাহিন ট্রাই করছে তখন দেখে যে কামরুল ভাই, তখন মনে করেন কামরুল ভাই জানা কামরুল পরে আবার ফোন দিয়ে আমাকে জানায় যে ভাবি এরকম শাহিন ফোন দিয়ে আমাকে বললো আমার সাথে তার জরুরি কথা আছে, কারণ থেকে আপনার নাম্বার তো জানা কথা না। পরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো ফোন দিয়েছিলাম এই নাম্বার থেকে, হয়তো ওই নাম্বারটা ওকে দিয়েছি।
কামরুলের নাম্বার থেকে ফোন দেওয়ার দরকারটা কি ছিল? আপনি চাইলে তাহলে একটা ফোনও নিতে পারতেন
তখন ওই মুহূর্তে, মানে কাছে ওইটাই ছিল। এছাড়া আশেপাশে আমার এমন আমার হাতে তখন টাকা পয়সা ছিল না যে আমি যে ক্লাস থেকে যে কথা বলবো, সেরকম ছিল না।
ওটা অন্য পয়েন্ট, আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে কামরুলের নাম্বার থেকে আপনি ফোনটা দিলেন আপনার যেখানে আপনার বেবি আছে সেই জায়গাটাতে, কামরুল সেই সময় আপনার কাছে থাকতো?
না
আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে এসেছেন, কোন ধরনের অনৈতিক একটা সম্পর্ক বা অ্যাডাল্টারি সম্পর্ক বা পরকীয়া কোন সম্পর্ক কি তার সঙ্গে হয়েছিল?
না তার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক হয় না। মনে করেন এই ভিতরে সে আমার উপর অনেকটা দুর্বল হয়েছিল, যেটা আমার মাকে বলেছিল, আমাকে বলার সাহস সে পাইনি। আর আমাকে তখন আমার মাকে বলেছিল যে আমি ওকে বিয়ে করতে চাই বা কি, কারণ সে পারিবারিক আমাকে বলবে যে কারণ সে পারিবারিক ভাবে কত ছোট বসে তার বিয়ে হয়েছে বা কি, তার কিছু মেনে নিতে পারে না। এর ভিতরে তার একটা দেবী হয়েছে, তার সংবাদটাকে সে আমাকে প্রথম দিচ্ছে যে আমার একটা ছেলে হয়েছে, আমাকে বলছে তুমি মার্কেট করে দিয়ে আমাকে বেশিরভাগই ওইখানে গেলে পর বাসার ভিতরে ঢুকলে পর তখন আর ভাবে বলতে পারতো না, তখন আমাকে সবসময় বলতো লক্ষ্মী বলে ডাকবে, যেটা আমি মেনে দেবো। আমি বলবো আপনাকে লক্ষ্মী বললেন কেন?
দেখুন প্রথম কথা হচ্ছে যে কামরুল লোকটা আপনার প্রতি দুর্বল ছিল, এটা অনেক আগে থেকেই ছিল,
অনেক আগে থেকে না, মানে ওইখানে আস্তে আস্তে বুঝছি যখন আমাকে সে রাখা শুরু করছে বা আমার ওই ফলস্থির চালাতে আমার মাসের কথা বলছে, তখন আমাকে কোনো সময় বলে নাই বা আমি বুঝতে পারি না। যখন আমার মার কাছে আমি শুনলাম তখন বুঝতে পারছি আমার কামরুল ভাই হয়তো বা এই কারণে আমাকে
আশ্রয়টা দিয়েছে, তার মানে আগে থেকেই উনি দুর্বল ছিল কিন্তু আপনাকে বুঝতে দেয়নি।
এর মাঝে সে আমাকে বলতেছিল একদিন বলতেছে যে লক্ষ্মী আমি বাড়িতে তো ছেলেদের মুড কাটতেছে, কেন দেখতে ইচ্ছা করতে ছেলেটাকে। পরে আমি বলছি আপনি বেতনটা চলে যান, সমস্যা কি আপনার। পরে সে সিদ্ধান্ত নিতে যে কিছু টাকা পয়সা পায় মানুষ এটা দিয়ে সে ছেলেকে চলে যাবে।
কিন্তু সে ব্যাচেলর থাকতো ওই সময়,
তাকে ভাই হিসেবে যেহেতু তার বন্ধু হিসেবে আমি শাহিনের বন্ধু হিসেবে তাকে দেখতাম, তার যে সে মনে মনে আমাকে পছন্দ করতো সেটা আমি জানতাম না।
প্রিয় শ্রোতা, এতক্ষণে আমরা আমাদের আসল জায়গাতে এসেছি যে হাজবেন্ড আপনার শরীরের উপরে এত অত্যাচার করছে, এত রাগি একজন মানুষ, সেই বাসায় পাশে একজন ছেলে রয়েছে ব্যাচেলর, সে যতটাই বন্ধুই হোক না কেন, তার স্ত্রী তার হাতে মার খেয়ে সে তার বন্ধুর আশ্রয়ে আছে এবং লম্বা সময় যাবত সেটা তার হাজবেন্ড জানে না। সে তো যখন জানবে এটা যে একটা ভয়াবহ ব্যাপার হতে পারে এটা আপনি একেবারেই গেস করতে পারেননি। তারপর
তখন তো আমি অনেক অসুস্থ, মানে রেগুলার মনে করেন আমার আমি পেশায় ভুগতাম, মানে আপন করতো পেশাটা আমার। আর ডাক্তারের সাথে আমার মা কথা বলে, ডাক্তার এরকম অনেক বলছে যে আপনার মেয়েকে আমরা অনেক কষ্ট দিয়েছি, মাথার অতিরিক্ত আঘাত লাগছে, যার জন্য আমি মাথা ঠিক রাখতে পারতাম না, কখন কি কাকে বলে এটা আমার খেয়াল থাকতো না। পরে মনে করেন পয়লা বৈশাখের আগের দিন, এই যে এই বছর পয়লা বৈশাখের আগের দিন সে একটা মেহেদি নিয়ে আসে, মেহেদি নিয়ে আসার পর আমি সুন্দর করে মেহেদি দিত, সে আগে থেকেই জানে যেহেতু আমি শাহিনীর সাথে থাকতাম, আমি বড় সুন্দর করে মেহেদি দিই পাল্লা থেকে শিখেছিলাম। পরে উনি আমি আনার পর আমি তো দরজায় বসা, পরে আমাকে দিয়ে বললো কি না তোমাদের একটা ইয়ে আছে। পরে যখন ওইটা মেহেদিটা এনে দিলাম, পরে আমি ভাবিটা পাশাপাশি বসে দাম, পরে আমি ভাবি আপনার হাতে দেন, অন্য একটা ভাবির হাতে দিয়ে দিলাম। পরে ও হাতে
ভাবিটা
এটা যা আমার পাশে ঘরে দেওয়ার কলিক ছিল তার ওয়াইফ, তার ওয়াইফের হাতে আমি মেহেদিটা আঁকাই দিই। পরে ওকে হাত পাতে এই কামরুল ভাই আমার ওইখানে হাতটা পাতে যে আমাকে টাকাই দাও, আমি বলছেন কি দেবো। পরে আমার আমি সুন্দর সুন্দর ছন্দ লিখতাম, পরে বলছে যে তুমি একটা ই করো, তোমার ডায়েরি দেখছি একটা ইংলিশ একটা ই করা
ভাড়া করে দিল, তখন আপনার বাসায় এসে ঘন্টা খানাকের মতো বসতো
না লিখে দিল। পরে আমি ভাবির টাকা এসেছি, ভাবির বলছে দেন সমস্যা কি, মানে আমি পারতেছিলাম না বলতে,
ভাবি তো জানে যে আপনার হাজবেন্ড।
হ্যাঁ, তখন ওই মতো আমি বলতে পারছিলাম না, পরে আমি লিখে দিই, লিখে দেওয়ার পর সে আমার হাত থেকে যখন করে কি মানে মেয়েদের নিয়ে বলে আমার লেখার পর সে আবার করে কি তার নামের সাথে আমার নামটা যোগ করে, যোগ করে দেখে তখন আমি মেয়েছি, তখন আমি দাঁড়াই যাই, দাঁড়িয়ে আমি ঘরে চলে যাই। ঘরে যাওয়ার পর সে দরজাটা খোলাই রয়েছে, সেদিন মনে করেন আমার ওই যখন ঘরে যাওয়ার জন্য বসে তখন আমি বলছি আপনার বাসা থেকে চলে যান, মানে আমি খুব খারাপভাবে করি। সে বলতেছে কেন, বলছে আপনি এত সাহস করেছেন, আপনি বসতে পারতেছেন, তখন আমার মনে পেরিয়ে গেছে আপনি বসতে পারতেছেন, আপনি আর শাহিন পাশাপাশি এখনো আছেন, শাহিন ঢাকাতে গেছে আর শাহিন আপনাকে ফোনে বলছেন যে আপনার সাথে জরুরি কথা আছে, আপনি এই মানে বসেন, তারপর আপনি আমার হাত আমার নামটা আপনি হারাতে লিখছেন, আবার আমার পরিচিত ওই ছন্দটা আপনি আমাকে লিখতে বসে, আমি ছন্দটা লিখলাম বসলাম তারপরে নামটা লিখতে গেলাম কেন, মানে তখন আমার মনে ই করছে যে এই নামটা যদি শাহিন যায় আমি কেমন জানি শাহিন প্রচুর রাগে ও ঠিক একটু করে বসবে, কারণ আমি কথাটা বলা পর আমার উপর রাগ রাগই তার ঘরে যত জিনিস তার টাকা জিনিস কিনেছিল সব নিয়ে সে চলে যায়। যখন সে চলে যায় পরে আমার খুব আমি কান্না হতো, আমি কি করবো ওই মুহূর্তে, পরে আমি চিন্তা করলাম একটা চাকরি বাকরি নেবো বা কিছু করবো, তখন ভাবিয়ে বললো যে কি হবে ভাই চলে গেলো, আমার কেউ আবার ফিরে আসবে না, এইভাবে বলে ভাবিদের বুঝাইছি। পরে যখন আমি ফোনে আমার মার সাথে কথা বললাম তখন ভাবির যে কোনো ছিল যে তোর বলে বুঝতে পারা যে আমার সাথে তার কোনো সম্পর্ক নয়, যেহেতু একটা একদিনও সে এখানে থাকে না, ঘন্টাখানেক বসে চলে যায় বা সেরকম আচরণ দেখে না জাস্ট মুখে, তখন তারা সন্দেহ করলো, তখন আমাকে বলে বসে যে ভাবি আপনাদের এই সম্পর্ক, আমি বলছি হ্যাঁ, পরে তাদেরকে বলে দিলে কেন তার সঙ্গে বিয়ে হয়নি, তার একটা বিপদে পড়ে আসছে, সে আমার দেওয়ার হিসেবে আমি দেওয়ার বলে তাকে সম্বোধন করি। পরে বলার পর পরে আমি মাকে ফোন দিই যে মা আমি এখানে চলতে পারতেছি না, চাকরির জন্য অন্য জায়গায় গেছি, দেখা গেছি সেখানে ভাই আমার একটা মেয়ে একটা একদিকভাবে বাঁচতে পারে না ঢাকা শহরে, তারা আমার দুর্বলতা সুযোগ নিতে চায়, যার জন্য আমি ওই পথে না দিয়ে পরে মাকে ফোন দিই মা আমি কি করবো। তখন আমার মা বিকেশ আমার টাকা পাঠায়, টাকা পাঠানোর পর আমি খুলনাতে চলে যাই, এর ভিতরে ফোন দিয়ে কামরুল অনেক কান্নাকাটি করছে যে আমি ভুল করছি, আমি জিনিসগুলো পাঠাই দিতেছি তুমি জেনো না। পরে আমি বলছি দেখেন ভুল আপনি করছেন না আমি করছি সেটা আমি দেখতে চাই না, তবে আমি যদি ভুল করি তো আমার ভুলের আল্লাহও করবে, আর যদি আপনি ভুল করেন সেটাও আমি দেখতে পারবো। পরের দিন মনে করি আমি 16 তারিখ আমি চলে আসি, 16 তারিখ আমি খুলনাতে চলে আসি, আমার বাবা রিসিভ করে বাবা মার সাথে কথা অনেক, 16 তারিখ আসার পর 17 আর 18 তারিখ উনি আমার ফোন দিয়ে জানে যেভাবে বলতেছেন যদি কেমন আসো কিনা বা ডাক্তার কি বলছো পিসার মাপাল মানে বিভিন্ন আমার সম্বন্ধে জানতো, আমি ফোন দিয়ে বুঝলে পরে কথা বলতো মেয়ে মেয়ে ভাই একই প্রশ্ন বাবা করতো, আমি রাগ হয়ে যেতাম কেন একটু আগে তো একটা প্রশ্ন করছেন এখন আবার জিজ্ঞেস করছেন খেয়েছি কিনা বা কি, এটা ভালো লাগতো না। 17-18 তারিখে এরকম পরে আমাকে বলতো দেখো শাহিন আমাকে গতকালকে 12টা বন্ধ নিয়ে বলছে একটা চাকরির ব্যাপারে কি জন্য কথাবার্তা বলবো, আমাকে সাথে নিয়ে গেল একটু কোনো কথাবার্তা বলো না, দুটার দিকে আমাকে ফেরত নিয়ে এসছি। তাই আমি বলছি দেখেন আপনি আমি বারবার বলছি যে আপনি কেন অসুবিধে চান, আপনি জানেন না কতটা খারাপ, আর আমার বলছিল একটা সরস জমানো যাকে বলে মানে সে যেটা ভাবতো সেটাই রাইট, উনি বলতে কি শাহিন ভাই যদি জানে যে আপনাকে আমি হেল্প করতে হয় তবে খাবারই মারতে পারে, সে তোমাকে মেরে ফেলবে না, এই কথা তোমাকে বললো। পরে বলছি যে না মনটাই ভালো লাগে না ছেলের জন্য আর মারের দেখার জন্য পরনটা কাঁপতেছে। পরে আমি তাকে চলে যান এই অশান্তি হওয়ার আগে। পরে যখন আমি আমি খুলনাতে চলে আসি, পরে 19 তারিখে সে আমাকে ফোন দিচ্ছে বিকেলে, ফোন দিয়ে বলতেছে কেমন কি আসতেছিল জানতেছি। এই ভিতরে সে আমার ফোনটা রেখে দেয়, বলতেছে কি শাহিন আসতেছে আমি রাখি আমি পরে কথা বলবো। এই কথা বলে সে ফোনটা রেখে দেয়। তারপর থেকে তার সাথে আমার যোগাযোগ করলাম, মানে সে আর ফোন দিতেছে না। পরে মাকে বলতেছে মা যে মানুষটা মিনিট মিনিট আমার খোঁজ নিতে বিরক্ত করতো আমি গালাগালি করছি, এই জন্য মানে ফোন নেন দেন বা হয়তো বা ছেলে টানে মা চলে গেছে না বাড়িতে। পরে এরকম চলতে চলতে 3-4 দিন চলে গেল।
এই যে সময়টাতে কামরুলের সাথে আপনার কথা হতো, কামরুলের সাথে কথা না হলেও তো হতো, তারপরও আপনার কামরুলের সাথে কথা হতো, কি এমন মনের টান অনুভব করতেন যে কারণে কামরুলের সাথে কথা হতো?
আমার একটি অনুভূতি ছিল ভাইয়া যে আমাকে বিপদের সময় একদিনের জন্য হইলো হেল্প করছে।
আচ্ছা, এই সময়টাতে কি আপনার মনে হতো না যে আপনার হাজবেন্ডের সাথে আপনার কথা হোক?
না, আমার কথা বলার থেকে আমার ভয়টা বেশি ছিল ভাইয়া,
যে কোনো মুহূর্তে বিপদ বা কোনো কিছু
ঘটতে পারে। কারণ যেহেতু কারণ ও পারে না এমন কিছু নাই যেটা আমি সংসার করছি আমি জানি। আর আমি একটু ভয় পেতাম কারণ ওই সিটির বদল এবং চাকুনি ঘটতো, কখন আমার বিপদ ঘটে বসে, এই জন্য আমি ওর সাথে যোগাযোগ করতাম না।
ওকে, তারপর
এর ভিতরে মানে আমি কেমন ছটপট লাগতেছিল আমার।
ওকে,
পরে এই মুহূর্তে এই এদিকে আমি আড়াল করার পর কামরুল তার মোবাইলটা ভেঙে ফেলছিল সিমটা। সে চাকরি নাম্বার থেকে আমার কথা বলতো এবং অফিসের একটা
মানে আপনার সাথে রাগারাগি করে কামরুল ফোন ভেঙে ফেলেছিল। আমরা বুঝতে পারছি যে কামরুলের সাথে আপনার একটা হার্টের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। আপনি একটা প্রচন্ড রকম মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, না পারছেন স্বামীর কাছে যাইতে, না পারছেন আপনি আপনার সংসারের কাছে একটা জায়গা করতে। সেদিক থেকে কামরুল আপনার জন্য একটা সফট কর্নার ছিল। কামরুল অনেকভাবে বুঝিয়ে দিয়েছে আপনাকে আগেই যে আপনাকে সে প্রচন্ড রকম লাভ করে বা আপনাকে সে চায়। একজন মানুষ আপনাকে এভাবে চাচ্ছে, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে হোক বা অন্য কোনো অ্যাডাল্টারি সম্পর্কের জায়গাটা থেকে হোক, সেটা জানার পরেও যদি আপনি তার সাথে যে কোনো রকমের সম্পর্কই রাখেন না কেন, সেটা একরকম তাকে উস্কে দেয়। কারণ আপনি জানেন যে একজন মানুষ আপনাকে এভাবে চায়, আপনি ভাবে চান না, তার মানে তাকে সে জায়গাটা থেকে আপনি সম্পূর্ণ রকম সরে যেতে হবে। তারপরও আপনি কামরুলের সাথে আছেন, যখন কামরুলের সাথে আপনার না থাকলেও চলে, কারণ আপনি আপনার বাসায় চলে গিয়েছেন সেই মুহূর্তে। তারপরও আপনি কামরুলকে এক ধরনের মিস করছেন যে কেন সে যোগাযোগ করছে না, তার মানে আপনি উদ্বিগ্ন ছিলেন কোনো না কোনোভাবে। এই যে একটা মনের অজান্তে একটা হার্টলি রিলেশন কামরুলের মধ্যে তৈরি হয়েছে, যেটা সম্পূর্ণ অ্যাবসলুটলি অনৈতিক, আমি জানি না, তারপরে মনের কাছে লজিক এবং লজিক কোনো ব্যাপার নেই, হোয়াট এভার ইট ইজ। তারপর
তখন রাতে একটা ফোন আসে আমার মোবাইলে, যেটা কামরুল ভাই যখন অফিসে ফোন দিত, যখন তার একটা কলিগের নাম্বার থেকে ফোন দিল, সেই নাম্বার আমি দুদিন ফোন দিয়েছিলাম, সে বলছে অফিসে আসে না কিছুদিন যাবে। তো আমি চিন্তা করলাম যে মানুষের রেগুলার অফিসে যায় সে যাচ্ছে না, এটা বাড়ি চলে গেছে। ওই নম্বরে তার ভাই ফোন দিয়েছিল, কামরুলের ভাই ফোন দিয়েছিল, তখন আর কি জানতে পারে যে আমি ফোন দিই, তখন সেই কলিগকে আমার নাম্বারটা দিয়ে দেবে, আপনিও একটু কামরুল খুঁজতেছেন, ও সে মহিলাও খুঁজতেছে, আপনি কথা বলে দেখেন। সেই রাতে আমাকে কামরুলের ভাই ফোন দেয়, বলতেছে আপনি কে, বলছে আমার নাম। পরে সে আমাকে বলার পর সে বলতেছে আপনি ভাইয়ের সাথে আপনার বিয়ে করছেন। আমি এটা মানে কিছু বলিনি, বলছি যে কেন। পরে সে আমাকে বললো কি, হঠাৎ করে বলতেছে যে আপনি কি জানেন আমার ভাই মারা গেছে। পরে এই কথাটা শোনার পর আমি হোমওয়ার্ক করে কেঁদে ফেলি, কেন জানি আমার মাকে যদি একটু একটু কেঁদে বলতে, মা আমার তো বলতে করতে গিয়ে আজ আমার জন্য আমার হয়ে গেল, আমি জানি মা কি
আপনি এটা বললেন।
পরে আমার মাকে ধরে আমি প্রচুর কান্না করি, মা আমার কারণে কেন আমার ভাইকে ঘুমিয়ে ফেলো। তখন আমি মাকে বললাম, মা জানো লাস্ট যেদিন কামড়ে ফোনে কথা বলে তখন শাহিন আসতে, এবং তখন তার ভাইয়ের কাছ থেকে আমি জানি তার কথা, তার ভাইয়ের কথা আমি তখন বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে আমি বলছি যে আপনি কি মিথ্যে কথা বলতেছেন, তার নাম সরি বিশ্বাস আপনি মিথ্যে কথা বলতেছেন কেন ওকে ভাই। পরে সে বলছে ভাবি আমার ভাইকে সে মারা হয়েছে 19 তারিখে 20 তারিখে লাস্ট পাওয়া গেছে, তাকে এনে আমরা মারিয়ে দিয়েছি জানা যে করাই, আমি মিথ্যা কথা বলবো না। পরে বলছি আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি আপনার মাকে নেন। তখন সে তার মাকে দিল, তার মার সাথে যখন আমি কথা বললাম ভাই তখন আমি প্রচুর কান্না করলাম, তার মা তখন আমার কাছে একটি দাবি করলো যে মা আমার ছেলে আমি আল্লাহর কাছে একটা করে দাবি করছি যে আমার ছেলে খুনি দেন বিচার হয়। তখন আমার কাছে বলতো মা তুমি যদি জানো তুমি আমার ছেলেদের খুনি চেষ্টা করে করো। তখন ওই মুহূর্তে আমি একটা করে বলি মা আমি একটা মা আপনি একটা মা, আমি কথা দিলাম আপনার খুনির সাজা দিতে আমি সত্যি জানে ধরে ফেলে, যদি আমি আমার জানার মতো যদি সেই খুনি হয় আপনার খুনির সাজা করবে। এই কথা বলে আমি রেখে দিই। আমি তখন মাকে সরাসরি বলি মা আমি এখনো জানি অনেক ভালোবাসি, যেটা আমি আজও ওকে মিস করি প্রচুর মিস করি, কিন্তু ও যে একটা অপরাধ করছে আমি বিশ্বাস করি মা ওই করছে, যেটা আমি মেনে নিতে পারি না যে আমার কোনো একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে যে তার ছেলের মুখটা পর্যন্ত দেখতে পারে না। আমি আমার ছেলেটাকে ডায়াবেটিকে দূরে রেখে আমি কতটা কষ্ট পাচ্ছি তার থেকে অনেক কষ্ট পেয়েছে, যে কষ্টটা নিয়ে তাকে চলে যেতে হয়েছে। পরে আমি বেটের দিনই দাঁড়াবার নাম্বারটা নিই, আমি তাকে দিয়ে দিই এরকমভাবে এই শাহিন তাদের এই কিছুই মা বাবার কাছে আসেনি। তো তারা আমাকে আমার সাথে ইনফরমেশন চায়, আমি তাদের ডিটেলস চাই, শাইনি নাম্বারটা বিভিন্ন ঠিকানা তুমি দিই। তখন তারা নাম্বার থেকে করে দেখে যে সত্যি ওই টাইমের যে সময় কামুলকে মারা হয়েছে, যে এখানে লাশ পাওয়া গেছে সেই টাইমে সেইভাবে এসে কিন্তু সব মোবাইলের মাধ্যমে পাওয়া গেছে।
বুঝলাম না, মোবাইলের মাধ্যমে পাওয়া গেছে মানে
এটা ইন্টারনেটের মাধ্যমে তারা দেখছে মোবাইল নাম্বারটা, যে টাইমটা কামুলের লাশ যেখানে পাওয়া গেছে সেই টাইমটা শাইনের নেটওয়ার্ক তো ওইখানে ছিল কিনা আসলে ভিতরে, তারপরে আসলে থেকে সে কতক্ষণ কতক্ষণ ছিল, কোথায় দিয়ে ঘুরছে, কার সাথে কতবার কথা বলছে সেটা সব ডিটেলস বের করে ফেলছে।
এটা তো মিন করে না যে সে খুন করেছে।
তারপর মানে খুনের আগে মনে করেন যে কয়টা এটা অনুমানিক করছে মোবাইলের মাধ্যমে, এবং একটা মানুষ অস্থির হতে পারে এবং যে ফ্লাইটের নাম্বার সামনে থেকে কাউকে নিয়ে যাওয়া হয় সেটার নাম্বারটা আমি দিয়েছি, এবং তারাও বলছে হ্যাঁ শাহিন ভাই এখান থেকে বিকেলবেলায় তারপর থেকে কামাল ভাই খুঁজ নেই, তারাই বলছে। এবং তারাই বলার পর এটার বেশি ইয়েছে। তারপরে যখন আমি পুলিশের কাছে এটা বলি, পুলিশটা তখন রিজাল্ট, আমি তখন আমার বাবা মামাকে নিয়ে বাড়িতে চলে আসে, আমাদের বাড়িতে বাড়ি চলে আসে, পরে দেখি শাহিন বাড়িতে, শাহিন বাড়িতে আমাকে কিছু বলে না। তখন তখন আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাও তো আমি পরের দিন আমি শাহিন বাড়িতে আমি শাহিনটা ফোন দিই, দেখো যাওয়ার হয়ে গেছে, আমি তোমার ছেলে দিন আমার কাছে দাও।
মানে এটা পুলিশের কাছে আপনি পুলিশ কেস করার পরে তারপরে গিয়ে আপনি শাহিনের কাছে যাচ্ছেন?
মানে শাহিনের কাছে বলতেছি যে আমার ছেলেটাকে দেওয়ার জন্য, ছেলেটাকে দেওয়ার জন্য, তবে বলছি ঠিক আছে ছেলেটার কাছে নিয়ে যাবো। তখন আমি জানি না, তার আগের দিন আমি যেদিন চলে আসি সেদিন পুলিশ মানে ঢাকা থেকে গেছে ওকে ধরতে, আর তখন থানা থেকে আমার বাবাকে ফোন দিচ্ছে যে আপনাদের বড় বড় নৌকা ছিল আমাদের, যে আপনাদের একটা নৌকা আমাদের দেন। তখন বাবা জানতো না যে ওই কেসেই পুলিশ আসতেছে। আমার বাবা সেই রাত্রে পুরো নৌকা নিয়ে যায়, যাওয়ার পর যখন শুনতে পারছে শাহিন কেসেই আসছে ওই কেসেই, তখন বাবা তো মোবাইল যায়, তখন কিছু করার নেই। তখন বাবা ওই নৌকা কেন ওই তাতে ঘুমাইছে এটা নিয়ে শাহিনের রাগ ছিল, ওই পুলিশ আর ধরতে পারে না শাহিনের ভিতরে মানে খবর পেয়ে সরে গেছে বাড়ি থেকে। ওই সরে যাওয়ার পরের দিন আমি ফোন দিয়ে আমি বাবুকে চাইছি, ও তো মনে করে সুযোগটা কাজে লাগাইছে, ও আমাকে বসে থেকে আসো ছেলে নিয়ে যাও। তো আমি পরের দিন আমার মা আমার বাবা আমার ভাই আমরা ছেলেদের আনতে ছোট বোনের বাড়িতে বেড়াতে গেছি, ওখান থেকে ফেরার পথে মানে ওই খালের কাছে আমি ঘুমাইছি, আমি উপরে এসে আমার বেবিটাকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে দেয় নাই, আমাকে ওখানে সব আসে অনেক মারধর করে, আর আব্বাও আমাকে তখন চুলের মুখে ধরে, মানে ওইভাবে আমাকে অনেক কষ্ট দেয়, এখানে গালাগালি অনেক অশান্তি হয়। এর ভিতরে শাইন করছি দৌড়ে দিয়ে আমার বাবার কলা যে কলা দেখে তখন আমার মেন্টাল খারাপ হয়ে গেছে, আমার কেন বাবা কলা ধরলো, আমার একটু সহ্য করতে পারতেছিলাম না। আমি যে আমি ওর হাত ধরে টানে শুয়েছি এবং বলছি তোমার এত বছর আমার বাবার কলা ধরলো কেন, কেন তোমার বাবার উপর মার উঠতে গেলাম, আমি যে হাত থেকে গেলাম। পরে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, ওর আমার ছোট ভাই কলা দিলে নিচে উপরে উঠেছে, উপরে উঠে বলছে তোর বন্ধু ফিরে যাচ্ছে, এই কথা বলতে হবে। তখন তোর একটা স্নেহ মানে যে কোনো মানুষ দেখলে বলতে পারে তোর একটা খুন করে আসছে, মানে ওর ভিতরে একটা মানে চেহারা মুখে ভাসি উঠছে ভাইয়া, মানে আমি যদি ওর সাথে একদিন সংসার করছি আমি মানে ওই মুহূর্তটা আমি ওর দিকে তাকাতে পারি না ভয়তে, মানে ওর চেহারাটা এমনই খারাপ হয়ে উঠছে। তখন যখন ওই মারার দেওয়ার পর তখন অনেক জ্ঞান জমা পর আমাদের নৌকা আটকে রাখে, ওই মানুষজন এসে আমাদের খানায় দেয়, আমরা এখানে চলে আসি। ওই রাগটা ও মনে করি আমার ভাইরে হাত দিয়ে দাও আনে আমাদের পাবে, ভাইয়ের হাত নেন সেরকম। আমার ভাইয়ের এখানে একটা বাড়ি দিচ্ছে যে জন্য আজও আমার ভাই পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, মানে মনে রাখতে পারে না, হাতের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছে আমার ভাই। সেইটাই মনে করি আমার বাবার এখনো অনেক রাগ, তারপর থেকে আমার বাবা উঠে করে রাখলো যে ও যেহেতু আমি না করে আমার নাম হয়েছে তাহলে আমার আমি ওকে ধরাই দেবো। তখন আমার বাবাকে আমার কাছে একটা প্রশ্ন করছে, আর তখন আমি যখন বেবিটাকে না পেয়েছি ওখানে মনে করি আগাম দিতেছি, তখন নাগরি বলেছেন তখন আমি প্রচুর কান্না করছি, তখন আমি বলতেছিলাম যদি আমি সত্যি একদিন নামাজ পড়ে থাকি আর যদি আমি মুসলিম করে সত্যি একটু বউ হয়ে থাকি আমার আজও কাল হোক আমার বেবিটা আমার কাছে চলে আসবে, তোমরা কেউ আটকে রাখতে পারবো না। আমি কান্না করছি যদি আমার আজকে আমার বেবিকে দিলা না, মানে অনেক কান্না করছি সেদিন। ওই পরে আমি চলে আসার পর আমার বাবা মাকে বলছিল যে ছেলে বড় হলে পর চলে আসবে, চলে আসার পর বাবা মা এখানে বসে তুমি কি চাস ও কি সাথে পাও, তখন আমি বলছি হ্যাঁ। পর আমার বাবা করে কি পুলিশের সাথে হাতি করে ডিবির মাধ্যমে আমাকে ভাঙে ফেলে, আগে ধরানোর আগে আমার বেবিটাকে ম্যাকডা আনছি কিন্তু শাইন গেল, মানে তখন আমার বাবা মামা কল থেকে দিয়ে দেয়। তখন যে ভাই একটা মা কলকে এটা বা বেবিকে কেড়ে না যে কতটা কষ্টের সেটা কাউকে ভাষায় বোঝানো যাবে না, ওই কষ্টটা নিয়ে ভাই আমি যখন ধরা পড়ে আমি ঢাকায় আসি, এবং আমার বোনের বাসা থেকেই একটা বান্ধবীর সাথে পরিচয় হয় এবং সেই থেকে আমার একটা নেশার জগতে আমি চলে যাই।
আপনি নেশার জগতে যাওয়ার আগে আমার কিছু কোশ্চেন হচ্ছে, আপনি এখানে আপনার নিজের ভুল কোনটা মনে করছেন?
আমার এখানে ভুল হয়েছে আমি কেন কামাল ভাই ফোন দিইনি, ফোনটা যদি না দিতাম তাহলে হয়তো বা শাহিন জানতো না আমি কামাল ভাইয়ের কাছে আছি, বেশি আমাকে হেল্প করছে। আর একটা ভুল যে আমি বাবা মাকে চলে আসার পরেও যদি আমি বলতাম বাবা বাবা মাও যদি বলতেন না আমার মেয়ে আমাদের কাছে আছে তুমি খুঁজো না, এটা আমি বারণ করছিলাম বাবা মাকে বলতে যে তোমরা বললো না শাহিন গেছে আমি বলতে তোমাদের কাছে আছে, তখন যদি আমার বাবা মা বলতো তাহলে হয়তো বা শাহিন ও কামাল ভাইকে খুন করতো না। আর তারপরে আমার বেবিটা যে আজ মা হারা বাবু হারা সে অন্তপক্ষে আমারই ভুলের কারণে সেও কষ্ট পেত না। সে কারোর কাছে ভালোবাসা পাচ্ছিল না। আমি যেরকম এতিমের মতো বড় হয়েছি, আমাকে বুঝতে পারছি এতিমের মতো বড় হচ্ছে।
আচ্ছা, আপনার স্বামী কি স্বীকার করেছে যে সে খুন করেছে? কোথায় স্বীকার করেছে, কবে স্বীকার করেছে? ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে। কি জবানবন্দি দিয়েছে?
সে কিভাবে তাকে মারছে, কিভাবে,
আপনি সেটা সম্পর্কে কিছু জানেন? কি কি হয়ে মেরেছে?
তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বিষয় করে নিয়ে আপনি দেখছেন না ভাইয়া, ওই সাথে মিশনে যেতে কিছু মিশাইছে। মিশাই তখন তাকে মাতাল করে তারপর তাকে রড দিয়ে প্রচুর পরিমাণে বাড়ি দিচ্ছে, মানে মুখে এই সমস্ত জায়গা প্রচুর, কানে একটা কেটে গেছে রডের বাড়িতে। তারপরে যে মোটর সাইকেলে দৌড়িয়েছিলাম ভাইয়া, ওইটা দিয়ে একটি পাশ দিয়ে মাস। এমনকি সে বলে না যে কাকে নিয়ে করছে, সে বলছে আমি একা করছি। এবং সে আমার মাকে বলতেছে যে আমার মা নাকি ঘুম দাঁড়ি ছিল এবং আমার দুরা ভাই নাকি সাথে ছিল। জাস্ট মানে সবজিটার মাধ্যমে বলছে এই দুটার নাম।
ও স্বীকার করেছে ওখানে, কিন্তু সাথে বলেছে আপনার মার নাম আপনার দুরা ভাই নাম। কবে নাগাদ কেসটা হয়েছে?
এটা ভাইয়া এই বছরে
আদালতের প্রতি, আমরা আইনি সংস্থার প্রতি সম্মান রাখতে চাই। তারা তাদের জায়গাটা থেকে কাঠামোগত ভাবে এবং নিয়ম অনুযায়ী যেটা করে সেটাই করবেন। এটা সম্পূর্ণরূপে আজকে আমার অতিথির ভাষ্য এবং তার ভাষ্য অনুযায়ী এটা তার মতো করে সত্য। সুতরাং এটাকে আপনার বিলিভ করতে হবে বা এটাকে যে ধ্রুব সত্য মনে করে নিতে হবে, এটা এমন মনে করার কোনো কারণ নেই। আপনার এটা শোনার পরে যদি আপনার মনে সন্দেহ তৈরি হয়, সন্দেহের প্রতি আমাদের রেসপেক্ট আছে, যদি আপনি বিলিভ করেন সেটার প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমি একটু জানতে চাই যে আপনি এটাকে ভুল মনে করছেন যে আপনি চাইলে তো আপনার হাজবেন্ডকে জানিয়ে দিতে পারতেন যে আপনি আপনার বাবা মার সাথে আছেন খুলনাতে, কিন্তু আপনি কি এটাকে ভুল মনে করছেন না যে এই যে যখন আপনার হাজবেন্ড এতটা প্রহার করলো আপনাকে, এতদিন তার কাছে ফিরে গেলেন, তারপরে তার ফ্রেন্ড তার সাথে আপনি বের হয়ে গেলেন?
এটাই আমার ভুল, এটাই আমি মনে করি। এবং এর জন্যই আমি বের হয়ে গেছি বলেই আজ তার এই দিনের ছেলে চলে যেতে পেরেছি, এটাই আমাকে কাঁদায় আর কি। ভালো, এটাই আমার
কামরুল তো আপনার লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে, সেটা কারণ তার জীবনটা তো আপনাদের ভুলের জন্যই গিয়েছে। আর আপনি সেটা বলছেন, আমরা শিওর না যে আসলে তার ভুলের জন্য গিয়েছে কিনা। আমি একটু জানতে চাই যে এই যে ঘটনাটা হলো, এই যে আপনি কামরুলের হাত ধরে বের হয়ে গেলেন, মস্তিষ্ক তখন অনেক বেশি গরম ছিল, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে এবং আপনার প্রতি অত্যাচার হয়েছে, আপনি কোথায় গেবেন? কোনো তো রাস্তা নেই, মানুষ সমুদ্রের মধ্যে পড়ে গেলে খড়কুটো জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কামরুলের প্রতি আপনার সব কর্নার আছে বা কামরুল আপনাকে পছন্দ করে, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আপনি কোনো না কোনো ভাবে একটা বেনিফিট আদায় করার চেষ্টা করছেন সেই সময়টাতে। আপনি সেই সময়টাতে গেলেন, ঠিক আছে, তারপরে টানা 17 দিন ওখানে ছিলেন। এই 17 দিনের মধ্যে একদিনের জন্য কি আপনার মাথায় কাজ করেনি এটা যে আমি একটা বিশাল ভুল করছি এবং আমার হাজবেন্ড যেহেতু এরকম, সেটা কামরুলের জন্য ক্ষতিকর হবে, আমার জন্য ক্ষতিকর হবে?
যখন বলতে বসে থাকি তখন আর কি সময় ছিলেন, যেটা বলে মাসাল আর কি কামড় ভেঙে ঘুমতে বসে গেছে।
কামরুল গেছে, শাহিন গেছে, আপনার সন্তান, তার লাইফটাও শেষ হয়ে গেছে।
আমার কিছু ভুলের কারণে আজ আমার জীবনে কেউ নেই, আমি সব হারিয়েছি, আমার বেবিটা হারিয়েছি, আমার ভুলের কারণে হয়তো আজ আমার বেবিটা দেখেন দুজনেই হাত থেকে সে বঞ্চিত, না পাচ্ছে মার ভালোবাসা, না পাচ্ছে বাবার ভালোবাসা। ভুলটা কেন করতে গেলাম, কেন এখানে চলে আসলাম?
আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমার কাছে মনে হয় ওই মুহূর্তে আপনার উচিত ছিল আপনার ফ্যামিলির কাছে চলে যাওয়া। আপনার ফ্যামিলি তো বারবারই আপনাকে শেল্টার দিয়েছে, আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে হোক যেটাই হোক না কেন, আপনার ফ্যামিলির সাথে থেকে আপনি যেহেতু খসংসা করতে পারছেন না, আপনার ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল। যেটা আপনি একসময় করেছিলেন, করার পর আপনি আবারও ফিরে আসেন আপনার সন্তানের মুখের থেকে তাকিয়ে, আমার মনে হয় আপনার নিজের ভালো থাকার জন্য।
মানে যখন আমি যে ডিভোর্সে চলে যাবো তখন সাইনে আমাকে একটা কথাই বলছে যদি আমি দিতে পারি, আমি বাবার কাছে যাই, আমার বাবাকে মেরে ফেলবো। আমি যার জন্য বাবা মাকে দিতে পারছিলাম, যার কারণে আমি বাবার কাছে যাওয়ার পরে চিন্তা করেন ভাইয়া একটা মারা করে আসছে, সেই ভয়টা আর ভিতরে ছিল না যে আমি ধরা পড়বো কিনা, আমার বাবাকেও মারতে গেছি আমার সামনে। ভাই
আপনি ফ্যামিলিতে ফিরে গিয়ে জিডি করতে পারতেন, আপনি ফ্যামিলিতে ফিরে গিয়ে পুলিশ কেস করতে পারতেন, আপনি যে সাহসটা কামরুল মারা যাওয়ার পরে পেলেন তখন তো অলরেডি বিন ডান, এটা ফিনিশ, এটা আপনার জীবনকে ধরুন আপনার হাজবেন্ডের শাস্তি হলো। কিংবা কামরুল তার ফিরে আসবে না, কামরুলের সন্তান তো তার বাবাকে আর কখনো ফিরে পাবে না, আপনি তো আর কখনোই শাহিনের সাথে যেতে পারবেন না, আপনার সন্তান তার বাবাকে পাবে না, অলরেডি সবকিছু হয়ে গেছে। এখন তার আইনের জায়গা থেকে শাহিনকে শাস্তি দেবে এই কারণে যে আর একটা শাহিনের মতো জন্মজন সোসাইটিতে না হয়। কিন্তু আপনি যখন সময় ছিল ঠিক সেই মুহূর্তে আপনি যদি আপনার সংসারে আপনার বাবা মার কাছে ফিরে গিয়ে শাহিন এটা করতে পারে, সেজন্য আপনি থানায় জিডি করতেন, আপনি পুলিশকে জানিয়ে রাখতেন আপনার সন্তানের ভালোর জন্য ভবিষ্যতের জন্য, সেটা তো আপনার জন্য একটা বেটার সলিউশন হতে পারে।
আমি বুঝতে পারি ভাই, কিন্তু এটা আমি ভাষা বুঝতে পারি না।
আপনি তারপরে কি করলেন? এটা এই কেসগুলো হওয়ার পরে এই মামলার একমাত্র সাক্ষী আপনি? একমাত্র সাক্ষী আপনি?
এটা সাক্ষী বলতে কি, এটা আমি তাদের জানাইছি যে পুলিশ বেঁধে গেছে, এটা আমাকে সাক্ষী সে মানে না, এটা ইনফরমেশন আমি
আপনি ইনফরমেশন দেওয়া দিচ্ছেন এবং পুলিশরা নিজেরা এটার বাদী। জীবনের অপ্রিয় সত্যগুলো কোথায় এসে দাঁড়িয়ে আছে প্রিয় শ্রোতা, এই সরল অঙ্কের শেষ রেজাল্ট যে এতটা বেশি জটিল হবে সেটা আমরা কেউ প্রত্যাশা করিনি। আমরা আবারও আসতে চাই তার কাছে। হ্যাঁ বলেন, তারপর
ভাই আমি যখন জেলে থাকা অবস্থা আমার বাবা মা, আমি বেবিটাকে আনার জন্য অনেক চেষ্টা করি, পারি না। আর সেই কষ্টটা মনে করি আমাকে বাবা মা ঢাকায় নিয়েছে আমার বড় বোনের সাথে, আর বড় বোনের ওখানে এসে আমার মনে করি বড় বোনের কাপড় দেবে একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা অনেক খারাপ ছিল, এটা আমি জানতাম না। ওর মাধ্যমে আমি প্রথম ইয়ে হাতে দিলাম।
ইয়া মানেন কেন মেয়েটা আপনাকে ইয়া বাধ্য দিয়ে দেয়?
আপনি
যে ফ্রাস্ট্রেটেড থাকতেন এটা বুঝতো, তারপর আপনাকে সে আবার দিল, কিভাবে নিলেন ইয়াবাটা?
মানে তখন সে আমাকে একদিন হঠাৎ করে, আমি মাঝে আমি সিগারেট খেতাম প্রচুর পরিমাণে,
এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে সিগারেটটা কার জন্য খেতেন? টু বি অনেস্ট, কামরুলের হত্যা
আমার মানে আমি কেমন নিজেকে অস্থির মনে করি, প্রত্যেকটা দিকে আমি ভাবতে গেলে আমি মনে করি মাথা ঠিক রাখতে পারি না, আমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারি না কারোর কাছে, কষ্টগুলোর জন্য আমি নিজে ঘুমাতে পারি না রাত্রে, বারবার মনে পড়ে কেন এরকম হলো বা কি কারণে আমি এরকম করলাম, ভুলগুলো আমাকে খুব তাড়না করে। আর এই ঘুমানোর জন্য মনে করেন আমি মদ খেতাম, সিগারেট খেতাম।
মদ সিগারেট এগুলো কি এনে দিত আপনাকে?
আমি প্রথম যেহেতু আমার সেরকম সম্পর্ক ছিল না, প্রথম দিনে যখন খুব ভালো লাগলো, তখন আমি বললাম কি করে, তখন আমাকে ধরে দেখালো যে ফোনটা দিয়ে কিভাবে খেতে হয়।
আপনি ড্রাগ নেওয়া শুরু করলেন, এই ছেলেদের সাথে বা যে তাদের সাথে মিশেছেন তাদের সাথে আপনার কোন অনৈতিক সম্পর্ক ছিল বা এক্সিস্টিং এখন আছে?
না, তাদের সাথে এখন কোনো সম্পর্ক রাখিনি, মানে ফ্রেন্ডস থাকলে আমার পুরো বাদ দিয়ে দিচ্ছি। ভালোবাসার কথা বলে, আর এই ভালোবাসার কথা থেকে মনে করেন অনেক ছেলেকে আমি ঠকিয়েছি। আমার মানে ছেলেকে বলতাম যে আমি সমস্যা আছে বা এইটা ওইটা বলে আমি তাদের কাছে টাকা নিতাম বিকাশের মাধ্যমে।
কি পরিমাণ টাকা নিতেন আপনি?
অনৈতিক
সম্পর্ক ছিল
তখন, মানে ওরা আমাকে ভালোবাসার কথা বলতো যে তাদের সাথে দেখা করবো, আমি একটি কথা দিতাম আমি দেখা করবো।
এগুলো কি তাদের জায়গাটা থেকে মানে সত্যি সত্যি লাভ বা প্রেম করতো?
তারা ভালোবাসতো আমাকে, আমার কণ্ঠে শুনতে খুব পছন্দ করতো, ভালোবাসতো। যেই ফোন দিত সে আমাকে রঙ্গ বাচ্চি করে ফেলে ফেলে সবাই আমার কণ্ঠটা খুব পছন্দ করতো, এবং সবাই আমাকে একটা কথাই বলতো যে আমার কণ্ঠের কাপড় দাঁড়ানো, যার জন্য অনেক গান গিয়ে শোনাতাম, বিভিন্নভাবে অনেক তাদের ভালোবাসার কথা বলতাম, তারপর বলতো মানে খুশ খবর নিতাম তারা খাচ্ছে কিনা, কিভাবে চলতে হবে কি।
শুধুমাত্র আপনার ড্রাগগুলো নেওয়ার জন্য?
হ্যাঁ, পরে মনে করি তাদের ভালোবাসার কথা বলে তাদের কাছ থেকে আমি টাকা গুলো করতাম। হঠাৎ করে মনে করি একদিন বলতাম যে এরকম আমার একটু প্রবলেম আছে, একটু সমস্যা আছে, টাকা দরকার দিতে বাবা। তখন সে পারলে বলতো হ্যাঁ দিচ্ছি, তুমি দেখেছি নাম্বারটা দাও তাকে দিচ্ছি। মানে তখন না এমন ভাবে বলতাম যে সে না বলার কোনো সিচুয়েশন সে থাকতো না, সে ডাইরেক্টলি বলতো হ্যাঁ নাম্বারটা পাঠাই দাও, এভাবে বলতো আর কি। এভাবে আমি তাদের মানে এবার এবার সিগারেটের টাকাগুলো আমি এভাবে জোগাড় করতাম।
এগুলো আপনি নিজের বাড়িতেই করতেন? সন্তানের দুঃখ ভোলাতে পারতো?
যখন আমি খেতাম তখন তো আমি মনে করেন ওই সব দিনের থেকে আমি ভুলে গেছি, তখন মনে হতো না যে দিনের আমি আছি বা কি, আমি ওই জন্য এটা আমি বেশি বেশি করতাম। যখন আমি জানতে পারি যে আমার ফ্রেন্ডটার উপযুক্ত মানে ব্যবসাটা অন্যরকম, সে আমাকে এমনকি যখন জানতে পারছি একটা পরিস্থিতি সেখানে সে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল অন্য একটা, এটা জানার পর থেকে আমি তার ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে দিই।
কবে বাদ দিয়েছি?
এটা আমি তিন মাসের সময় দুই মাসের মতো সিন বাদ দিই।
প্রেজেন্ট সিচুয়েশনটা কি আপনার তাহলে এখন বর্তমান অবস্থাটা কি?
এখন আমার ছেলেটা আমার শ্বশুর বাড়িতে আছে, সাহিনী বাড়িতে আর কি। আমি ছেলেটাকে আনতে গিয়েছিলাম, এবারও দেখা হয়েছে কিন্তু আমাকে দেয়নি আমার ফুলে আমার ছেলেটাকে ফিরিয়ে। আমার একটু আশা ছিল এত ভুলের পর জন্য আমার ছেলেটা রাখা যাবে।
আপনি কি আপনার ফ্যামিলির সাথে আছেন এখন?
হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আছে।
শাহিন যদি ভবিষ্যতে কখনো জেল থেকে বের হয়, আপনি কি আপনার ভবিষ্যৎ চিন্তা করতে পারেন?
হ্যাঁ, আমি এটা করতে পারি না, কারণ আমি এটা সত্যি যে আমি এত ভুল করার পর আমি শাহিনের কাছে দেখা করেছিলাম যে ওর পরিস্থিতিটা
জানি জেলে। তারপর
মানে আমি জানতে চেয়েছিলাম যে ওর রাগটা কিরকম কমছে না, ও আমার পর কতটা কিরকম ভুল বুঝছে আমাকে, বা ও বেরোন পর আমার কতটা আক্রোশে আমাকে আক্রমণ করবে নাকি সব ভুলে যাবে, এটাই আমি জানতে চেয়েছিলাম। কিন্তু ও আমাকে একটাই বারবার কথা বলে যে সে আমি ভুল করছি, আর এই ভুল করছি, এই ভুলের মাসুলদের তুমি আমার পাশে থাকো, তাহলে আমি সারা জীবন এইটা মানে শুধরানোর সুযোগটা পাবো আমার ছেলের জন্য। এই কথাটা আগে কেউ আমাকে বলে যে তুমি আমাকে ছেলের জন্য আমার পাশে থাকো, আমাকে ভুলটা শুধরানো, আমাকে ভালোবাসার সুযোগটা দাও।
ওর যদি ফাঁসি হয়ে যায়?
হ্যাঁ, আমি জানতে পারি না তখন কি করবো, কারণ আমার বেবিটার মুখে তাকাই আমি অনেক কিছু করছি, আবার অত্যাচারের মুখে আমি বেবিটাকে ছেড়ে চলে আসছি।
আপনি সামনের দিনগুলোকে চিন্তা করতে পারেন, যদি আপনার এই সন্তান কখনো আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে তোমার কারণে বা তোমার একটা ভুলের কারণে, যে ভুলটা হয়তো অন্যভাবে যে হতে ভুলেও হতে পারতো, কিন্তু এই ভুল এইভাবে হওয়ার কারণে আমার বাবার ফাঁসি হয়েছে, তখন আপনি সন্তানকে কি জবাব দেবেন?
এই প্রশ্নগুলোই আমাকে অনেক কাঁদা, আমি এইগুলো চিন্তা করি বলেই আজ আমি মানে আমি অনেক মানে
জায়গাটা থেকে তার স্ত্রী যেটা বলেছে সেটা তার মতো করে সত্য, ওই জায়গাটা প্রুফ করার কোন সুযোগ আমাদের অনুষ্ঠানে নেই, সে কারণে আমরা ওই পার্টি নিয়ে কোনো কথাই বলতে চাই না। কিন্তু সে তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী তার সাথে যে অপরাধ গুলো করেছে, যে অন্যায় গুলো করেছে, স্ত্রী গায়ে হাত তোলা থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি থেকে শুরু করে যে অমানবিক নির্যাতন গুলো প্রতি মুহূর্তে করেছে, সেটা চরম চরম চরমতম অন্যায়। কিন্তু এই অন্যায়ের জন্য সে যে শাস্তিটা পেতে যাচ্ছে বা সে যে শেষ পর্যন্ত সে কাজটা করলো এবং করার পরের যে শাস্তিটা, এখানে তার স্ত্রীর ভুলও জড়িত। এবং সেই ভুলটা শুধুমাত্র তার স্ত্রীকে সাজা দেয়নি, তার সন্তানকে সাজা দিচ্ছে, তাকে সাজা দেবে, পুরো পরিবারকেই সাজা দেবে। এই ভুলের কোনো সমাধান নেই। রাগ এমন একটি জঘন্য জিনিস, আবারও বলছি, রাগ এমন একটি জঘন্য জিনিস। চিন্তা করে দেখুন, যখন তারা রাগারাগি করতো দুজন দুজনকে চিনত না, যখন রাগটা করে দিত তখন দুজন দুজনকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতো না। এই যে অদ্ভুত একটা সম্পর্ক, এই অদ্ভুত সম্পর্কের মধ্যে যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে ব্যালান্স। একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ব্যালান্স। যে কোনো জিনিসই ভারসাম্যপূর্ণ না হলে সেটা নষ্ট হয়ে যায় এবং সেটার পরিণতি ভয়াবহ হয়। আমরা আজকে যা বলিব সত্য বলিবতে সেই জিনিসটাই দেখিয়েছি। আমরা জানি না যে ঐশীর ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। আমরা নিশ্চিত করে বলতে পারি না যে ঐশীর যে সন্তান সে ঐশীকে কখনো বাবার জায়গাটা থেকে ক্ষমা করবে কি না। এবং এখনো যে কথাটা বলে যাচ্ছে, তার স্বামী জেলের কাঠগড়ায় দাঁড়িয়ে যা হয়েছে হয়েছে, আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ভালোবাসি, সেটাও কতটুকু বিশ্বাসযোগ্য? সবকিছু মিলে পুরো ভবিষ্যৎটাই একেবারেই ঘোলাটে একটা ভবিষ্যৎ। আমরা এই জায়গাটি থেকে শেষ করতে চাই, যাহা বলিব সত্য বলিব। তবে শেষ করার আগে আমরা অবশ্যই এক্সপার্ট অভিনন্দনের কাছে যাব, তবে তারও আগে আমরা ঐশীকে জিজ্ঞেস করতে চাই। ঐশী, আপনার কিছু বলার আছে আমাদের লিসনারদের?
হ্যাঁ, আমি যারা আমাকে শুনছেন তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার জন্য একটা প্রমিস করে বা জিত নিয়ে, জিত মানুষকে অনেক দূর নিয়ে যায়, আর জিত নিয়ে যেন কোনোদিন কোনো মেয়ে বা কোনো ছেলে যেন কাউকে বিয়ে না করে বা কারোর সাথে যেন সম্পর্ক না জড়িয়ে যায়। আর একটা কথা আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই যে আপনাদের যে ইচ্ছাটা সেটা আপনারা ছেলেমেয়ের উপর চাপিয়ে দেবেন না, তাদেরকে বুঝতে চেষ্টা করবেন, এবং তারা আপনারা যদি ছেলেটাকে মেয়েটাকে বুঝতে পারেন তাহলে অন্তত অবলাটা পাবে না, আর অবলাটা না পাওয়ার কারণে সবাই দেখবে তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। আর আপনাদের সন্তানকে না বুঝতে পারেন তাহলে কোনো মানুষই তারা আপনাদের সন্তানকে বুঝতে পারবে না, আর আপনাদের সন্তানটা এত খারাপ পথে কোনো দিন চলে যাবে না, আমার মতো কোনো সন্তানের জীবনটা এরকম অন্ধকারে দিকে যাবে না।
প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে এক্সপার্ট ওপিনিয়ন নিব। আজকে পুরো ঘটনাটি শুনেছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম ফোনে রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলি।
তাজুল ইসলাম, আপনার কি বলার আছে, আপনি তো শুনলেন।
জি, এখানে কয়েকটা জিনিস আমি বলতে চাচ্ছি সবার জন্য। খুব দুঃখজনক ঘটনা যে এই মেয়েটার নাম ঐশী। কিছুদিন আগে এক ঐশীর কাহিনী আমরা জানতাম সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। এই ঐশীর ক্ষেত্রে ঘটনাটা ঘটে সম্পূর্ণ উল্টো, যে তার নিজের মা বাবা তার উপর অত্যাচার নির্যাতন করেছে, যেটা আমরা শুনলাম। আমাদের দেশে কিন্তু শিশু নির্যাতন বলতে বোঝা হয় যে চাকর চাকরের দিকে নির্যাতন করা অথবা দলের কারখানায় শিশুদেরকে ক্ষতিকারক পরিবেশে কাজ করতে দেওয়া, কিন্তু নিজের পরিবারের ভিতরে নিজের মা বাবার দ্বারা যে শিশুদের নির্যাতন হয়, চাইল্ড এবিউজ হয়, এই ব্যাপারটা আমাদের দেশে কিন্তু মোটেই আলোচিত ব্যাপার না। চাইল্ড এবিউজ কি চাইল্ড ভাবে হয়, একটা শারীরিক ভাবে নির্যাতন করা হয়, তাকে মারধর করা হয়, এমনকি হাতটা ভেঙে ফেলা হয় এরকম, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে সেক্সুয়াল এবিউজ, যৌন নির্যাতন। আমাদের ঘরের ভিতরে নিজের ছোট বাচ্চা মেয়েরা তাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা যে নির্যাতিত হয়, এই কাহিনীগুলি কোনোদিন বাহিরের লোকও জানে না, আর ওই মেয়েরা লজ্জার কারণে ইয়া করতে জানে না। আর একটা আছে ইমোশনাল এবিউজ, সেটা হচ্ছে তাকে গালমন্দ করা, তাকে হেয় করা, ছোট করা, তাকে উপহাস। আরেকটা হচ্ছে নেগলেক্ট, তাকে সঠিকভাবে কাপড় চোপড় না দেওয়া, ভালো জায়গায় পড়তে না দেওয়া, অথবা ভালো খাদ্য না দেওয়া, এরকম ঐসব ব্যাপারে আমি দেখলাম এই এই শারীরিক মানসিক এই বিষয়গুলি আছে, একমাত্র যৌন নির্যাতন ছাড়া সবগুলি রয়েছে।
এবং একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই এই পর্যায়ে, যে আমরা ঐশীর কাছ থেকে যেটা শুনলাম যে প্রথম দিকে ওকে যখন প্রহার করতো তখন ও কান্নাকাটি করতো, এবং শেষের দিক দিয়ে ওর ইগো সিস্টেমটা এত বেশি জটিল হয়ে গিয়েছিল যে ওকে যখন মারতো ও রাগ করে কাটতো না, চুপ করে বসে থাকতো, দেখতো যে কত মারতে পারে ওকে, এবং শেষ পর্যায়ে যখন বাবা বের হয়ে যেত তখন ও ফুপিয়ে ফুপিয়ে কাটতো। আমরা শুনলাম যে ও হাত কাটছে ব্লেড দিয়ে, এবং এক ধরনের অন্যরকম সিনড্রম, আমি জানি না সাইকিয়াট্রিস্টের ভাষাতে এই জিনিসটা আসলে কেমন।
এইভাবে শিশু নির্যাতন করা, যে কোনো মানুষ নির্যাতনের মুখে ফেলে তিন ধরনের রেসপন্স করে, একটা হচ্ছে যে সে প্রতিবাদ করে, ওর বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ ব্যবস্থা নেয়, মারামারি করে, আরেকটা এটা হয়তো ছেলেরা করতে পারতো কিন্তু মেয়েদের পক্ষে হয়তো এতটুকু সম্ভব হয় না, তারা নিশ্চুপ হয়ে যায়, তারা ফ্রিজ হয়ে যায়, তারা স্তম্ভিত হয়ে যায়, ক্রোধে বা ক্ষোভে তারা চেপে থাকে। এটা একটা ব্যাপার যে এখানে ঐশী ব্যাপারে একটা ছিল আত্মাত্মীয় ঘটনা ঘটছে, সেটা মতন যে এরকম অত্যন্ত বিরূপ পারিবারিক পরিবেশে বড় হলে কিন্তু তার ব্যক্তিত্বের অনেকগুলি সমস্যা হতে পারতো, ততটুকু হয় নাই, বাকিটুকু পরবর্তী কিছুটা হয়েছে যার কারণে সে হাত কেটেছে বা ইয়া করেছে। অত্যন্ত কষ্ট লাগে এই কাহিনীগুলি শোনার জন্য, যে একটা মেয়ে ছোটকালে তার নিজের মা বাবার কাছ থেকে এত অত্যাচার হয়েছে। আমি সাইকিয়াট্রিস্ট, আমি জানি এটা হতে পারে, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো, আর যারা এখন এগুলি শুনছে তাদের কাছে তো অবিশ্বাস্য মনে হবে,
অনেকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে চায়ও না ইনফ্যাক্ট।
হ্যাঁ, কিন্তু এটা যে সত্য, এরা বললাম যে আমাদের একটা ডাক্তারই আছে চাইল্ড এবিউজের নামে। আমি দ্বিতীয় নম্বর যেটা বলছি যে পারিবারিক নির্যাতন সম্বন্ধে সকল পরিবারের সদস্য সচেতন হবে, এবং ওই সেটু আমি বলতে চাচ্ছি আমাদের মা বাবা বা আমাদের পরিবারের লোকদেরকে আমাদের ছেলে মেয়ে লালন করার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে, আবেগগত দিক থেকে তাদের মেসেজ করা আমাদের দায়িত্ব।
আমি একটু যোগ করতে চাই আপনার সঙ্গে যে তার নিজের যে স্বামী, যে স্বামীটার প্রতি সে এত বেশি ডেডিকেটেড ছিল, ধর্মান্তরিত হলো, আমরা দেখলাম সে মুসলিম ধর্ম গ্রহণ করলো, সবকিছু ছেড়ে দিয়ে যে ছেলেটার হাত ধরলো, সেই ছেলেটার কাছ থেকেও সে অ্যাবিউজ হচ্ছে, প্রচুর পরিমাণে মার খাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আবার তীব্র বেগে কাজে চলে আসছে, আলটিমেটলি যেটা করলো হাজবেন্ডকে তালাক দিয়ে দিল, এবং তালাক দেওয়া আবার সে ফিরে আসলো, শেষ পর্যায়ে সে তার হাতের পাশে যে ছেলেটি ছিল কামরুল, কামরুলের উপরে সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল, এবং তার হাজবেন্ডের যে জেল, সেই জেলের জায়গাতে সে মুখ্য সাক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলো। এই যে কমপ্লেক্সিটি, মেন্টাল কমপ্লেক্সিটি গুলো, এগুলোকে আপনি কিভাবে দেখছেন?
ঐশীও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে সঠিক ভাবে প্রেম করতে পারে নাই, এই ব্যাপারগুলি আমাদেরকে পরিবারের লোকদেরকে জানতে হবে, তাদের কারণ এটা বয়সের স্বাভাবিক নিয়ম যে ছেলে মেয়ে তত আকৃষ্ট হবে। আমরা যদি তাদেরকে আবেগগত ভাবে এবং তাদেরকে যদি ব্যক্তিত্বের দিক থেকে মেচিউর করতে পারি, তাহলে কিন্তু তারা ন্যাশনাল চয়েস করতে বুঝতে পারে, বন্ধুত্ব কার সঙ্গে করতে হবে, প্রেম কার সঙ্গে করতে হবে, কোন সময় করতে হবে।
আরেকটা বিষয় একটু যোগ করি, এটা কি হয় যে আসলে জানি না মেডিকেল সায়েন্সের ভাষাটা কি বলে, যে কোন ছেলে মেয়েকে যদি অতিরিক্ত অত্যাচার করা হয়, গায়ে হাত তোলা হয়, তাহলে তারা উল্টো রেজাল্ট আসতে থাকে তাদের থেকে, তারা অতিরিক্ত জেদি হয়ে যায়, অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যায়, এরকম কি হতে পারে যেমনটা আমরা দেখলাম যে ঐশীর ক্ষেত্রে হয়েছে?
এটাই হয়।
আচ্ছা,
আমাদের আমাদের সাইকিয়াট্রিস্ট একটা কথাই বলা আছে যে জীবনে বেশি অত্যাচার এসেছে সে পরবর্তী জীবনে নিজেই অত্যাচারী হয়ে হয়েছে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চেষ্টা করতেছিলাম যে যেই ছেলেটা প্রেমিক নামে যাবে তার সঙ্গে যে সম্পর্ক চেয়ে হলো, সেই ছেলেটার ইতিহাস আমরা ভালো জানি না, তার পরিবেশ হয়তো অনেক ভালো ছিল, তারপরে কিন্তু সে অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং অত্যন্ত কি বলবো সাইকোপ্যাথ, যেটাকে আমরা তো বলি, বিরোধী একটা মানুষ সে ছিল, এটা কিন্তু বুঝতে পারেনি। কারণ আমাদের অনেকেই কিন্তু এরকম জ্যালাসি থাকি যে আমার বউ হয়তো আরেক জায়গার সঙ্গে সম্পর্ক আছে,
তাহলে
আমরা কিন্তু তাকে ঠান্ডা মাথায় ইয়া করে নিয়ে এই একটা কারণেই ওই ওই ছেলেটাকে, ওই বন্ধুটাকে একেবারে হত্যা করে ফেলবো, এগুলি কিন্তু স্বাভাবিক অংশের কাজ নয়। এগুলি হচ্ছে যাদের ভিতরে সাইকোপ্যাথ আছে তারা এগুলি করে। মেচিউর অবস্থায় যদি প্রেম ভালোবাসা করা হয় তাহলে কিন্তু এরকম ভুল পথে খারাপ অংশের নির্বাচনটা করা হতো না। সর্বশেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি, ওই মানুষের জন্য বিশেষ করে এই কথাটা, যে ছোট কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সে যে নির্যাতন এবং সংগ্রাম করে সে জীবন চলছে, আমি তাকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই। যে তারপরেও সে অনেক বছর ভালো ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সে যে পথে চলে গেছে সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য ছিল না। যে আমি অপরাধ বোধে ভুগি তার কারণে বা হতাশা এবং কষ্ট ভোগার কারণে আমি নেশা জগতে চলে যাবো, এবং নেশা টাকা জোগাড় করার জন্য আমি অন্য ছেলেদেরকে ব্ল্যাকমেল করে সেখান থেকে টাকা আনবো, অর্থাৎ খারাপ পথে চলে গিয়ে আমি ভিন্ন পথে গিয়ে আমি এটার সমাধান করব। আমাদের এই এখান থেকে শিক্ষা দেওয়ার আছে। ঐশ্বর্য কাছে আবেদন, অন্যান্য কথা আবেদন, যে আরো সুন্দর জীবন যাপন করা সম্ভব হতে পারে। এবং এখন এই মুহূর্তে আমি বলি, সে এখন মা বাবা বা আশেপাশে আরো যারা তার গার্জিয়ান আছে বা বন্ধু বান্ধব আছে, ভালো আছে, তাদের সহায়তায় সে একটা নতুন জীবন গড়ে করতে পারবে।
এই সব কথাটা আমরা আলটিমেটলি করতে পারি সবাই মিলে, এছাড়া কি বা করবার আছে?
হ্যাঁ, আমাদেরকে এটা ঠিকই এখন বলা আছে।
ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ, স্বাগতম।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে যাহা বলিব সত্য বলিবতে ঐশীর কনফেস পর্ব, এবং এই কনফেসের পরপরই আমরা বাকি সেগমেন্টগুলোর দিকে হাত বাড়াতে চাই। আমরা একটু পরেই বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ঐশীকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন এবিসি রেডিওর এবং শুনতে থাকুন যাহা বলিব সত্য বলি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি ফেসবুক সহ, ইমেইল সহ, বিভিন্ন SMS এর মাধ্যমে। আমরা ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে যে মতামতগুলো পেয়েছি সেগুলো কিছু পড়তে চাই। মিলন লিখেছে, বাবা মা নিজের সন্তানকে কিভাবে এত অবহেলা করতে পারে চিন্তায় আসে না। জোবাল লিখেছে, অবহেলাই তাকে অন্যের হাত ধরে পালাতে বাধ্য করেছে। ছন্দা লিখেছে, ঐশী ভুল মানুষের হাত ধরে অজানার পথে হাত বাড়িয়েছে। শিলা লিখেছে, কাউকে বিশ্বাস করার আগে পরখ করে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। রেশমা লিখেছে, ঐশীর বড় অপরাধ তার আগের স্বামীর অন্যায় সহ্য করা। মুস্তাক লিখেছে, ঐশী সুখের সন্ধানে ছুটেছেন, সুখের দেখা আর পেলেন না। এসান লিখেছে, ঐশীর যেমন ভুল ছিল তেমনি তার বাবা মায়েরও ভুল ছিল। এবং অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, এবং ওখানে ঐশীর ছবি দেওয়া আছে। আপনি চাইলে লাইকের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনার প্রতিক্রিয়া, সেগুলো ঐশী পড়বে। প্রিয় শ্রোতা, আমাদের কাছে চিঠি পাঠিয়েও আপনি আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো স্বীকার করতে পারেন, লাখো মানুষকে সচেতন করতে পারেন। আমাদের এখানে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। গত সপ্তাহে আমাদেরকে মেইলের মাধ্যমে ভুলের কথা স্বীকার করেছেন জয়িতা। আমরা সে মেইলটি আর জে সুমনের কণ্ঠে এই মুহূর্তে শুনবো। তবে তার আগে বলতে চাই, আমাদেরকে মেইল করার ঠিকানাটি হচ্ছে JBSB8920, আবারও বলি JBSB8920@gmail.com। চলুন প্রিয় শ্রোতা, জয়িতা কি বলেছে তার চিঠিতে আমরা শুনে নেই আর জে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
আমি একসময় একটি বেসরকারি ফোন কোম্পানির কল সেন্টারে চাকরি করতাম। সেখানে আমাদেরকে বিভিন্ন প্যাকেজের উপর টার্গেট পূরণ করতে দেয়া হতো। আমার উপর দায়িত্ব পড়েছিল ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ বিক্রি করার। আমি টার্গেট পূরণ করার জন্য বিভিন্ন কাস্টমারদের সাথে কথা বলতে থাকি এই প্যাকেজটি বিক্রি করার জন্য। একদিন এক বয়স্ক লোকের সঙ্গে কথা হয়, সে ছিল লেখাপড়া না জানা সাধারণ এক কৃষক। ইন্টারনেট কি জিনিস সে জানেও না এবং তার হ্যান্ডসেটটি ইন্টারনেট ব্যবহারের উপযোগীও ছিল না, কিন্তু তার ছেলে বিদেশে থাকত। এই সুযোগ নিয়ে আমি তাকে বলি, আপনি ইন্টারনেট দিয়ে আপনার ছেলের সাথে টাকা ছাড়াই কথা বলতে পারবেন, যদিও আমি আগেই জেনেছি যে তার ফোন সেট ইন্টারনেট ব্যবহারের উপযোগী নয়। আমার বিভিন্ন সত্য মিথ্যা কথায় বিশ্বাস করে সে ইন্টারনেটের প্যাকেজটি গ্রহণ করে। নিঃসন্দেহে এটা তার কোনো কাজেই লাগবে না। এখন আমি সেই প্রতিষ্ঠানে নেই, কিন্তু ওই কাজটির জন্য আজও আমি নিজেকে অপরাধী ভাবি।
যাহা বলিব সত্য বলিব।
জয়িতা, আপনাকে ধন্যবাদ আপনার চেতনার জন্য। আপনার বোধোদয় লাখো মানুষকে সচেতন করুক, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। আজকের মতো পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব। আগামী পর্বে আরো একজন বন্ধুকে সাথে নিয়ে, তার জীবনের সমস্ত অপরাধ এবং ভুলকে সাথে নিয়ে ফিরে আসবো আপনার জন্য, যাতে করে আপনার জীবনে কোনো ভুল এবং অপরাধের জন্ম না হয়। অনেক অনেক ভালো থাকুন। শেষ করতে চাই শুভরাত্রি আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং সর্বোপরি আমি আরজে কিবিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.